This track was downloaded from FusionBD.com.
90.4 ভালোবাসার বাংলাদেশ আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময় এক্স্যাক্টলি রাত 10:30। আজকে একদম কাটায় কাটায় এসে পড়েছি, যদিও আমি অনেক আগে এসেছি কিন্তু আর দেরি হয়েছিল না আমার। কখন অন এয়ারে যাব এবং কখন সব বন্ধুদের সাথে অনেক 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 বেশি কথা হবে এবং অনেক বেশি মজা হবে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং আজ বৃহস্পতিবার 12 মার্চ 2015 খ্রিস্টাব্দ, 28 ফাল্গুন 1421 বঙ্গাব্দ, 20 জামাদিউল আবার 1436 হিজরি। দেখতে দেখতে কিন্তু মার্চ মাসটাও শেষ হয়ে আসছে এবং ফাল্গুনও শেষ হয়ে আসছে, সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু ভালোবাসার বাংলাদেশ ভালোবাসা যা কখনোই শেষ হবার নয়। ভালোবাসা এমন একটি জিনিস শুধু বাড়তেই থাকে, কখনো কিন্তু কমে না। আমি যেটা ফিল করি, আপনি কেমন আছেন, কেমন ফিল করছেন সবকিছু কিন্তু জানাতে পারেন আমাকে। এই মুহূর্তে এখনই আপনার সেলফোনটা হাতে নিন, হাতে নিয়ে ডায়ল করুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুক তো আছেই বন্ধু, যদিও ফেসবুকে এখনো আমরা পোস্ট আপলোড করি না, কিছুক্ষণ পরেই আপনি পেয়ে যাচ্ছেন ফেসবুকে সেই পোস্টটি। তো বন্ধু, দেরি না করে এখনই কিন্তু এসএমএস করুন 16260-তে। আর সবসময় বলি আমি অনেক বেশি ভালো থাকি, ভালো থাকতে চেষ্টা করি, আপনারাও সবসময় বেশি বেশি করে ভালো থাকবেন। আর বৃহস্পতিবার হলে তত মিটিকেলি ভালো হয়ে যায় সবার মন। বৃহস্পতিবার, কালকে শুক্রবার ছুটির দিন, সব কিছু মিলে কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগা। আর এই মুহূর্তে যে গানটি প্লে করছি, কিছু কিছু গান থাকে যে গানগুলো একদম মন ছুঁয়ে দিয়ে যায়, গানগুলো শুনলে ইচ্ছে করে আবারও বেশি বেশি করে শুনি, তেমনই একটি গান শুনবো। আর সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, পিছু গানের বিরতির পর।
আপনারা শুনছেন শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে রাজিত সরকারের কম্পোজিশনে আমার গাওয়া টাইটেল ট্র্যাক ছুঁয়ে দিলে মন। আপনারা শুনছেন শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে রাজিত সরকারের কম্পোজিশনে আমার গাওয়া টাইটেল ট্র্যাক ছুঁয়ে দিলে মন।
জীবনটাই তো একটা নাটক, এই সংসারের জন্য নিজেই সংসারী হতে পারলাম না, আজ আমাকে অবহেলা, আমার জীবনটাই একটা নাটক।
এই যে ভাইয়া, কি হয়েছে?
আরে আপু বলেন না, সিএনজিতে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালা দিছে, আবার নাটক করতেছে।
নাটক ভিন্ন কিছু নয়, জীবন থেকেই হয়। নাটক শুনতে কান পাতুন ঢাকা এফএম 90.4 এ প্রতি শুক্রবার রাত 11টায়। ক্রিকেট জ্বরে কাঁপছে বাংলাদেশ, কাঁপছে বিশ্ব। দীর্ঘদেহী বোলার বল শুরু করতে যাচ্ছেন, দৌড় শুরু করলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, বল করলেন, কিছুটা খাটো লেন্থের বল চার হতে পারে, কিন্তু না, ছক্কা।
চোদ্দটি দেশ, 49টি ম্যাচ, 40 দর্শক, আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2015,
প্রতিটি ম্যাচ, বোলিং, ব্যাটিং, রান, স্কোর, টোটাল অ্যানালাইসিস, পুরো বিশ্বকাপ জুড়ে ঢাকা এফএম রয়েছে আপনার সাথে। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2015, ঢাকা এফএম 90.4।
ভালোবাসার বাংলাদেশ, আমি উড়বো আজীবন। জীবন্ধু আজকে কিন্তু মন ছেড়ে দিতে আসছে আমাদের আরিফিন শুভ এবং তার জীবন সঙ্গিনী তো কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন, কানে কিন্তু হেডফোন অবশ্যই থাকবে। আর যারা কোনো কাজ করছেন তারা কিন্তু লাউড স্পিকার দিয়ে আপনার রেডিওটি অবশ্যই রাখবেন, একদম মিস করা যাবে না। আর ইমা রয়েছে আপনার এই সঙ্গে, থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। যদি মাঝে মধ্যে একটু বেটার বেশি হয়ে যায় আমার কিন্তু ভালোই লাগে, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। এই মুহূর্তে যে যেখান থেকে যেভাবেই শুনছেন না কেন, সবাইকে অনেক 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 বেশি ওয়েলকাম করছি এবং আশা করছি সবাই অনেক ভালো আছেন। এবং এখন পর্যন্ত 1620 যাদের তুমি চলে এসেছে দেখতে পাচ্ছি সবারই মন আজকে মোটামুটি ভালোই আছে। এবং ভালো না থেকে কোনো উপায় আছে, আজকে আমাদের আরিফিন শুভ আসছে, আমার তো অনেক বেশি পছন্দের একজন মানুষ, হিরো আসলে। আর কিছু থাকে না বলে ড্রিম গার্ল ড্রিম বয় ওই রকম আর কি, আরিফিন শুভ ইজ মাই ড্রিম বয়। অ্যান্ড আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ভালোবাসার বাংলাদেশ, এবং ভালোবাসার অনেক বেশি ছড়াছড়ি থাকবে আজকে ভালোবাসার বাংলাদেশ, সে প্রত্যাশা তো আমি করছি, আশা করছি আপনারাও সে প্রত্যাশা করছেন। আর কে কি করছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, জানাতে হলে আপনি এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য আপনার সেলফোন এসএমএস অপশনে গিয়ে লিখুন, এটেন্ড করুন, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1660 এই নাম্বারে। আর এই মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন একজন, তার নাম হচ্ছে রূপা। ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন কেমন আছি, জীবন ধর্মে অনেক বেশি ভালো আছি। যার আজকে মনটা খারাপ, কারণ তিনি তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনাকে যে অনেক বেশি ভালোবাসে, আপনার আব্বু আম্মু, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, তারা তো সবাই রয়েছে আপনার সঙ্গে, তারা তো আপনাকে ছেড়ে কোথাও যায়নি। তো মনটা একদম খারাপ করা যাবে না। ভালোবাসার মানুষ এই আছে এই নেই এমন হতে পারে, এটা স্বাভাবিক, আমি যেটা ফিল করি। কিন্তু ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস যারা থাকে, তারা সব সময় প্রতিটি মুহূর্তের জন্য। ভালোবাসার মানুষ চলে গেলে মনটা খারাপ অবশ্যই হবে, কিন্তু মন একদমই খারাপ করা যাবে না। রূপা মিলন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ, তারপরে কি একটা লিখতে চেয়েছিলেন কিন্তু আর লিখেননি, আশা করছি নেক্সট আবার পাঠিয়ে দেবেন। রুমি আছেন কেরানীগঞ্জ থেকে, তিনি ক্লাস টেনে পড়ে এবং আজ তার সব বন্ধুরা শুনছে আমাদেরকে এবং তার বেস্ট ফ্রেন্ড শান্তিও শুনছে, অনেক ভালো লাগলো রুমি। আর কেরানীগঞ্জ কোরআন ঢাকার ওই পাশে রেসমে আসলাম, অনেক বেশি ভালো লাগে, আমি নিজেও কোরআন ঢাকা, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো একজন আছেন, তিনি খুব সুন্দর করে রেখেছেন, রানী মশাই খুব বোকা কেন, বোঝে না মনের কথা, সে কেন দেয় না দেখা, ভালোবাসি যে তাকে শুধু আমি একা, এখনো ভুল এখনো বুঝলো না মনের ব্যথা। আর এত সুন্দর করে তিনি এসএমএসটি লিখেছেন, তিনি খুব সুন্দর করে লিখেছেন আলমা প্লাস রেশমা, আমার পাশে লিখে দিয়েছে জান। দ্যাট মিনস আমি যতদূর বুঝতে পারছি আলমাস আমাদেরকে এসএমএসটি করেছে দোহা থেকে, এবং তার ভালোবাসার মানুষের নাম সরি রেশমি জান লিখে পাঠিয়েছে। অনেক ভালো লাগলো ভালোবাসার মানুষটিকে জান প্রাণ, আরও অনেক নামে অনেক অনেক কিছু থাকে, শুনতে অনেক বেশি ভালো লাগে। আর ভালোবাসার মানুষটিকে নিয়ে সবসময় অনেক বেশি বেশি ভালো থাকবে, সেই প্রত্যাশা সবসময় আমি করি। আর আলমাস এবং রেশমি, আশা করছি আপনারা দুজন কিন্তু আমাদের ভালোবাসার বাংলাদেশের হসপিটালে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, এসএমএস করতে হবে। বন্ধুত্ব দেরি করবেন না, এখন এসএমএস করুন, এসএম করুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আমরা আছি আপনারই অপেক্ষায়। ইব্রাহিম খান আছেন আমাদের সঙ্গে পাবনা থেকে, তিনি লিখেছেন তিনি যাকে ভালোবাসে সে তাকে অনেক বেশি সন্দেহ করে, কেন করে এটা কি ঠিক, একদমই ঠিক না। আর একটা রিলেশন, অনেক দিনের রিলেশন, সেটা ভাঙতে কিন্তু একটা তো সময় লাগে না যদি মনে কোনো কারণে কোনো সন্দেহ ঢুকে যায়। আর ইব্রাহিম আশা করছে আপনি এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনাকে সন্দেহ করে, এমন কোনো কাজ করার কি দরকার বলুন যে সন্দেহ করবে। যদি কোনো কারণে এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে তার সঙ্গে জিনিসটা ক্লিয়ারলি কথা বলুন, আশা করছি ঠিক হয়ে যাবে। আর যখনই এরকম কোনো প্রবলেম হবে ক্লিয়ার কাট কথা বলাই ভালো। আমাদের সঙ্গে আরও আছেন, আমাকে একজন বেলিফুলের, ও আচ্ছা বাবলু, বাবলু অনেকদিন পরে এসএমএস করেছে লালবাগ থেকে, বেলিফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক 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 ধন্যবাদ বাবলু আপনাকে। মোবাসির আছেন আমাদের সঙ্গে, মোবাসির মন, তিনি উর্মিকে অনেক ভালোবাসে জানিয়ে দিতে বলেছে, জানিয়ে দিলাম, মোবাসির জাপ উর্মিকে অনেক ভালোবাসেন। আর ভালোবাসার মানুষটিকে আপনি নিজেও তো বলতে পারেন যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, লজ্জা করার কোনো কারণ নেই, এটা তো ভালোবাসা, অন্য কিছু না, ভালোবাসার মানুষটিকে তো বলতেই হবে। আর ভালোবাসা যাকে ভালোবাসেন আপনি এক্সপ্রেস করতে হবে অবশ্যই, মনের কথা তাদেরকে অবশ্যই বলতে হবে, এই মুহূর্তে আপনি কি ফিল করছেন বা যে কোনো কথা বলতে পারেন, আপনি ভালোবাসার মানুষ বলে কথা। আমাদের সঙ্গে আরও আছেন আশরাফ আছেন সিরাজগঞ্জ থেকে, মিম আছেন মাদারীপুর থেকে, জানতে চেয়েছেন কেমন আছে। সবার একটা কোশ্চেন থাকে শুরুতে এবং শেষে গিয়েও একটা কোশ্চেন আমি পাই ফেসবুকে যে কেমন আছেন আপনারা সবাই, অনেক বেশি ভালো আছি আর আপনাদের দ্বারা সবসময় অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি। সবুজ আছেন আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে, আর আছেন আমাদের সঙ্গে সৈকত দাস নরসিংদী থেকে, তিনি জানতে চেয়েছেন ইমাপু তুমি কেমন আছো, আমরা সবাই ভালো আছি, জেনে অনেক ভালো লাগলো আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় বেশি বেশি ভালো থাকবেন। সাবির আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের নতুন বন্ধু, কিন্তু তার মনটা ভালো নেই, নতুন বন্ধুর মন ভালো নেই কেন, মনটা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে, খুব চমৎকার চমৎকার গান আছে আপনার জন্য এবং আজকে তো আরিফিন শুভ থাকছে আমাদের সবার সঙ্গে, তো মনটা একদমই খারাপ করা যাবে না। আমাদের সঙ্গে আরও আছেন কামাল উদ্দিন আছেন, তিনি সঙ্গে করে একটু ছোট্ট করে হাই জানিয়ে দিয়েছেন। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু এসএমএস করবেন 16260 তে, একদমই দেরি করবেন না, মনে যত কথা আছে না বলা যত কথা আছে, অথবা যদি কাউকে ভালোবেসে থাকেন বলতে পারছেন না, তাও কিন্তু লিখতে পারেন যেটা বেশি বেশি আসে, যে আমি ওকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না বা প্রপোজ করতে পারছি না। প্রতিবারই অ্যান্সার টাইম দিয়ে ভালোবাসার মানুষটিকে না বলার তো কিছু নেই, ভালোবাসেন এখনই গিয়ে বলে দিন আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট একটি কথা। যদিও এটার মূল্য অনেক বেশি, মূল্যটা অবশ্যই বুঝতে হবে এবং যাকে বলছেন তাকে ঠিক সেভাবেই বলতে হবে, সেভাবে এক্সপ্রেশনটা দিতে হবে। তো দেরি করবেন না, আর এখন অবশ্যই দেরি করবেন না আমাকে এসএমএস করতে 16600। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। আর আমি বলেছিলাম 160 SMS করতে মনে যত না বলা কথা আছে, অনেকে কিন্তু SMS পাঠানো শুরু করে দিয়েছে। আর এখনো যারা SMS পাঠানি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনার SMS আমাকে পাঠিয়ে দিন। লিখুন এখানকার স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, আপনার মনে যত কথা আছে পাঠিয়ে দিন 160 এই নাম্বারে। আমি মধ্যে দেখতে পাচ্ছি বিপ্লব আছেন আশুলিয়া থেকে, আরো আছেন আমাদের সঙ্গে বিপ্লব লিখেছেন কালকে বাংলাদেশ খেলা আছে দোয়া করতে বলেছেন। অবশ্যই অনেক 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 বেশি দোয়া থাকে সবসময়, আর বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা দোয়া করি বাংলাদেশ টিমের জন্য, আশা করছি ভালো খেলবে, বাকিটা তো খেলাটা তাদের উপর ডিপেন্ড করে। ঈশাক আছেন আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে, তিনি আমাদের নতুন বন্ধু। আর তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই মনটা খারাপ। এত ভুল বুঝলে কি হবে, ভালোবাসা ঝগড়াঝাটি হয়, মাঝে মধ্যে একটু ফাইটিং হয়, সবকিছু মিলেই তো ভালোবাসা, টক ঝাল মিষ্টি এসব নিয়ে তো ভালোবাসা। কিন্তু ভুল বুঝে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো সেটা কি ঠিক হলো না। আপনার ভালোবাসার মানুষটিকে বলছি ঈশাক অবশ্যই কথা বলতে হবে, যত যাই হোক কথা বলা বন্ধ করা যাবে না। আর মন খারাপ থাকলে তখনও কথা বলতে হবে, কি কারণে মন খারাপ সেটা আপনাকে জানাতে হবে। আর যে কারণে ভুল বুঝেছে আপনি তাকে SMS করুন, অথবা আরেকবার ফোন দিয়ে দেখুন কি কারণে আপনাকে ভুল বুঝেছে, সেই ভুলটা কেন বুঝলো, আর ভুলটা কি বলতে আপনার ছিল নাকি তার ছিল, সবকিছু মিলিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং যেন ওকে হয়ে যায় এবং ডিসিশনটা যেন আগের মতো সেট হয়ে যায় সেই চেষ্টা করুন। রাজা খান আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে খুব মিস করছেন, সামনে তার HSC এক্সাম দোয়া করতে বলছেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল রাজা, আশা করছি খুব ভালো করে পড়ালেখা আপনি করছেন এবং আপনার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। আমাদের সঙ্গে আছেন সমী, তিনি একজনকে ভালোবাসেন কিন্তু সে তাকে লাভ করে না, তাই আপনি ওকে বলে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিলাম, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসেন, এটা কেমন হলো না? ভালোবাসে কিন্তু ওয়ান সাইড লাভ হলে খুব পেইনফুল হয়, এই জিনিসটার কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন সমী। আমাদের সঙ্গে আরো আছেন মিথিলা আছেন, তিনি একজনকে ভালোবাসে, তার নাম অপ্রব। অনেক ভালো লাগলো মিথিলা, আশা করছি আপনাদের ভালোবাসা অনেক 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 বেশি স্পেশ হবে, অনেক বেশি ভালো থাকবে আপনাদের সম্পর্কটি। এবং মিথিলা এবং অর্ণবকে বলছি আপনারা কিন্তু চাইলে আমাদের ভালোবাসার বাংলাদেশের হটসিটে বসে আপনার জীবনের গল্পটা আমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে SMS করতে হবে, তো বন্ধু এখন SMS করুন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশন দিয়ে দিবেন, SMS করুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকেই আছেন আজকে কোনো কারণে ব্যস্ত বা কালকে এক্সাম আছে তাই শুনতে পারছেন না আমাদেরকে, তাদেরকে বলছি মন খারাপ করার কোনো কারণ নেই, কালকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের অডিও, ডাউনলোড করতে পারবেন www.thakaism904.com এ। তো মন খারাপ করার কোনো কারণে, কোনো কারণে মন খারাপ করা যাবে না। মনটা খারাপ হলে আপনার আশেপাশে যারা আছে তাদের কিন্তু মনটা খারাপ হয়ে যায়, আপনার মন খারাপ থাকে কিন্তু তার পাশে পাশে সাইড ইফেক্টটা কিন্তু বাকি সবারও হয়। তো মনটা যত যাই হোক মনটা ভালো রাখতে হবে। আর অনেকে আছে মন খারাপ হলে অনেক বেশি স্যাড সং শুনে, আরও যেগুলো অনেক বেশি স্যাড হয়ে যায়, অনেক রোম্যান্টিক মোমেন্ট আছে যাদের ভালোবাসার মানুষ চলে গিয়েছে সেই কাজগুলো তারা করে যে সেই পুরনো অতীত সব কিছু মিলিয়ে অনেক বেশি স্যাড হয়ে যায়। এত স্যাড হওয়ার কোনো কারণে যখন বেশি স্যাড মনে হবে, নিজেকে খুব একা মনে হবে, তখন তো ফ্যামিলি মেম্বার অবশ্যই আপনার সঙ্গে সবসময় থাকে সাপোর্ট করার জন্য, তো তাদের সঙ্গে বেশি বেশি করে কথা বলবেন, গান শুনবেন, ভালো রোম্যান্টিক গান আপনি যে কোনো প্রকার গান শুনতে পারেন, তবে স্যাড সং অবশ্যই না, যেটা আপনাকে অনেক বেশি স্যাড করে দিবে, স্যাড সং ধরে থাকতে হবে। যেগুলো শুনলে আপনার মনটা বেশি ভালো হয়েছে, কিছু গান থাকে না যেটা শুনলে একদম ছোটে কোণে সুন্দর একটি হাসি আসে, আমার তো এমন কিছু গান আছে যে গানগুলো শুনলে একদম অনেক বেশি খুশি খুশি মনে হয়, এমন কোনো গান অবশ্যই শুনবেন, মনটা সবসময় ভালো থাকবে। আমাদের সঙ্গে আরো আছেন এই মুহূর্তে নাফিস ফরিদপুর থেকে আছেন আমাদের সঙ্গে, জামশা দারিয়াপুর থেকে রুবেল আছেন, তিনি লিখেছেন একটু একটু করে ছোঁয়া দিও বেশি করে নাও, আর ভালোবাসে কেন এত কষ্ট পেতে হয়। আমি একজনকে, তিনি জোনাকিকে মিস করছেন, জোনাকিকে বলছি এবং আপনাকে বলছি মিস করলে অবশ্যই ভালোবাসা মানুষের এসএমএস করে জানিয়ে দিন আই মিস ইউ, এটা জানাতে তো কোনো সমস্যা নেই, আর ভালোবাসায় কখনো কষ্ট কখনো সুখ এসব নিয়েই তো ভালোবাসা, সব মন খারাপ করার কোনো কারণ নেই। আর খুব চমৎকার একটি গান শুনবো, আইকন ব্যান্ড থেকে অপরাহ্নর সঙ্গে থাকবো।
আমাদের সঙ্গে রাখি মেরুল বাড্ডা থেকে, তিনি আমাদের নতুন বন্ধু, অনেক 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 ওয়েলকাম করছি রাখি, আশা করছি সবসময় আমাদের সঙ্গেই থাকবেন।
রিদা আছেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, মিরপুর দুই থেকে। তিনি একজনকে মিস করছেন, সেও হচ্ছে রাফিয়া। প্লিজ বলে দিন, রাফিয়াকে বলে দিলাম যে রিদা আপনাকে অনেক মিস করছেন। আর আপনার দুজনের নামই কিন্তু অনেক চমৎকার, রাফিয়া নামটি অনেক চমৎকার, আমার খুবই ভালো লেগেছে। রিদা আপনার ভালোবাসা মানুষটি কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন যে তার নামটি অনেক সুন্দর, আশা করছি সেও অনেক সুন্দর এবং আপনাদের ভালোবাসাও অনেক বেশি চমৎকার। আর ভালোবাসাটাকে, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে কিন্তু অবশ্যই টেক কেয়ার করতে হয় সম্পর্ক। সম্পর্কের মূল্য বুঝতে হয় যে আপনার ভালোবাসা মানুষটা আপনার কাছে কি, আপনি তাকে কিভাবে রাখবেন, কিভাবে টেক কেয়ার করবেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর। তো বেশি বেশি করে টেক কেয়ার করবেন ভালোবাসার মানুষটিকে। রাফি আছেন আমাদের সঙ্গে ফরিদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে পান্না আছেন উত্তরা থেকে, তানিম আছেন কিশোরগঞ্জ থেকে। তিনি লিখেছেন, তিনি যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, এখন তিনি কি করবে, কিচ্ছু করার নেই তানিম, কেউ তো ভালোবাসে না, ছেড়ে দিন। আরো তো অনেকেই আছে তাই না, যে আপনাকে ভালোবাসে, যে আপনার মূল্য বুঝবে, যে আপনাকে অনেক বেশি টেক কেয়ার করবে, ভালোবাসবে, আপনি তাকেই ভালোবাসুন। আর সবসময় তো বলি ওয়ান টাইম লাভ ইজ সো পেইনফুল, সো পেইনফুল, দরকার লাইফটাকে পেইনফুল করার। লাইফটাকে আপনি যত বেশি এনজয় করবেন, যত বেশি ভালো রাখতে পারবেন, আপনার তত বেশি ভালো লাগবে। তো ভালো লাগাতে তো সবাই চায়, ভালো থাকতে সবাই চায়, কেউ চায় না যে আমি একটু খারাপ থাকি, আজকে আমার একটু কষ্ট হোক, এটা কেউ চায় না। তো আপনার লাইফ, আপনাকে ডিসিশনটা নিতে হবে। আমাদের সঙ্গে আরো আছেন কেরানীগঞ্জ থেকে, তিনি তার নামটি লিখে নিয়ে, আমি সবাইকেই বলি যে যারা আমাদেরকে এসএমএস করেন 16260 অবশ্যই কিন্তু আপনি আপনার নামটি লিখে আমাদেরকে এসএমএস করবেন। আর আপনি এত কষ্ট করে একটি এসএমএস করছেন, নামটি লিখে অবশ্যই এসএমএস করবেন, করলে আমারও ভালো লাগবে। আর আপনি যখন শুনবেন আপনার নাম ভিডিওতে বলা হচ্ছে, আর যে আপনার নামটি বলছে শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো নাম প্লিজ, আপনার লোকেশন স্পেস আপনার দেন, আপনার মনের যত ছোট খাটো না বলা কথা অথবা বড় কোনো না বলা কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে পান্না উত্তরা থেকে, আরো আছেন ফরহাদ মুন্সিগঞ্জ থেকে। তিনি লাবণীকে অনেক ভালোবাসে কিন্তু সে তাকে বুঝে না, কিভাবে বুঝাবেন আপনি? আপনি ভালোবাসেন, আপনাকেই বোঝাতে হবে এবং আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা হয়তো প্রথম দিকে না বুঝতে পারে, আস্তে আস্তে আপনি তার সঙ্গে মিশন, সে কি পছন্দ করে না পছন্দ করে সব কিছু আস্তে আস্তে হবে। তাড়াহুড়া করার তো কোনো কিছু নেই, ভালোবাসা মানুষটাকে হারিয়ে যাচ্ছে না। তো বন্ধু অপেক্ষা অবশ্যই করবো। আমাদের সঙ্গে আরো আছেন এই মুহূর্তে ইমান আছেন, তিনি আছেন আমাদের সঙ্গে, তিনি এসএমএসটি করতে বলেছেন, আমি কিন্তু আপনি এসএমএসটি করে দেখি। সুজন আছেন টাঙ্গাইল থেকে, কবির আছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে রূপগঞ্জ থেকে শফিকুল, শফিকুল ইসলাম শফিক। তিনি লিখেছেন, রিমু আমি তোমায় অনেক ভালোবাসি, এই পাগলটাকে এখনো ভালোবাসো তুমি? একটা ভালোবাসা মানুষটা অবশ্যই আপনাকে ভালোবাসে, আপনি অবশ্যই তাকে জানান যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, আমি ভালোবাসেন। আর বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হয়েছে www.facebook.com/90.4 অলরেডি পোস্ট দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি ছবি আই থিং শুভ, এবং উপরে রয়েছেন আমাদের এসএমবু রয়েছে স্বামী এবং আরেকজন রয়েছে আমাদের ক্রিকেটের আবেগী সমর্থক সোহেব আলী। তো অবশ্যই দেখতে কিন্তু www.facebook.com/90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। অলরেডি ফেসবুকে জয়েন করেছেন অনেকে, আর যারা জয়েন করেনি তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করবেন অবশ্যই। আর এই মুহূর্তে যে গানটি শুনবো, গানটি শুনে অনেক কিছুই মনে পড়ে যায়, পুরোনো দিনের অনেক কথা। তো সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর।
তুমি
আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং ইমা রয়েছে আপনাদের সঙ্গে, এবং আরো অনেকেই কিন্তু আস্তে আস্তে যোগ হবেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে যে পোস্ট আমরা দিয়েছি সেই ছবিতে লাইক দিয়ে আপনাদের কমেন্টই করবেন। আর যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, www.facebook.com/ঢাকা FM 90.4 এ। এবং সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথি হিসেবে থাকছেন আরিফিন শুভ, এবং ক্রিকেটের আবেগী সমর্থক হয়ে থাকছেন আমাদের সঙ্গে। তো বন্ধু একদম দেরি করবেন না, অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আমি আবারও বলছি www.facebook.com/ঢাকা FM 90.4 এ। আর অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে 16260 কানেক্টেড হবেন বলে চিন্তা করছেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন। তার কারণ এখানে করে স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত না বলার কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকেই আছেন যদিও একটু দেরিতে ফোন করেছেন, তাদেরকে বলছি যারা ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু শেয়ার করতে পারেন। তার জন্য যে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, খুব বেশি কাজ না, ছোট্ট কাজ, তা হচ্ছে SMS করতে হবে বন্ধু। তো একদম দেরি করবেন না, টাইপ করুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। আমি আবারও বলছি FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। তো একদমই দেরি করা যাবে না। আর অনেকেই আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে এবং 16260 দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শিমুল খান আছেন আমাদের সঙ্গে। আর ফেসবুকে অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছেন কেন আজকে পড়তে এত দেরি হয়েছে, মাঝে মধ্যে একটু দেরি তো হয়েই যায়, আর তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর যাদের কমেন্ট এবং SMS আমি পড়তে পারি না, মাঝে মধ্যে মিস হয়ে যায়, তাদের কাছেও বলছি আই এম সো 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 সরি, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ফরহাদ মোল্লা চুপ পাখি আছেন আমাদের সঙ্গে, শফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাইজিং খান আছেন আমাদের সঙ্গে, বাপ্পি রেজা আছেন, মোহাম্মদ কাইয়ুম খান আছেন আমাদের সঙ্গে, রবি ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আবুল বাশার, ফরহাদ আছেন আমাদের সঙ্গে, মাটি মজুমদার আছেন আমাদের সঙ্গে। আর সবাই অপেক্ষা করছেন কখন আমাদের FM গুরুর সেই সুন্দর কণ্ঠস্বরটি শুনবো আমি, আর অবশ্যই তো শুনবেন আপনারা, FM গুরু তো আপনাদেরই জন্য, তো কিছু অপেক্ষা তো করতে হয়। আর মাঝে মধ্যে একটু দেরি করাতে ভালো লাগে, একটু অপেক্ষা করতে সবসময় অনেক বেশি সে করতে অনেক বেশি ভালো হয়।
চলে এসে বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর মাথন হারা হব আমি বস্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসাতে। সবাইকে দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় এই অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ দারুণভাবে তার বৈচিত্র্যতা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথাটা হয়তো বলা যায়, কালে কালে অনেক বেলা হয়ে গেল ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর, বিভিন্ন রকমের রূপ রং নিয়ে বিভিন্ন সময় আমরা উপস্থিত হই। আপনাদের মধ্যে জেনেছেন বাংলাদেশের একজন প্রমিজিং অভিনেতা এবং সেই সাথে বাংলাদেশের সিনেমা জগৎকে কিছু কিছু মানুষ যারা বদলে দেওয়ার একটা দারুণ কোয়ালিটি নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদেরই একজন আরিফিন শুভ। এবং তিনি তো থাকছেনই সেই সাথে আরেকটি বাড়তি পাওনা, আমি যে রঙের কথা বলছিলাম সে রং বর্ণিল হয়ে ওঠে একটি মানুষের চেহারাতে, শরীরে এবং তার পরিচ্ছদে। এবং সেই মানুষটি যখন আমরা দেখি যে বাংলাদেশ ক্রিকেট টিম 22 গজের মধ্যে ঝড় তুলছে, যখন দেখি যে বাংলাদেশ ক্রিকেট টিম কোনো না কোনোভাবে দুর্বিষহ কোনো সময় পার করছে, তার প্রত্যেকটি রিফ্লেকশন, প্রত্যেকটি ইমোশন একটি চেহারার মধ্যে অথবা একটি তার শরীরের অবয়বের মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে, তার পরিচ্ছদের মধ্যে খেলা করে যায়। অনেক সময় অনেক গ্ল্যামারের ভিড়ে, অনেক তারকাদের ভিড়ে সেই মানুষটির খোঁজ নেওয়ার সুযোগ হয়ে ওঠে না, কেউ হয়তো ঘুরেও তাকানোর সুযোগ পায় না, কিন্তু সেই মানুষটি জানে, আর যারা তাকে ফলো করে তারা খুব ভালো করেই বুঝে যে কি পরিমাণ উন্মাদনা কি পরিমাণ পাগলামি থাকলে, কি পরিমাণ খ্যাপাটে অ্যাটিটিউড থাকলে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করে মাতোয়ারা করে তুলে চারিপাশ চতুর্পাশ চারিদিক। সেই মানুষটিকে আমি ঠিক বাংলাদেশ তার গ্রুপ পর্বের শেষ খেলাটি খেলতে যাচ্ছে এবং ঠিক তার প্রাককালে আমার কাছে মনে হচ্ছে এটি একটা অনেক দারুণ একটি মুহূর্ত, চমৎকার একটি সময় সেই সেই মানুষটিকে আপনাদের সামনে হাজির করার। আমি তো স্বপ্নের মধ্যে, আমার স্বপ্ন কখনো পরিপূর্ণ হয় না বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। যদি 22 গজে যখন মাশরাফি, মুশফিক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াজ, সৌম্য, সাব্বির সবাই মিলে যখন ঝড় তুলে, তখন গ্যালারির সেই দৃশ্য, গ্যালারির সেইখানে দাঁড়িয়ে থাকে অজানা অখ্যাত সেই ছেলেটি হঠাৎ করে বাঘ সেজে সমগ্র সময় মানুষকে উচ্ছ্বাস দিয়ে গেছে, প্রয়োজনীয় সামলে গেছে। বাংলাদেশের 16 কোটি মানুষ বিভিন্নভাবে চিন্তা করছে যে কীভাবে মোটিভেশন যোগান দেওয়া যায় বাংলাদেশ ক্রিকেট টিমকে। কিন্তু তার পুঁজি ছিল তার শরীর, তার পুঁজি ছিল তার চেহারা, তার পুঁজি ছিল তার কণ্ঠস্বর, পুরোটাই সুতে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। সেই ছেলেটি কাজ নিয়ে এসেছে, সেই অখ্যাত ছেলেটি, সেই পিছনে ফিরে না দেখা ছেলেটি, বাট যে ছেলেটি আসলে ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কারণ ক্রিকেট স্ক্রিনে খেলা দেখতে গেলে অথবা সরাসরি খেলা দেখতে যায়, খেলার সাথে সাথে ওই ছেলেটিকে না দেখলে যে কোনো পিকচার, যে কোনো খেলার ফ্রেমটা যেন অসম্পূর্ণ হয়ে যায়। তো এই বলি 2006 থেকে এই পদচারণা, দেন ফাইনালি শরীরের মধ্যে রং করা শুরু করে প্রায় 2011-2012 থেকে। এবং প্রথম এই ছেলেটিকেই মানুষরূপী বাঘ হিসেবে আমরা দেখেছি এই ক্রিকেটের অঙ্গনে। সেই সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
ভালোবাসার বাংলাদেশে আমাকে আসলে এই সময়ে ঢাকার জন্য আমি আসলেই অনেক বেশি কৃতজ্ঞ। আর আমার সামনে একজন ভাইয়া বসে আছেন, গুরু। আসলে আমি কি বলবো যে এই সময়টা যে আমরা যেভাবে খেলতেছি সেভাবে এই যে জয়টা হইলো গত ইংল্যান্ডের সাথে, দেশের যে অবস্থা, যখন আমি প্রতীক্ষটা খেলায় আমি বাঘ সেজে এই সেম হলে শাহবাগে খেলা দেখতেছিলাম, তখন আমি যখন ইংল্যান্ডের সাথে জয়টা হওয়ার পর দৌড়ে আসতেছিলাম ডিএসির মোড়ে, আমার কাছে মনে হয়েছিল কি যে আমি মনে হয় প্রথম ব্যক্তি ডিএসিতে যে দৌড়ে হয়তো সবার আগে যাব। কিন্তু যেই দেখি যে দূর থেকেই হাজার হাজার মানুষ, মানে এই যে মানুষের ভিতরে যে ভালোবাসা, যে উত্তেজিত, মানে রং দিতেছে একজন আরেকজনকে, কে ছেলে কে মেয়ে কে ভাই কে বোন, মানে এই যে মানুষের ভিতরে মানে দেশপ্রেম ভালোবাসা, সেটা ছিল আমার বুকটা ছিঁড়ে যেতেছিল তখন, যে এত ভালোবাসি আমরা একজন আরেকজনকে, আজকে একটা জয়ে একজন আরেকজনকে রং দিতেছে, কে এক রিক্সাওয়ালা বলতেছে আমি ভাড়া নিব না, একজনে বলতেছে খাবার দাম কমাই দিলাম। এই যে মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা কি তা আমার কাছে মানে তখন দেখে মানে মনে হলো যে মানে জানটা দিয়ে দিই আমি আসলে, মানে প্রতি খেলায় যদি এরকম একটা করে জয় হইতো যে শৈব আলীর জান দিয়া, আমার মনে হয় যে আমি সেটা রাজি হইতাম, যে একটা করে খেলায় আমি এরকম একটা করে জান দিয়ে দেবো, জান তো একটাই একবারে দিয়ে দেবো আমি, কিন্তু এরকম একটা করে জয় যদি হইতো আসলে এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, যেই দেশের গান শুনলে শুনলে লোম পশম খাড়া যায়, সেই দেশ আসলে এরকম প্রত্যেকটা গান যখন আমি শুনি আমার হয়তো অনেক কষ্ট থাকে, হয়তো বা মনে হয় যে অনেক কষ্ট পাইছি, অনেক কিছু হারাইছি, মানে সত্যি বলতে যে কেউ মারা গেছে হয়তো বা আমার, মানে চোখ দিয়ে পানি আসে না, কান্না আসে না, আমি তখন হয়তো বা আত্মীয় স্বজনের সামনে মানে অনেক বই নাটক করি যে কিভাবে কাঁদা যায়, লোকটা মারা গেল, কিন্তু আমাকে তখন কাঁদাতে পারে না কেউ। কিন্তু একটা গান যখন শুনি, দেশের গান, দেশের যখন জয় হয়, যখন বাংলাদেশ জিতে, তখন মানে আমার ভিতরে মানে মনে হয় যে মানে এত বেশি আনন্দ লাগে, মনে হয় যে কান্নাটাই আসলে আমার সবচেয়ে বেশি আনন্দ, কান্নাটাই মনে হয় সবচেয়ে বড় একটা জিনিস। সেরকম প্রত্যেকটা জয়ে আমি আসলেই মানে আমার আবেগ ধরে রাখতে পারি না। এই গানের মতো যখন গান, একটা বাংলা গান শুনি আমি, তখন আমার আবেগ ধরে রাখতে পারি না। যখন বাংলাদেশের খেলা চলে, জাতীয় সংগীতটা যখন বাজায়, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার চোখ দা পানি পড়তেছে। এটা সুখীর বাণী, কোনো কষ্টের না, কিন্তু অনেকে তখন বলে কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, কিন্তু আমি তো ওটা রাখতে পারি না। এটা আল্লাহ আমাকে মানে এরকম কেন বানাইছে, কি জন্য বানাইছে, মাঝে মাঝে ভালো লাগে যে কাঁদতে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় দেশের জন্য কান্না, তাই মানে এটার ভাষাটা আমি আসলেই
কোনো প্রেমিকের মধ্যে মাঝে হয়তো শুধু প্রেমিকটাকেই খুঁজে অথবা প্রেমিককে খুঁজে, আবার কেউ কেউ বলে যে তোমার মাঝে তো আমি গোটা দুনিয়াকে দেখি। আমাদের সোয়েব যার আবেগ, যার ওই চোখের পানি কখনোই মিথ্যে না। আমি খুব কম দেখেছি দেশকে ভালোবেসে দেশের কথা মনে করে এরকম পাগলের মতো মানুষকে কাঁদতে। ইনফ্যাক্ট আমি আজকে রিয়েলাইজেশনটা আসলে পরিষ্কার হলো, এটা আমার সোয়েবকে আসলে বুঝতে বাকি ছিল যে সত্যি আমি মনে করেছিলাম ও আসলে ক্রিকেটের পাগল। আমি অনেক ভুল বলেছি, ক্রিকেটের মাঝে আসলে পাগলের মতো ভালোবেসেছে এই বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশের ভূখণ্ডকে, যা আমি দেখছি চোখের সামনে। এখন বুঝতে পারি যে কিভাবে সম্ভব একটা মানুষের ঘন্টার পর ঘন্টা একই আবেগ নিয়ে দেশকে সাপোর্ট করা, দেশের পাশে এভাবে দাঁড়িয়ে থাকা, এভাবে চেঁচিয়ে ওঠা, বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে গোটা স্টেডিয়ামকে মাতোয়ারা করে দেওয়ার জন্য পাগল হয়ে থাকা এখন অনুভব করতে পারছি। কারণ শুধুই ক্রিকেট না, ওর পিছনে যেটা লুকিয়ে থাকে পাগলের মতো ভালোবাসা, দেশকে নিয়ে ভালোবাসা।
আসলে আমার মাঝখানের জিনিস মনে করতেছে খুব, যে আমি তো আসলে প্লেয়ার না, মানে হয়তো বা চেষ্টা করি মাঠ থেকে একবারে মাঠের কাছ থেকে যে সাপোর্ট দেওয়ার জন্য, যে মুশফিক ভাই ভালো একটা পার্টনারশিপ করো, ভালো পার্টনারশিপ, খারাপ বলগুলো মারো, ভালো বলগুলো দেখে খেলো, দেখে খেলো, ঘেবে মারো, ঘেবে শট খেলো, ঘেবে, সবাই মুসি সাবাস, ঘেবে খেলো মুসি, ঘেবে, সবাই মুসি সাবাস, দর্জে এঁটো, দর্জে এঁটো মুসি। এইভাবে আসলেই প্রত্যেক কটা প্লেয়ারকে মাঠের কাছ থেকে সাপোর্ট দিতে চেষ্টা করি। একটা ভালো বল হয়তো বা মাসাবি মর্তজা মাঠ খাইলো, তখন চার হইলো, তখন চেষ্টা করে সাহস দিতে, ভাই ব্যাপার না ভাই, একটা চার খেয়েছো কি হিসেবে, একটা ভালো বল দাও, ছয়টা বল ভাই, দুটো বল, তিনটা বল ভালো দাও ভাই, লাইনে বল ভালো ভাই, লাইনে বল ভালো, উইকেট যাইও ভাই, ধৈর্য হারাইও না ভাই, কি হিসেবে ব্যাপার না, একটা চাইরে ভাই, ভালো লাগে বল দাও, লাইনে বল দাও, ব্যাপার না, উইকেট যাইবো, আউট চেয়ে যাইবো, আউট হইব। এইভাবে আসলে টিমকে সাপোর্ট দেওয়া যায়। তা একবার শ্রীলঙ্কাতে ওখানে
জানি পৌঁছালো কেমনি তুমি, আমি তো যদ্দূর জানি যে তুমি মানে তোমার নিজের ব্যক্তির জীবন এত বেশি ক্রিকেট কে ভালোবেসে ছন্ন ছাড়া, যে তোমার একেবারেই চালচলের খবর নাই, আগ্রহ আকাঙ্ক্ষাও নাই তোমার সব বিষয়ে, ওখানে পৌঁছালে কিভাবে?
আসলে ওটা আরেকটা হিস্টোরি, সেটা হচ্ছে যে আমার প্রথম শুরু হয় 2006 সালে ICC ট্রফি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে মহালিতে। সেটা আসলে আমি একজন মোটর মেকানিক, তখন যেটা হইলো যে আমাকে যেভাবে হোক ওই ICC ট্রফি দেখতেই হবে, যেতেই হবে আমাকে। আমি তখন থেকে আসলে লক্ষ্যে টাকা জমানো শুরু করলাম, ঈদের সময় টাকা জমা রাখতাম, এইভাবে আমি ওই টাকা পয়সা জমা যাই। যাওয়ার পর যেটা হয় যে আমি তো বিনা পাসপোর্ট, তখন আমার কিন্তু পাসপোর্ট নাই, তখন সেই আমি এখান থেকে সবাইকে জিজ্ঞেস করতাম যে এখান থেকে ইন্ডিয়াতে কিভাবে যায়। তা অনেক যারা কলকাতা থেকে আসে যায়, এদেরকে যাই বসতাম, গল্প শুনতাম, যেভাবে আমি তখন রেলগেট থেকে আমি 290 টাকা দিয়া বেনাফুলে টিকিট করি সোহাগ পরিবহনে, সেখানে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি একজনের সাথে কন্ট্যাক্ট করি যে আমাকে ওইবারে পুষাই দিবেন, বলে হ্যাঁ পুষাই দিব,
পাসপোর্ট ছাড়াই,
হ্যাঁ বলে যে 2000 টাকা দিতে হবে। আমি বলি ভাই আমার তো 2000 টাকা অনেক টাকা চুষে দেবো। বলে না ঠিক আছে, পরে 1500 টাকা আইছিলাম, যতটুকু মনে পড়ে 1500 টাকা। তারপরে যেটা করলো আমাকে লরির ভিতরে বসাইলো, ওটা লরি, লরির যেটা করলো যে হেল্পার, আমাকে হেল্পার সাজাইলো, যেটা বুঝলাম। আমার শরীর থেকে গেঞ্জি খোলাইলো, আমাকে একটা শার্ট খোলাইলো, খোলাই আমাকে গেঞ্জি পরাইলো, সাদা গেঞ্জি আর একটা লুঙ্গি পরাইলো, আর মাজা একটা গামছা বান্ধাই দিল, দিয়ে আমাকে সেই লরির যে ডাইজগুলো আছে ডাইজগুলোটা আমার ঢুকিয়ে দিছে। ঢুকাই দেওয়ার পরে আমি যখন আমাকে যখন বাংলাদেশ পার হয়ে ইন্ডিয়াতে ভ্যানাগুলো ঢুকছে, ইন্ডিয়ার ডিএসএফ এর কাছে, তখন আসলে ওরা চেক করে, চেক করার পরে দেখে যে ডাইজগুলোর ভিতরে আমি, আমাকে তখন বের করে, বের করার পরে দেখি যে এই এরকম মোটা ডান্ডা, অনেক মোটা। আমি ওটা দেখেই বলি যে ভাই আমি আর যাবো না ইন্ডিয়াতে, আমাকে বাংলাদেশে ব্যাক করে দাও, আমি যে আমার হাতে ভাই ধরা শুরু করছি, আমাকে বাড়ি দিও না, মারিও না, মারিও না আমাকে। তা আমার কি ছিল যে যদি মারেই, যখন আমাকে একটা ডান্ডা আমার পিছনে একটা বাড়ি দিল, তখন আমি বললাম আমি বাংলাদেশে ফিরে যাবো না, আমি ইন্ডিয়াতে যাবো, এই খেলা দেখেই যাবো আমি। তারপরে যেটা করলো, দুইটা বাড়ি দিল আমাকে, দুইটা বাড়ি দিয়া আমাকে বাংলাদেশের বর্ডারে পাঠাইলো। পাঠানোর পর আমাকে বললো যে তুমি একটা ওই দালালকে ধরে দাও, তোমাকে এত ছোট, তোমার কে পাঠাইছে এখানে। তারপরে আমাকে ওখানে নিয়ে গেলো দু তিনজন লোক, নিয়ে যে আমাকে বলো দেখাও কে। আমি
তখন বয়স কত তোমার?
তখন আমার এখন তখন 19 কি 20 তলে, 18 কি 19 এরকম হবে। তারপর যেটা হলো যে তখন আমাকে বললো যে দেখাই দাও কে। আমি দেখতেছি যে আশেপাশে আছে, আমি যদি ওকে ধরাই দিই আমি যেতে পারবো না, তা দালাল চক্র তো আশেপাশে থাকে। তারপরে যেটা হইলো ওর সাথে কন্টাক্ট হইলো আবার আমার, যে আমাকে ওখান থেকে 10 মাইলের মতো এরকম ভিতরে নিয়ে গেলো। সে আমাকে বলো আরো কিছু টাকা আমাকে বেশি দিবেন, দিলে আমি আপনাকে পাঠাই দিব। সেখান থেকে আমাকে অনেক ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাকে আপনি নিয়ে গেলো সিসে। এই পুরো 2টা দিন লাগছিল আমার, 2টা দিন লাগছিল সেই বাড়িতে, বাড়িতে রাখছে আর অনেক মানুষ ছিল রাখছে, বলতেছে দিন ভালো না, সময় ভালো না, এখন এখন আর দেওয়া যাবে না। যেটা করলো আপনার, আমাকে 2 দিন পরে আপনার বর্ডারের কাছে নিয়ে গেলো রাত্রে, আরো অনেক মানুষজন ছিল ওখানে, আমাকে নিয়ে গেলো রাত্রে। নিয়ে যাওয়ার পর রাত তখন 1:30 থেকে 2টা বাজে, অনেক রাত, তখন মানে পানি ছিল আপনার প্রায় বুক বরাবর পানি ছিল, অনেক জঙ্গল, অনেক ঘাস, বাড়ি ঘর নাই, এগুলা দিয়ে হাইটে হাইটে যাইতে হইব। তা লাস্ট পর্যন্ত বর্ডারের কাছে ঠিক যখন গেছি, তখন ডিএসএফ লাইট মারে, রাত্রেবেলা লাইট মারে, তখন ওই আলোটা চোখে হয়তো আমার শরীরে পড়বে, আমার শার্ট পরা ছিল বড় সাদা শার্ট, সেটা আসলে তখন পানির ভিতরে ডুবতে থাকতে হয়, পানির ভিতরে ডুবতে থাকতে হয়। ডুবতে থাকার পরে ওরা লাইট চলে যায়, চলে যাওয়ার পরে বর্ডারে যাওয়া হয়। যাওয়ার পরে যখন অনেক মানুষ তো ঢুকে গেছিল, এত অল্প একটু জায়গা, সেখানে আমি খুব চিকন চাকন, যে আমারও মানে ক্ষতি হয়, অনেকের খুব কাইটে গেছে, ছিঁড়ে গেছে, খুব টানে টানে নিয়েছে, অনেক তাড়াহুড়া, কার আগে কে যাবে, এইভাবে আসলে আমি ওই ইন্ডিয়াতে যাই, এভাবে যাওয়া হয়। পরবর্তী সময় মোহালির সেই জিম্বাবুর সাথে 3টা ওয়ানডে, সেখানে আমাদের 4টা ম্যাচ ছিল জিম্বাবুর সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, আর একটা সময় শ্রীলঙ্কা হবে, আমরা সেখানে জিম্বাবুর সাথে জিতছিলাম। আমি 1-2টা ম্যাচ দেখছিলাম, সেই ম্যাচ শেষ করে আমি আসলে দেশে তখন ফিরতে পারতেছিলাম না, দেশে ফিরতে পারতেছিলাম না, মানে খুব কষ্টে দিন কাটাতেছি। সেখান থেকে আমি ওখান থেকে বোম্বাই চলে যাই। বোম্বাই যাওয়ার পরে আমি ওখানে আসলে মানে এরকম ভাবে হয়েছিল,
টাকা পয়সা তো কোনো ঠিক নাই, কি খাচ্ছ, কিভাবে স্টেডিয়ামে ঢুকছো, মানে সবকিছুতেই তো ঘটনা, কোনো না কোনো ঘটনা।
হ্যাঁ, কোনো আমার যেই কটাকা ছিল ওই কটাকা শেষ। ওখান থেকে আসলে মানে ওখানে আসলে এই যে দেশ দেখি জিনিস, দেশকে মানে কত ভালো জিনিস, দেশ প্রেম মানে ভালোবাসা, ওটা তো ভালোবাসা দেশ প্রেম বুঝতাম না, মানে অনুভব করতে পারি যে আসলে এত কষ্ট, এই মনে হয় আসলে দেশই ভালো। তা তখন মানে একটু বাংলা কথা বলার জন্য মনে হয় একজন পাইতেছি না আমি, কারোর সাথে যে মানে দেশি খাবারটা খাবো সেটা পাইতেছি না, আমাদের ভিতরে একটা মিল মহাব্বত ভালোবাসা সেটা আসলে দেখতেছি না। মানে আমার মনে হয় একটা বাংলাকে কথা বললে মনে হয় আমার বাংলাদেশ, যেটা তো কলকাতার মনে হতো না। তখন আমি আসলে ওই হাঁটতেছিলাম, তা দেখি যে ইন্ডিয়ান যে বিড়ি থাকে, যেটা বিড়ি ধূমপান, সেই বিড়ির একটা প্যাকেট, সেখানে লেখা বাংলাদেশ, মানে বাংলা, সরি বাংলা লেখা, কোম্পানির নাম কি জানি না মনে নাই, বাংলা লেখা। ওই বাংলা লেখাটা দেখে মানে আমি আমার বুকে মিলে জড়াই নেই, এই যে আমার বাংলাদেশ, এই যে বাংলা লেখা, এই তো আমার দেশ, এই যে বাংলাদেশ, এই যে বাংলা, এটা আমার দেশ, এটা তো সবকিছু, এই আমি এসে কিন্তু কি জন্য, এই যে বাংলা বাংলা লেখা, এটাই তো আমার দেশ, এটাই সবকিছু। ওই লেখাটা আসলে বুকে ধরা দেয়া মানে আমি খুব কান্নাকাটি করি যে এটা তো আমার দেশ, এটাই তো আমার সবকিছু। তা এইভাবে আসলে তখন মানে ওখানে অনেক কষ্ট মষ্ট করে আমি আবারও ওখান থেকে মানে মিথ্যা কথা বললে আমি কলকাতার এভাবে আমি কাজ করি, কাজ করে আবার ওখানে টাকা পয়সা জমাই। তারপরে আমি আসলে বাংলাদেশে আসি, আসি যখন তখন আসলে ওইভাবেই আমি পার হয়েছিলাম। আমি যখন ওই ডানা ফুল দিয়ে দেখতেছি যে পোলাপান ফল টুকায়, ফল টুকায় ওপার থেকে বাংলাদেশে পোলাপান আছে, ছোট ছোট পোলাপান ফল টুকায় বলে কিছু টুকায় এপার থেকে ওপার নিয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে ওদের সাথে ওপারে দৌড় দিই, ওরা যখন ফল টুকাইতেছিল যাইতেছিল তখন দৌড় দিয়েছিলাম ওদের সাথে, তখন আমাকে পিছিয়ে একদিন ধরে ফেলায়, ধরে ফেলাইয়া মানে বলে তুই এবার তো বলছিস আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ জামগা, আমার ভাই ছেড়ে দে আমি জামগা বাংলাদেশে যাব, আমি দেশে থাকবো না। তখন আমাকে একটা জোর হয়ে একটা থাপ্পড় মারে, মানে মানে শুনতেছি না মানে আধা ঘন্টা এক ঘন্টা। আমি আমার পুকুরে যা টাকা ছিল দিয়ে দিলাম, হাতে পাড়ি আমাকে ছেড়ে দাও আমি চলে যাব বাংলাদেশ, আমি এবার না আমি ভুল করছি, অনেক ভুল করছি। তারপরে ওরা আমাকে ওখানে দিয়ে দিল বিসিবির হাতে, বিসিবির হাতে দেওয়ার পরে আমাকে ওখানে রাখলো একটা রাত, রাখার পরে আমার নাম দিয়ে সব কিছু ওরা রাখলো। রাখার পরে আমাকে ওখানে রাখার পরে রাত্রে দেখলাম যে চেক করলো যে নাম আমার আছে কিনা, সিগনেচার আছে কিনা, দেখলো যে নাই। তারপর রাত্রে আমাকে সেই গভীর রাত্রে অনেক মানুষজন সহকারে আমাকে সেই বর্ডার দেওয়া পার করলো। যখন বর্ডারটা পার করতেছে তখন মানে যখন বাংলাদেশে পাড়া দিছি মানে পানি এবং কেদা ধান খেত যখন পাড়া দিছি আমি তখন মানে ওই বাংলার দেশের আমি মানে মানে ওই ঝাপড়টা পড়ে যাই, আমি পড়ে যাই, পড়ে আসলে মনে হয় কোলাকুলি খেলতেছি আমি, যে বাংলাদেশে নিয়ে কোলাকুলি করতেছি এরকম, যে আমি দেশে আইছি দেশে আইছি অনেক রাত। তখন আসলে ওই সময় যে পিস থেকে ভুলি রাস্তায় দিছি আমি, মানে ভুলি রাস্তায় দিছি পিস থেকে আমি, আমি এই যে দৌড় দিছি মানে মনে হয় আমি যুদ্ধ করতেছি, এই যে দাম সাথে দৌড় দিতেছি দৌড় দিতেছি, আমার কাছে এটা খুব কষ্ট লাগছে, মায়া লাগছে। যে তখন করে এক মহিলা, অনেক বৃদ্ধ মহিলা, অনেক বৃদ্ধ এক মহিলা, সে আসতে পারতেছে না, মনে হয় তারা কান্দে নেই। আমি তা আমি চিন্তা করছি আমি কান্দলে তার নিজেও হাঁটতে পারবো না। তা আমার কাছে এখনো বিবেকে বাজে যে মহিলার অল্পত আমি চালাম, আনার পরে দেখি যে আমার আমার জানিয়ে টানা টানি আমি তার ওখানে ফিরে আয় না বুঝছি। এখনো আমার কাছে মনে হয় তার যদি আমি কুলু করে কান্দে ফিরে আনতে পারতাম সে ওখানে কি অবস্থা হয়েছে জানি না। তারপর আমি ওই ধান খেত পাড়ায় দৌড়ে দৌড়ে মাইলের পরে মাইল আমি তারপরে আপনার বেনা ফেলা আছি, বেনা ফেলা আস্তে আস্তে ভুল হয়ে গেছে।
কত রাত যখন ওই মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলে
তখন রাত আপনার তিনটা কি চারটা বাজবে?
কি কি ধরনের ফিল হচ্ছিল সে, যেটা আমার দেশ আমার দেশ
মনে হয় যে আমার দেশে আয় বলছি, মনে হয় যে এটা আমার সবকিছু। তখন আমার কাছে মনে হলো যে আমি এর আগে যেহেতু মোটর মেকানিক চিন্তা করছি, মামা থাকে বিদেশে আপনি শুধু বিদেশ যাবো পয়সা কামাবো খুব ভালোভাবে চলবো মজা করবো পয়সা কামাবো খুব পয়সা কামাবো, আমি বলি আমি আর জীবনে বিদেশে যাবো না, আমার ওই দেশের প্রেসিডেন্ট মানে আমি থাকবো না, যে দেশ হোক আমি আর বিদেশ যাবো না, আমি যে দেশের যে দেশ হোক আমি আর যাবো না।
আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি একটু কিছু নিবেদন নিয়ে যাই, সেটা হচ্ছে যে বহুদিন আমরা অনেকে অনেক রকমের কথা বলি কিন্তু খুব কমই বাংলাদেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সত্যিকারের বাঙালি হতে হয়, কিভাবে দেশপ্রেম কাকে বলে, দেশপ্রেমকে কিভাবে জড়িয়ে ধরতে হয়, বাংলাদেশকে যে কিভাবে হৃদয়ে ধারণ করতে হয়। এত বেশি প্রফেশনাল হয়ে গেছি আমরা, আমাদের আছে চিরের মধ্যে একটা কর্পোরেট কর্পোরেট একটা ভাব চলে এসেছে, কোনোভাবেই যেন আমরা আমাদের বেসিক যে জিনিসটা সেটা থেকে অনেক দূরে চলে গেছি। দেশকে ভালোবাসা, দেশপ্রেমটাকে মনের মধ্যে একবারে চরমভাবে লালন করা, সেখান থেকে কেন যেন দিনকে দিন দূরে চলে যাচ্ছি। এভাবে পাগলের মতো কানতে দেখিনি বহুদিন, বহু দুদিন এই বাংলাদেশকে চিন্তা করে এভাবে পাগলের মতো আস্ফালন করতে দেখিনি, এভাবে খ্যাপা অ্যাটিটিউড মেলা দিন দেখা হয়নি দেশকে ঘিরে। প্রেমিক প্রেমিকাকে উদ্দেশ্য করে দেখেছি ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিও বহু সাক্ষী হয়ে আছে, কারো মায়ের জন্য, কারো বাবার জন্য, কারো প্রেমিকের জন্য, কারো ভাইয়ের জন্য, কোনো মানুষের জন্য। কিন্তু বহুদিন পর সাক্ষাৎ, হোয়াট ইজ অল অ্যাবাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের সত্যিকারের সংজ্ঞাটাই বাকি, দেশকে কীভাবে পাগলের মতো ভালোবাসতে হয়, দেশকে কীভাবে লালন করতে হয়, যখন একেবারে ঊর্ধ্বশ্বাসে ইন্ডিয়ার বিভিন্ন অলিগলিতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে একটু আস্থার জন্য, একটু আশ্রয়ের জন্য। কোথাও বাংলা ভাষী পাওয়া ভাষাভাষী পাওয়ার সুযোগ নেই, তেমন কোনো জায়গা নেই যেখানে বাংলার খাবার পাওয়া যেতে পারে। হঠাৎ কোনো একটি সিগারেটের বা বিড়ির প্যাকেটে লেখা বাংলা ভাষা, সেটাকে জড়িয়ে ধরা, সেটার সাথে কোলাকুলি করা, সেটাকে বুকের মধ্যে মিশিয়ে ফেলা, এই তো আমার বাংলাদেশ, এই তো আমার বাংলা, এই বেসিক জিনিসটা, এই ফিলটা বহুদিন এরকম র ভাবে আসেনি। আমি সত্যি আমি সত্যি পাগল হয়ে গেছি এই ছেলেটির ভালোবাসায়, এই ছেলেটির উপস্থাপনায়। এটা হচ্ছে বেসিক, এটি হচ্ছে দেশপ্রেম, এটি হচ্ছে র। এই জায়গা থেকে এত বেশি পোশাক পরিচ্ছদের মধ্যে ঢুকে গেছি আমরা, এত বেশি আস্ফালন, এত বেশি বাগাড়ম্বর অবস্থা আমাদের, অ্যাটিটিউডের মধ্যে এত বেশি পরিবর্তন আনতে চাচ্ছি, এত ফ্ল্যারিশ করতে চাচ্ছি নিজেকে, এই বেসিক জিনিসটা থেকে অনেক দূরে আমরা। আবার ফাইনালি কত ঘাত প্রতিঘাত পার করে সেই বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে, কারো কারো মারধর, কারো গালিগালাজ, সবকে উপেক্ষা করে ফাইনালে যখন দেশে পৌঁছানো, প্রচুর রাত, রাত গভীর, ওই মাটির মধ্যে ফুটুকুটি খাওয়া, ওই শস্য ক্ষেতের মধ্যে নিজেকে ফুটুকুটি খাওয়ার বারবার চিন্তা করে, এই ফোমাফিস আমার বাংলাদেশ। আর যে বাংলাদেশ খুব চমৎকার ভাবে ছেলেটিকে ভালোবাসতে শিখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে, যে ক্রিকেটকে উপজীব্য করে তার মধ্যে কিন্তু সত্যিকার অর্থে দেশের যে প্রতি যে প্রেম, দেশের প্রতি যে ইশক, দেশের প্রতি যে মহব্বত, দেশের প্রতি যে টান, সেটি রিফ্লেক্ট করেছে এই ক্রিকেটের গ্যালারিগুলোতে। সৈয়দ, আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা তোমাকে এই শিক্ষা দেওয়ার জন্য। সত্যিকারের ভালোবাসা কি, সত্যিকারের বাংলাদেশ কি, সত্যিকারের দেশপ্রেম কি? বহুকাল কারো চোখ দিয়ে সামনাসামনি আমি এভাবে পানি ফেলতে দেখিনি, বহুকাল কাউকে পাগল হতে দেখিনি দেশকে ভালোবেসে। দেশের এই ভালোবাসার বড় বেশি অভাব আমাদের, যে যত যা কথাই বলি না কেন, দেশপ্রেম কেন জানি আমাদের ভেতর থেকে আস্তে আস্তে অনেক বেশি কমে যাচ্ছে। অনেক আধুনিকতার ছোঁয়ায় আমরা বেসিক এই ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে ফেলেছি অনেক। সৈয়দ, শ্রীলঙ্কা যাওয়ার কাহিনীটা কি ছিল তাহলে?
আসলে আর একটু কথা বলি, হচ্ছে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা হয়তো বা থাকবে না, অনেকে আছে থাকবে না, মারা যাইব, কিন্তু আমার মনে হয় কি যে সাক্ষী থাকবে, কারা সাক্ষী, কারা থাকবে। আমি যখন ঢাকা ভার্সিটিতে যাই তখন দেখি যে অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ, তো অনুভব করি যে এই গাছগুলো তো তখন মানে এই মানে দেখছো স্বাধীনতা যুদ্ধ মনে আছে, এই গাছগুলা বাইকে থাকলে মনে
হয় সাক্ষী হয়ে থাকে,
সাক্ষী থাকবে। তখন একদিন আমি দেখি যে গাছের ভিতরে প্যাক মারা, আমি একজন কাছ থেকে একটা মানে গাড়ি থেকে প্লাস নিয়ে, আমি ওদিন 16 ডিসেম্বর না কি ফেব্রুয়ারি ছিল, তা সবসময় যাই, তখন ওই প্যারাগোলা মরে গেছি গাছ থেকে, যে গাছ থেকে প্যারাগোলা, গাছ থেকে বাচ্চা থাকলে একসময় ওরাই হয়তো বা মুক্তি না থাকলে তখন এই গাছগুলোই থাকবে ইতিহাসের সাক্ষী, যে ওরাই দেশ কিভাবে স্বাধীন করছে, কিভাবে কি করছে, কত করতে পারে তারা, ওরাই দেখছে এই জিনিসগুলো কাজ করে। শ্রীলঙ্কার ব্যাপারটা আসলে যখনই শেষ ছিল, মানে আমি প্রথমে বলছি যে আমি একজন মোটর মেকানিক, আমি অতটা শিক্ষিত না, শিক্ষিতই না, আমি একজন শিক্ষিতই বলা যায় না, পড়াশোনা একবারই করি নেই, তা মাথায় ঢুকছে শ্রীলঙ্কা যেতে হবে, যে হোক আমার যেতে হবে, যেটা জীবন হোক। তারপরে যেটা করলাম, আমি অনেক জায়গায় গেলাম স্পন্সরের জন্য, পাইলাম না, এরকম হয়েছে যে মানে নিচে দাঁড়া রয়েছি অফিসের, দেখতেছি মালিককে, এমডিকে, মার্কেটিংকে, দেখি কাজে দিচ্ছে না, রিসেপশনে যাই কাজে দিচ্ছে না, তাই এরকম একটা সময় অনেক জায়গায় যেতে এক ভদ্রলোক, আমার এক ভাই, তিনি আমাকে এক জায়গায় পাঠাইলো যে ওখানে যাও দেখো মানে পাও কিনা, গেলাম বাংলাদেশ এয়ারটেলে, সেখানে পাঠাইলো, সেখানে এক ভদ্রলোক ছিল ইমরান সাহেব, তিনি আমার পেপার কাটিং দেখা, আমার সবকিছু দেখা, আমাকে বললো যে তুমি যাবা, কি যাও তুমি? আমি বলি আমাকে শুধু বিমান টিকিট দিতে পার, কিচ্ছু লাগবে না। আমি ভাবতেছি যে বিমান টিকিট অন্য কিছু চাইলে এত খরচ তো, সেগুলো চাইলে পাবো না, বিমান টিকিট এটা হারাই ফেলাম, ওই বিমান টিকিট নেই নিয়ে আপনার। তখন আসলে আমি আমার বাবার যে, আমরা নদী ভাঙা মানুষ, নদী ভাঙা, পদ্মা নদীতে আমাদের বাড়ি, এখন নদীতে ভেঙে গেছে, তা তখন মনে হয়েছিল যে আমার বাবা আসলেই 40 বছর কেস করে জমি ছাড়াই আনছে, সেই জমি আমি বলি যে জমি বিক্রি করে দেবো, আব্বার বলি জমি বিক্রি করুন, বলে কি করবো, আমি বলি বিদেশ যাবো। আমার বাবা আসলে খুবই একজন নামাজি মানুষ, তার 70 মতো বয়স, তিনি মোটামুটি করে তার এই দিন দুনিয়ার আসলে কোনো ধ্যান জ্ঞান তিনি না পেরা, পেপার না টিভি দেখে, না খবর শুনে, না কোনো কিছু শুনে, তার কোনো খবর নেই। আমি যে সাপোর্ট করি, আমার বাবা বলে একদিন বলতেছে যে তুমি কি খেলো, তোমার কি দেয়, তুমি পুরস্কার পাও না, যে শুনি পুরস্কার দেয়, তুমি কি সরকার কিছু দেয় না, খেলা দেবো, এই খেলা খেলো তুমি না, ভালো খেলো না, আমার বলতেছে আব্বা আমি তো মানে খেলি না, খেলা দেখি, এতটাই বলা হয়েছিল, সে আসলে তারই নাই। আমি বলতেছি আমার এই বাবার আমি এইগুলো ঠকাবো আমি, এই বিদেশ যাওয়ার কথা কে? তারপর চিন্তা করলাম যে চেষ্টা করি, আরো আরো অনেক চেষ্টা করলাম, তারপরে আপনার চিন্তা করলাম,
চেষ্টা করেছিল জমি বেচে ওই টাকা দিয়ে বিদেশ যাবা মিথ্যা কথা বলে, পরবর্তীতে খারাপ লাগবে না, মিথ্যা কথা বলা ঠিক হবে না।
হ্যাঁ, পরবর্তী সময় আমার অনেক কিছু আসলে বিক্রি করে, আমি অনেক কিছু বিক্রি করে তারপরে আমি বিমানে উঠি, টিকিট টুকিট নিয়ে উঠার পরে সেখানে দেখা করে আতারুল খান, আমি তো ইংলিশ বলতে পারি না, কালকে সকালে খেলা আমি আজকে বিকালে যেতেছি, আমি সন্ধ্যাবেলা নামি সিলন এয়ারপোর্টে, নামার পরে আতারুল খান জড়িয়ে যাই, নামার পরে আতারুল খান বলতেছে কেমন দেখছি ভাই আমি সরিবে যে টাইগার ভাই সত্যি এখানে কি বলি, এখানে কি বলি তুই তো কথা বলতে পারছ না, কেমন এলি কি আসলি তুই, আমি বলি ভাই আমার ভাই কালকে খেলা দেখবো আমি জানি না আমার কেমন কি হবেন, পরে তিনি আইসিসি ব্যান অ্যাম্বাসাডার ছিল এবং টেনিস কোর্স থেকে তাকে গাড়ি পাঠাইছে, ওই গাড়িতে আমাকে উঠেলো তিনি, তারপরে সারা রাস্তায় আমার এই 110 কিলোমিটার ওখান থেকে রাস্তা, সারা রাস্তায় বৃষ্টি আপনার মানুষজন খুব কম, ওদের এরকম হইতেছিল, সব গল্প শুনলো আমার, শোনার পরে আমাকে পরদিন মাঠে এক হোটেলে দেখো কত টাকা আনছোস, দেখি যে 35,000 টাকা আনছি আমি, এই টাকা তো এক সপ্তাহ পরে এখানে যে খরচ, এখানে তো সব বিদেশি লোক থাকে, সব হচ্ছে টুরিস্টরা থাকে কিচ্ছু হবে না, এই টাকা বসে নিয়ে তারপরে আমার তিনি বললো 5,000 টাকা রাখে রাখ, আমি বললো ভাই টাকা লাগবো না এই তো হয়ে যাবো, বললো টাকা রাখ রাখ রাখ, রাখলো দিল টাকা, দেখলাম যে হোটেলে দেখলাম একদিন ভাড়া 5,000 টাকা, আমি বলি হোটেলে আমি থাকবো না, আমার একটা প্ল্যান ছিল যে আমার তো আসলে ইন্ডিয়াতে গেছি একবার কষ্ট, ছোটবেলা থেকে খুবই কষ্ট করে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করছি, তাই এগুলো মনে হয় যে খেলা দেখবো আরো খুব ফাঁকা জায়গা আছে জঙ্গলে ঘুমায় পড়বো, আর না আবার চিন্তা করি বাংলাদেশে যদি কোনো বর্ষণ হয়ে গেল যে টাইগার আসলে বাংলাদেশে জঙ্গলে বলতে আপনার ওদের যে অনেক ফাঁকা জায়গা থাকে গাছ থাকে ওরকম জঙ্গল, এটাও মাথায় ঢুকতেছে, তারপরে আপনার দেখলাম, দেখার পরে আপনার পরের দিন সকালবেলা যখন আমি গোয়ালে প্রথম টেস্ট দেখলাম সেখানে আপনার এই আমরা খুব ভালো খেলছি, ভালো খেলছি, মুশফিক ভাইয়ের 100-200 রান যেটা সাংবাদিক আমাকে বলতেছে যে শোয়েব আপনার কাছে কিরকম লাগতেছে 16 কোটি মানুষকে আজকে আপনি একা বাংলাদেশি হিসাবে প্রেজেন্ট করতেছেন, মুশফিকের 200 রান আপনি প্রথম, মুশফিকের 200 বাংলাদেশের 600 উপরে রান আপনি ইতিহাসে সাক্ষী থাকবেন, কিরকম লাগতেছে তখন আসলে আমার মনে হয় আমার ভুট্টা ছিটাতে দেখাতে পারতাম যে কি শান্তি, মানে আমরা বিদেশের মাটিতে শ্রীলঙ্কার মাটিতে বাইরের দেশে এত ভালো খেলিনি কখনো আর এত ভালো খেলছি, সেখানে আসলে আমি যে এত কষ্ট করতেছি টাকা শেষ আমি প্লেয়ারকে বলতেছি না, আমাকে মুশফিক ভাই আসামি ভাই তামিম ভাই প্রত্যেক কটা প্লেয়ার বলতেছে টাকা পয়সা লাগলে বলিস কি হয়েছে না হয়েছে বলিস সমস্যা হলে বলিস, আমি বলি টাকা লাগবো না সবকিছু আছে, আমি কিন্তু কষ্ট করতাম কিন্তু বলতেছি না, কারণ এই যে তারা যে আনন্দ দিতেছে এটা কি শান্তি, মানে আমি বিদেশের মাটিতে এইভাবেই চালাই যেতেছি যেতেছি তা কষ্ট করতেছি তার টাকাও শেষ, তারপরে আপনার এইভাবে চালাতে মুশফিক ভাই আমাকে টাকা দিল, বড় বড় সময় যখন সাংবাদিককে আমাকে ধরছে যে শহীদ টাকা আনছেন কেমনে কি দেখলো যে আমার টাকা তো সব শেষ শেষ, আমি তো খুব কষ্ট করতেছি, পরে তারা নিউজ করলো মুশফিক ভাই আশরাফুল ভাই এরা আসলে পরবর্তী সময় প্রত্যেকটা প্লেয়ার আমাকে সাপোর্ট দিল, দেওয়ার পরে ওখানে মাঠে যে আমি একলা সাপোর্ট দিতেছি একলা বাঙালি সেখানে ওরা অনেক সাপোর্টার, সেখানে একা হিসাবে আমি চিল্লা চিলি করতেছি, এখন ওখানে যে ব্যাটসম্যান ছিল বল ই ছিল আপনি ফিল্ডিং করতেছে হচ্ছে দিলশান, দিলশান ওদেরকে দেখাইতেছে ওদেরকে দেখাইতেছে ও একলা একলা এত চিল্লিতেছে তো সাপোর্ট দিতেছে তোরা কি করেছে দিতে আছে, তখন দিলশান একবারে গল মাঠে এরকম একবারে ঘাসের সাথে মানে একবারে মিশে খেলা দেখা যায় ওখানে মাঠে কেউ ঢুকে না খুব নিয়মকানুন মানে খুবই কাছে, সেখানে ওই সব ওদেরকে বলতেছে তোরা চিল্লা ও যিনি স্লোগান দিতেছে ওর সাথে যিনি তোরা যিনি খেললাম তোর সাথে দিবি এগুলো বুঝে দিচ্ছে হাতে দেখাচ্ছে তোর চিল্লা চিল্লা, তা ওরা আসলে এত সাপোর্টার যে আমি যখন হরণ হয়ে যেতেছি চিল্লে চিল্লে হরণ হয়ে যেতেছি তখন আসলে আমি আর পারতাছি না, না পারার কারণে তখন যেটা হলো যে দিলশান ওদেরকে বলতেছে তোরাও চিল্লা, তা এক এক করে দেখতেছি যে আমি আর পারতেছি না, মানে আমাকে যদি একটু পানি দেওয়া হয় একটু পানি যদি দেওয়া হয় মনে হয় আমি আমার কাছে মনে হয় এটা জয় আমার কাছে এটাই মনে হয় জয় যে আমি যদি সাপোর্ট করে চিল্লে যদি জিততে পারি জোর নিতে পারি তাহলে মানে এটা আমাদের জয় মনে হয়, তারপরে যেটা হলো আপনার ওরা একজন একজন করে মানে 100 থেকে 200-300 এরকম মানে আমার সাথে পারতেছে না স্লোগানে পারতেছে না, না পারার কারণে লাস্টে দেখি 5 থেকে 2 জন এখন দেখি একজন পরে দেখি আর একজন চিল্লিয়ে আছেন একজন আর মানে পারতেছে না, তখন আসলে আমার মুখ থেকে সাউন্ড অল্প অল্প বেরিয়েছে মানে জানদা মানে যাইতেছে যাইতেছে, তখন আমার কাছে মনে হলো যে এই যে ওকে এত সাপোর্টার থেকে দিলশান ওকে এত কিছু বললো যে জোরে চিল্লা সাপোর্টে তারপরে দিলশান ওকে মানে করতে পারে নাই, আর সেখানে মনে আসলে জয়টা আমাদেরই হয়েছে আমারই জয় হয়েছে মনে হয় এখন আমার বাংলাদেশে মনে হয় জিতছে, এটা ছোট ছোট একটা জিনিস মনে হয় যে এই যে চিল্লে চিল্লি করে মনে হয় জয়টা আমার হয়েছে, যেহেতু ওই দিলশান ওদেরকে বলতেছে সাপোর্টে দিল জোরে চিল্লা জোরে ও জিনিস ওরা ফেল কর ওরা ফেল কর ও সারাদিন আমরা চিল্লায়
আমার কাছে মনে হয়েছে দারুণ একটা উপাখ্যান, এটা দারুণ একটা উপন্যাস নতুন করে রচিত হলো, সব তুমি জানো কিনা জানি না, এখনকার সোশ্যাল মিডিয়াম গুলোতে কিছু পিকচার, কিছু ভিডিও ক্লিপ, কিছু কিছু ইনফরমেশন বিভিন্ন ভাবে কিন্তু আমাদের ঘুরে ফিরে আমাদের সামনে আসছে। স্পেশালি মিডল ইস্টে যে কথা আমি গত অনুষ্ঠানেও বলছিলাম, কিছু ভিডিও প্রেজেন্টেশন আমাদের ভেতরটাকে একবারে নাড়াচাড়া করে দেয়, একেবারে ডিস্ট্রয় করে দেয়। কি পরিমাণ কষ্টের ভেতর দিয়ে আসছে, মানুষকে হয়তো পেটানো হচ্ছে, তারপরও সে বলছে যে না আমি আমার দেশে ফিরে যেতে চাই না। হয়তো দেশে সে হালের বলদ বিক্রি করে এসেছে, দেশে হয়তো সর্বশেষ যে সম্বলটুকু ছিল সেটা বিক্রি করে এসেছে সেই দেশে মিডল ইস্টে। সে হয়তো মুখিয়ে আছে যে তার সন্তান, তার স্ত্রী, তার পরিজন যে টাকা পাঠাচ্ছি সেটার উপরে হয়তো তার জীবন নির্বাহ করবে, দেশে ফিরে আসলে তখন কি হবে। এরকম একটি পরিস্থিতির ভেতর দিয়ে যায় অনেক জায়গাগুলোতে বাংলাদেশকে কত বেশি তাচ্ছিল্যের সাথে দেখা যায়। বাংলাদেশের রিয়েল অ্যাম্বাসিডারেরা, বাংলাদেশের ক্রিকেটার যারা সত্যিকার অর্থে আমাদেরকে গর্বের এই দুয়ারটাকে খুলে দিয়েছে, সব সবাই আছে এখন অস্ট্রেলিয়া, এই নিউজিল্যান্ড, সবকিছু মিলিয়ে সমস্ত কিছু একদম যেন প্রস্তুত, একটা কণ্ঠস্বর, একটা মুখের অবয়ব, একটা দেহভঙ্গি, একটা পরিচ্ছদ অনুপস্থিত, সেটা হচ্ছে তুমি। বিভিন্ন ভাবে বিভিন্ন কষ্ট করে পৌঁছে গেছে ইন্ডিয়াতে, পৌঁছে গেছে শ্রীলঙ্কাতে, বিভিন্ন রকমের পরিস্থিতির শিকার হয়ে, কিন্তু ফাইনালি বিশ্বকাপ দারুণ দারুণ উপন্যাস রচিত হচ্ছে। সেই ব্যাপারগুলো কোনোভাবেই তুমি ছাড়া অনেক বেশি যেন মনন দেখায়, একেবারে ভেতর থেকে আমার রিয়েলাইজেশন এবং দেশপ্রেমের যে ঝলক তোমার চোখে মুখে দেখেছি। স্পেশালি এই গানটা আমাদের সকলের জন্য আজ সৌরভের কাছে আবার নতুন করে শুনতে মন চাচ্ছে, নতুন করে শুনতে মন চাচ্ছে। আমি এই কথাটা বলেছি আরেক দফা, আমি একনলেজ করছি এই জিনিসটা। সৌরভ অনেকদিন পর র ভাবে বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম, বাংলাদেশের প্রতি যে ভালোবাসা চমৎকার ভাবে প্রাণবন্ত হয়ে তোমার মাঝে আমার সামনে উঠে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। প্রায় 40-45 লাখ পিপল দেশ এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠানটি শুনছে। এই ভালোবাসার বাংলাদেশ সাক্ষী হয়ে আছে কোনো প্রেমিকের জন্য, কোনো প্রেমিকার জন্য, কোনো ভাইয়ের জন্য বা কোনো বোনের জন্য, মায়ের জন্য বা কোনো বাবার জন্য। পাগল হয়ে কেঁদেছে ভালোবাসার এই বাংলাদেশের বিথার, ভালোবাসার বাংলাদেশের এই আবহ দীর্ঘ নিঃশ্বাসে পাগল করে তুলেছে। দেশের জন্য কানতে আমি প্রথমবার দেখেছি স্টুডিওতে। দেশপ্রেমের এই দারুণ দীক্ষা কাছ থেকে দেওয়ার জন্য রাজ্যের কৃতজ্ঞতা তোমার প্রতি সৈয়দ। তোমাকে নিয়ে সামনের দিকে আগে, তোমার সাথে যখন কথা বলছি ঠিক সেই সময়ে আমার আরেকজন অতিথি আমার সামনে উপস্থিত, যার মাঝ দিয়ে বাংলাদেশকে অনেক বড় উচ্চতায় আমি দেখতে চাই। তোমাকে উদ্দেশ্য করে এবং ফাইনালি আমরা সবাই মিলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের ভূখণ্ড, এই দেশ সবকে একসাথে যেন বুঝবার মতো একটা দারুণ নহবত তুমি সৃষ্টি করে দিলে। ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমাকে। এবং এই কথা যখন বলছিলাম তখন আরেকজন আমাদের স্টুডিওতে উপস্থিত, আমি সত্যি আশাবাদী যে যারা দেশকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসার এই চমৎকার কাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু এক্সপার্টিস তৈরি হচ্ছে। আমাদের যেমন বিভিন্ন সেক্টর আছে, একটা নির্দিষ্ট সেক্টরকে আরো দারুণভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কয়েকদিন আগেও আমি এই ধরনের তথ্য হয়তো আপনাদের সাথে শেয়ার করতে চাইতাম। যেখানে আমি বারবার বলবার চেষ্টা করতাম, আমার ছোটবেলা, আমার শৈশব, কৈশোর, যৌবন যেখানে মিশে আছে, ঠিক এই অনুভূতির জায়গাটা আমি বদলাতে চাই না। আমাকে বদলাতে নেই, আমি এর কোনো বদল হয় না। অথবা আমি বলতে চাইতাম 70-এর দশকের সেই সিনেমাগুলোর কথা, যেখানে হয়তো নীল আকাশের নিচে অথবা এই পথ যদি না শেষ হয় এই টাইপ মুভির সেই রোমান্টিক আবহ মিশে আছে, সেই জায়গাটা আমি বলতে চাই যে আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমি তের কোনো বদল হয় না। কিন্তু এখন আবার নতুন করে বদলের স্বপ্ন দেখি। ইনফ্যাক্ট পৃথিবীটাকে বদলাতে আমরা সবাই চাই, কিছু কিছু জায়গাতে আটকে ফেলি, আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি স্পেশালি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে। আবার নতুন করে মনে হচ্ছে না, বদল তো ভালো জিনিস, নতুন করে বদল আবার হোক এবং সেই বদলটা হোক কিছু মানুষের হাত ধরে, যে মানুষগুলো সামনে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাদেরই একজন। আমার কাছে মনে হয় মাই আন্ডারস্ট্যান্ডিং আরফিন শুভ। আরফিন শুভ, আমরা সত্যি সত্যি অনেক বেশি খুশি হয়েছি ভালোবাসার বাংলাদেশে আপনার এই উপস্থিতির জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগছে। আমি সবার আগে দর্শকদেরকে হ্যালো বলতে চাই, আমার অনেক অনেক সালাম যারা শুনছেন এখন। আর তার আগে আমি আমার যতটুকুই আমার অর্জন আমার প্রাপ্য আমি আজকে যাই, আমার সর্বস্ব দিয়ে আমি এখানে যে আছে আমাদের একজন দেশপ্রেমী, ক্রিকেট প্রেমী তো বটেই দেশপ্রেমী, আমি তার চরণে আমি আমার সালাম জানাচ্ছি যে শোয়েব আলী আছেন আমাদের মাঝখানে। উনার মতো বাংলাদেশে আপনি বলছিলেন, আমি শুনছিলাম, অ্যাকচুয়ালি গুজবাম হচ্ছিল আমার, লিটারেলি কাটা দিচ্ছিল গায়ে, যে খুব কম হয় আমরা আমাদের দেশটাকে নিয়ে ভাবি বা ওভারঅল আজকে আমরা অনেকগুলো বিষয়ে অনেক চিন্তিত, ট্রাফিক নিয়ে, পলিউশন নিয়ে, যুব সমাজ নিয়ে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি নিয়ে, আমাদের কি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের দেশের রোডস এন্ড সবকিছু। দেখেন একটা জিনিস, আমরা যদি ওভারঅল একটা সেন্টার পয়েন্টে এক হই, এই সবগুলো যেগুলো বললাম প্রত্যেকটা জিনিস অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং হতে বাধ্য, সেটা হচ্ছে দেশপ্রেম। আমরা যদি দেশপ্রেম আমরা পড়েছি অ্যাকচুয়ালি ছোটবেলা, বাট ওই যে বললেন না, মানে আই গেস এই যে সামনে বসে আছে শোয়েব আলী, ও বোধ হয় ওর ফিল্টার নেই, কিন্তু আমাদের আমাদের এখন মানুষদের অনেক ফিল্টার, আমাদের ইমোশনস আমরা দেখাই না বলেই আজকে আমাদের সামনে কিন্তু খুব বেশি অনুপ্রেরণা নেই। মানে আজকে আজকের ডেটে আপনি দেখেন আমাদের ঢাকা শহর বা আমাদের বাংলাদেশে অনুপ্রাণিত হবার মতো ক্যারেক্টার খুব কম, যাকে দেখে আমরা অ্যাকচুয়ালি ভেতর থেকে ভাববো যে আমি কি পারি না,
যথার্থ
আমি কি পারি না। সো ওটাই শোয়েব আলীকে অনেক অনেক লাখো সালাম আমার পক্ষ থেকে, যে সে অ্যাটলিস্ট কিছু করুক আর না করুক, সে যে তার ভেতরের ইমোশনটাকে ফিল্টার ছাড়া বেরিয়ে এসছে এবং দেখাতে ওই জিনিসটা পেরেছে, আমরা অতটাই পারি না অ্যাকচুয়ালি, অতটুকু আমরা পারি না। এটা বলে শুরু করছি, বাট ভালো লাগছে, রেডিও ইজ ভেরি, বাট অ্যাকচুয়ালি সিচুয়েশনটা আমরা সবাই বুঝতে পারছি, লিসেনাররা কতটা বুঝতে পারছেন জানি না, যে সিচুয়েশনটা অনেকটাই ভারী হয়ে গেছে আমাদের এই দেশ এবং দেশপ্রেম এবং স্পেশালি শোয়েব আলীকে নিয়ে। বাট আমি অনেক নিজেকে ধন্য মনে করছি যে আজকের ডেটে আপনারা আমাকে এখানে দেখেছেন, যেখানে স্পেশালি এরকম একজন, সে যেই হোক, শোয়েব আলী হোক বা যেই হোক, যিনি যার ভেতরে এই ধরনের দেশপ্রেম, আমার ভালো লাগছে আমাকে আপনারা দেখেছেন এবং উনি আছেন, ভালো লাগছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ।
এক্স্যাক্টলি, আমরা আসলে চেষ্টা করেছি আর কিন্তু শুভ, যে ছোট্ট এক টুকরো বাংলাদেশকে ভালোবাসার বাংলাদেশের আজকের এই মঞ্চ উপস্থাপন করা যায় কিনা, যেখানে দেশপ্রেমের মতো দারুণ এক ফুৎকার নিয়ে বসে আছে আমাদের শোয়েব আলী, সেখানে আপনিও তো আছেন, যারা সামনে থেকে দেশটাকে চমৎকার ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে এবং সমস্ত সেক্টরে, আমি শুধুমাত্র সিনেমার কথা বলছি না, অন্যান্য সমস্ত সেক্টরে এই প্রজন্ম কিন্তু চমৎকার ভাবে উঠে এসেছে। আমার তো মনে হয় না যে সেই দিন খুব বেশি মাত্রায় দূরে আছে যেদিন বাংলাদেশ দারুণ ভাবে গর্বের সাথে রিপ্রেজেন্ট করবে প্রত্যেকটা এরিনাতে, ওয়ার্ল্ডের সমস্ত জায়গাগুলোতে। ইনফ্যাক্ট এইভাবে আজকের এই পিকচারটা তৈরি করা এবং আপনার জন্য সেই কারণে অপেক্ষা ছিল, যে একজন স্বপ্ন দেখছে, একজন পাগলের মতো ভালোবাসছে, একজনের চোখের পানি শুধু পুঁজি, একজনের আবেগই শুধু পুঁজি, যে কোনো কিছুর মনে মনে দেশটাকে সে ভালোবাসতে চায়, তার ভালোবাসার রিফ্লেকশনটা সে ঘটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্য দিয়ে, আরেকজন সত্যি সেটা এক্সিকিউট করছে লাইক জিও, যেমন আপনি মডেল এবং সিনেমা অঙ্গনে নিজেকে সেইভাবে তৈরি করে তারপর নিজেকে যতটুকু আপনার ক্ষমতায় গুণচ্ছে আপনি আপনার মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন।
আই উইশ এই কথাগুলো আমার মা শুনতো।
দিস ইজ অল অ্যাবাউট, আমি এটা একদম আই জাস্ট মিন ইট, বিকজ যখন
প্লিজ আমার মাকে ফোন করেন আর বলেন বাংলাদেশের চলচ্চিত্র কি এত ই হয়ে গেল যে তুই হিরো
না? শুভ, আপনার কোন জিনিসটা আমি পছন্দ করি বলি, আপনার সবচেয়ে যে জিনিসটা আমি পছন্দ করি ব্যক্তিগত, আমি ব্যক্তি মানুষ, এটারও তো একটা মূল্য আছে, রাইট? আমার আমার এখন আমি যতটুকু
বুঝি মানুষই আমার অডিয়েন্স
একচুয়ালি, ওই সেই জায়গা থেকে বলছি যে একজন মানুষ নিজেকে তৈরি করে আসা প্রয়োজন মনে করেছে, একজন মানুষ মনে করেছে যে আমার এই পারপাসে এফোর্ট দেওয়া দরকার, আমাকে প্রস্তুত করা দরকার, সিনেমা মডেলিং এর মধ্যে থাকতে থাকতে একটা বিশাল গ্যাপ দিয়েছে, সেই সময়টা থেকে নিজেকে যত বেশি পেরেছে তার মতো করে ফ্লারিশ করতে সে করেছে, দেন এসেছে যে না আমার কাছে মনে হচ্ছে এখন অন্তত আমি নিজেকে প্রেস করতে পারি, তবে সেই পরিচর্চার কাজ যে সে বন্ধ করেছে তা কিন্তু না। আমার তো মনে হয় যে খুব কম মানুষ, আমি অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, এখন যেহেতু বলিউড স্পেশালি এবং ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে তৈরি করার একটা কম্পিটিশনের ভেতর দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে, আমি জানি যে আপনি যেগুলো ফিচার পার্কে সুযোগ পেলে গিয়ে জিম করেন, আপনি সুযোগ পেলেই নাচের মুদ্রাগুলো একটু শিখে নিচ্ছেন, সবই আপনার সম্বন্ধে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এই কারণে আপনাকে বলেছি কিছু মানুষ আছে 70-80 দশকের মুভিগুলোকে আমি এখন স্বপ্ন দেখছি যে না বদল হোক এবং এইসব মানুষগুলোর হাত ধরে বদল হোক।
অবশ্যই হবে, আসলে আপনি যেটা বলছেন, আপনি আসলে ভাইয়া অনেক সুন্দর করে কথা বলে, তা আমি ভাবছি যে আমি তো এত সুন্দর করে কথা বলতে পারি না, চেষ্টা করছি আমি আমার ভেতরে ভাবনাগুলো, আপনি যেটা বললেন, ওয়েল প্রশংসা আমাকে সবসময় বিব্রত করে, এখনো করছে, আমি রিয়াকশন খুঁজে পাই না। আপনি শুরুতে যেটা বলেছেন সেটার আমার দিকে রিয়াকশন হচ্ছে এরকম যে আমি ঘুম থেকে উঠি, উঠে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসি বা চা নিই, তো তখন পর্যন্ত সামহাও আমি ভুলে যাই যে আমি কে, এটা আমার এভরিডে হয়, আই গেস দিস ইজ সামথিং আমি ফার্স্ট টাইম বলছি অডিয়েন্সকে বা পাবলিকলি, যে আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার মনে পড়ে যে আচ্ছা আমি আরিফিন শুভ বা আই এম সামওয়ান, আমি সামহাও আজ অবধি আমি নিজেকে খুব একটা ভালো করে এই বিষয়টা ঢোকাতে পারিনি যে আমি লোককে মানুষকে এন্টারটেইন করি, আই এম এন এন্টারটেইনার, আমি সেলিব্রিটি, আমি স্টার, আমি হ্যান, আমি ত্যান বা আমি দর্জনের মধ্যে অন্যতম, এই বিষয়টা সামহাও আজ পর্যন্ত ঢোকাতে পারিনি জোর করে যে আমি অন্য কিছু, বিকজ বাড়িতে থাকলে আমার মনে থাকে না যে আসলে আমি আমি মনে হয়, এন্ড বাড়ি থেকে বেরোনোর পরে লোকের রিয়াকশন দেখবে, ও আচ্ছা ও আমি তো আরিফ, ও আচ্ছা ও ও আচ্ছা 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 ওকে শুভ তুমি তো ওকে আচ্ছা ঠিক আছে। সো আদারওয়াইজ আমার ইচ্ছে তো, আমার তো ইচ্ছে করে শর্টস পরে বেরিয়ে যায় বাইরে, আগে যেরকম করতাম, বাট সেটা হয়ে ওঠে না যে কারণে আমি দেশের বাইরে গেলে শুধু শর্টস পরি। এনিওয়ে বাট রইল বাকি রিগার্ডিং ফিল্ম, আপনি যেটা বললেন যে কোন এটা আমার ভাবনা যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা সময় মানে গ্রাফটা কিন্তু আপস এন্ড ডাউন, মানে কোনো কিছুই সমান্তরালভাবে একই রকম ভাবে চলতে থাকে না, পৃথিবীতে কোনো কিছু চলেনি যে একটা একটা বিষয় সবসময় ভালো গেছে বা একটা বিষয় সবসময় খারাপ গেছে, এটা কিন্তু খুব কম হয়, যেটা হয় যে ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রির একটা সময় অনেক ভালো ছিল, মাঝখানে কিছুটা খারাপ ছিল বা ওভারঅল হয়ে ওঠেনি, আবার আপনি যেটা বললেন যে আজকের ডেটে ধরুন আমি কেউ নই, বাট আজকের ডেটে আপনি শুনে খুশি হবেন যখন আমাকে বলে মানুষজন যে হলে যাই না, যেতাম না, আমি কোনোদিন হলে যাইনি, তোমার ছবি দেখতে হলে গেছি, এবং এই রিয়াকশনটা আমি এমফাসাইজ দিয়ে বলছি শুধু ইয়াং না, লাইক যারা এজ, যারা মিডল এজ এর পরেও, যারা ভালোই 40 আপ, তারা যখন বলেন যে আমাদের অফিস শেষ করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আপনার ছবি দেখতে হলে গেছি বিকজ আদারওয়াইজ হলে যাওয়া হয় না, এবার হয়তো এদের সংখ্যাটা খুব কম আজকের ডেটে আমি বলছি, বাট ইউ নেভার নো এই সংখ্যাটা তো একদিন বাড়বে। সো কি হচ্ছে আজকে ওনারা আমাকে দেখতে আসুক অথবা আমার যে কলিগ আছেন অন্য হিরোরা তাকে দেখতে আসুক, আসছে তো ছবি দেখতে আসছে তো, যেটা কিছুদিন আগে তো আমাদের লাইফস্টাইলে কিন্তু সিনেমা দেখাটা প্র্যাকটিসটা একদম নেই, মানে আমাকে সব অনেকে প্রশ্ন করে ভাই সে তুমি তো সে টেলিভিশনে ভালো ছিলে ফিল্ম কেন? আমি একটা কথাই বলবো, সোয়েব আলীর মতো সবাই যদি নাক সিটকায় তো শুরুটা করবে কে? আমি হয়তো বা আমার জীবন দশায় দেখে যেতে পারবো না, বাট ইউ নেভার নো, 96 এ একজন রেভলিউশন করে ফেলেছিল তেইশটা সিনেমা দিয়ে 95-96 এ, এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, বাট একটা ল্যান্ডমার্ক তো ক্রিয়েট করে গেছিল। আজকের ডেট পর্যন্ত যদি উনি জীবিত থাকতো, ইউ নেভার নো, হয়তো আমাদের ফিল্ম ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতো। ইউ নেভার নো, আই এম টকিং অ্যাবাউট সালমান শাহ। সালমান শাহ যদি বেঁচে থাকতেন আর ঠিক যেভাবে কাজ এগোচ্ছিল, তখন কি হতো? ওই ক্যালিবারের সবকিছু হতো না যেটা তখন উনি করেছিলেন। তো আজকে চেষ্টা করছি, আমার মতো অনেক স্বপ্ন নিয়ে নতুন নতুনরা এসছে, আপনি যেটা বললেন, আমি মনে হয় না খুব একটা প্রিপারেশন নিয়ে এসেছি। হ্যাঁ, অবজারভেশনটা আছে, পৃথিবীর বহু দেশের সিনেমা দেখে আমি তখন মনে হয় যে এরকম যদি আমাদের সেটটা হতো, আমাদের গানের লোকেশনটা যদি এরকম হতো, আমাদের গানের প্রতি বিটে যদি নাচ না থাকতো, আমাদের এখানে প্রতি বিটেই নাচ দেয়। তো বাট বাইরের গানগুলো যখন দেখি তখন মনে হয় যে এদের তো নাচাচ্ছে না, ইউ নো, দেয়ার আর লট অফ ভাবনা, অনেক থিঙ্কিং প্রসেস একটা কাজ করে আমার, হয়তো যেটার কারণে কিছুটা ডিফারেন্ট হয় আমার কাজগুলো, চেষ্টা করে, আমি জানি না। সো একদিন চেঞ্জ হবে প্রত্যেকটা জিনিস। এবং আরেকটা জিনিস তো জানেনি রেনেসা, যে জিনিসটা ধ্বংস থেকে শুরু হয়, আমাদের, আমরা তো অলমোস্ট ধ্বংস থেকে শুরু করেছি। আমাদের সিনিয়ররা অনেকে বলেন, আপনারা চিনবেন তাদেরকে, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী, যে তোমাদের কপাল খারাপ যে তোমরা যেটা দেখছো আজকের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ওয়াজ সামথিং এলস, অ্যাবসলুটলি সামথিং এলস। এই ইন্ডাস্ট্রি ওয়াজ, ওই যে বল না স্বর্ণযুগ, অ্যাকচুয়ালি ফিল্ম ওয়াজ আ ফিল্ম হ্যাড আ গোল্ডেন এরা, একটা স্বর্ণযুগ ছিল ফিল্মের। একটা ছোট্ট এক্সাম্পল, আমি জানি না, আমি কাউকে হেয় প্রতিপন্ন করে এই কথাটা বলছি না, আমি আই রিপিট, আমি কাউকে হেয় প্রতিপন্ন করে এই কথা বলছি না, আমার নাম আরেকজন যুব। আমাদের মেকআপ রুমে একদিন অনেক অনেকে বসেছিল, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমরা বসা, সিনিয়ররাও আছেন, এবার কি হচ্ছে, পাবলিক, বাইরের পাবলিক, বা একটু বড় বড় দরজা খুলে উঁকি দিয়ে, ও আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ, বেরিয়ে গেল পাশ থেকে। আমি তো এটা জানতাম না, একজন সিনিয়রই বললেন যে শুভ দেখো, একটা জিনিস ভাবলাম আমি, জি বলুন ভাই, যে লাইক 15-20 ইয়ার্স ব্যাক, এই যে আমাদের মেকআপ রুমের সামনে প্যাসেজটা দেখছো, করিডোরটা, এই করিডোরের মাথা আর এই এন্ড, এই পর্যন্ত কোনো লোক থাকতে পারত না, ইট ওয়াজ দ্যাট প্রোটেক্টেড, ওই লেভেলের প্রাইভেসি ছিল, আর্টিস্ট অনেক প্রেশাস ছিল তখন, অনেক মূল্যবান একটা বিষয়, মানে এরকম হুট করে মেকআপ রুমের দরজা খুলে ফেলবে কল্পনা করা যায় না, এটা আমার মুখের কথা না, সিনিয়রদের মুখের কথা, যে আমার এখানকার কাজের, আমরা যেভাবে কাজ করতাম, এবং উনি যখন বলেন যে স্টোরিগুলো, আপনি যদি শোনেন আপনি বলবেন যে এটা কি হলো, মানে 80 দশকে বা 90 দশকে ধরেন একটা বাইকের সিন, আমরা ছোটবেলা সবাই দেখেছি, যে রিমেম্বার একটা শট থাকতো বাইকে করে প্রচুর ছেলেরা আসছে, তারপরে হিরো এলো অথবা হিরো আগে এলো পেছনে,
কমন
কমন সিন আমাদের ফিল্ম। আজকের ডেটে অলমোস্ট বাইক থাকেই না, হিরো শুধু একটা বাইক নিয়ে ঢুকে। সো আমি কিন্তু ছোট্ট একটা জিনিস বলছি, বাট আমাদের বাজারটা আস্তে 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 এতটা ছোট হয়ে গেছে, আমাদের পরিধিটা এতটা ছোট হয়ে গেছে, আমরা পারিনি দর্শকের মন মতো কাজ দিতে, আমরা ব্যর্থ হয়েছি। বাট আজকে আবারও আমরা চেষ্টা করছি, এখন মানে কামিং, মানে কাটিং দ্য ওল্ড স্টোরি, এখন যেটা আবারও হচ্ছে, আমরা এখন বাইক না, আমরা এখন হেলিকপ্টার ইউজ করছি আমাদের ফিল্মে, আপনারা সবাই জানেন, আমরা ড্রোন দিয়ে আমরা শট নিচ্ছি, আপনারা জানেন, আমরা আমাদের ছোট্ট বাজেটে আমরা দেশের বিদেশের বিভিন্ন জায়গায় আমরা শুটিং করছি, কিন্তু দিন বদলাবে, ডেফিনেটলি দিন বদলাবে,
আমরা তো বদলই চাই আসলে। ইনফ্যাক্ট আপনাকে আজকের এই অনুষ্ঠানে এই দুজনকে রিপ্রেজেন্ট করার পিছনে আরেকটি বড় কারণ ছিল, একদম স্পেসিফিক যাবো এই জায়গাটাতে, সেটি হচ্ছে যে এক পাশে সৈয়দ, যে সবসময় গ্যালারিকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ হয়ে একদম মাতোয়ারা করে রেখেছিল, সিনেমার একটি জায়গাতে আমরা বারবার বলছিলাম যে ওকে নিয়ে এসে ও যেমন চেষ্টা করেছে যে ক্রিকেটীয় অঙ্গনের মধ্য দিয়ে, ক্রিকেটীয় এই দৃশ্যের ভেতর দিয়ে তার দেশপ্রেমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে, তার দেশপ্রেমটার বহিঃপ্রকাশ ঘটাতে। ঠিক সেরকম ভাবে আপনারাই কিন্তু পারেন অনেক বড় একটা পাপ থেকে, পাপই বলবো, অনেক বড় একটা পাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে। আমি যেমন মানুষকে আরো ইমপ্রেস করার জন্য চেষ্টা করি, যা স্যার কোন লেজেন্ড টাইপের কোনো কেউ নাই যার কথা আমি কপি করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে একটু চমকে দিব। হয়তো চেষ্টা করতে গিয়ে এরকম বলবার চেষ্টা করি যে এরকম বলতে। আমি জানি যে তিনি অনেক বড় লেজেন্ডারি একজন হিরো অমিতাভ বচ্চন, অথবা চাই না শাহরুখের মতো এরকম লম্বা করে হাতটা তুলে নিজের রোমান্টিসিজম তাকে আরো একটু বেশি এক্সপ্রেস করতে, অথবা চাই না যে সালমানের মতো বাইশে অথবা সে ধরনের সেস নিয়ে মানুষের সামনে নিজেকে এক্সপোজ করবো। আমি চাই আমাদের দেশটাকে দারুণভাবে রিপ্রেজেন্ট করতে। এই আপনাদের পদচারণা, আপনাদের এক্সপার্টিসটা যত বেশি বাড়বে না, তখন আমাদেরকে আন্দোলন করার প্রয়োজন পড়বে না। অটোমেটিক্যালি এই মানুষগুলোকে আমার মনের ভিতর থেকে আমি হারিয়ে দিতে চাই। আমি চাই না ওই ধরনের শায়েরি বারবার আপনাদের সামনে আওড়ে আপনাদেরকে ইমপ্রেস করতে। ইয়ে জিন্দেগি তেরি জুলফিকি নরম ছামে বলতে চাই না, আমি বলতে চাই না আমি চাই বাংলা আবৃত্তি করতে, আমি চাই আপনাদের মধ্য দিয়ে আপনাদের ডায়লগ গুলো আওড়াতে। এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই এক্সপার্টিসটা কবে গ্রো করবে? আপনাদের আন্দোলনের কোনো কিছু দরকার পড়বে না, আমরাও আন্দোলনের কথা বলার প্রয়োজনই হবে না। আমরা ঘুরে ফিরে স্বয়নের স্বপ্নে আপনাদের শিখিয়ে দেওয়া পদগুলোকে আওড়ানোর চেষ্টা করব। দিস ইজ অল অ্যাবাউট দেশপ্রেম। আমার কাছে মনে হয় যেমন এক্সপার্টিসটা শো অফ করতেছে সে ক্রিকেটি অঙ্গনের মধ্য দিয়ে, আপনারা শো অফ করবেন হয়তো আমাদের এই কৃষ্টি বা কালচারটাকে সামনের দিকে এগিয়ে নিতে গিয়ে। এবং এইসব বিষয় নিয়ে কথা বলবো, তার আগে শুধু সোহেবের কাছ থেকে একটু ছোট্ট করে ঘুরে আসবো আরিফিন শুভ। আমি শুধু জানতে চাইবো সোহেব, আমি যে কথা বলছিলাম পিকচার, কিন্তু পিকচার আবিবি বাকি হে কোন সিনেমা জানো রে? ইমা পিকচার আবিবি বাকি হে মেরে দোস্ত, কি জানো সিনেমাটার নাম? ওম শান্তি ওম, রাইট? আচ্ছা বোবা, ওম শান্তি ওম বা ওই টাইপের কিছু। এই যে আবার চলে আসতেছে কোনো একটা হিন্দি সিনেমার ডায়লগ, কেন আসবে? এইটাকে আমি হেট করতে চাচ্ছি, এই জিনিসটাকে একদম ফেলে দিতে চাচ্ছি আমার ভেতর থেকে। সেই কারণে
বাবা আমি নষ্ট হয়ে গেছি, বাবা বাবা আমি নষ্ট হয়ে গেছি। বাবা আমাদের সানি ভাই, কাম অন, ওয়ান অফ দ্য পপুলার ডায়লগ, আই মিন দ্য ওয়ে সানি ভাই ডেলিভারি দিতেন ডায়লগ, ও মাই গড, ও মাই গড, মানে এখনো কানে কানে বাজে।
অবশ্যই তুমি ওমর সানির কথা বলছেন, রাইট?
ওখানে যেও না বাবি, ওখানে যেও না, ওখানে যেও না বাবি, আই মিন ও মাই গড, আই মিন সানি ভাই ইজ দি বেস্ট, সানি ভাই ইজ দি বেস্ট,
হোয়াট এ টেম্পো, না?
এক্স্যাক্টলি,
একবার আওয়াজ দিবেন তো কয়েক হাজার বার প্রতিধ্বনিত হবে।
শাহরুখ খানের হাতি, আপনার মনে আছে সানি ভাইয়ের গানের এক্সপ্রেশন? আমি তো ডিয়ার লিসেনার, আপনারা দেখতে পাচ্ছেন না আমরা খুবই মজা করছি স্টুডিওর ভেতরে, আমরা অনেক অঙ্গভঙ্গি করার বৃথা চেষ্টা করছি, আমরা নষ্ট হয়ে গেছি বাবা। তো
সেটাই আর কি, সেটাই যদি সত্যি ভেতরটা ছুঁয়ে যায় তাহলে ওই কথাগুলো বলতে চাইবো, আমরা ভুলে যাব ওই মানুষগুলোর কথা, আমরা বলতে ইনফ্যাক্ট চাই না, শুধু সেই জায়গাতে আসতে চাই। সর্বশেষ যে জিনিসটা জানবার চেষ্টা করছিলাম সোহেব আলী, বারবার বলছিলি যে সব রেডি ওখানে, সমস্ত কিছু ঠিক আছে, তারপরও মনে হচ্ছে যে একটা মানুষ কেন জানি নাই, একটা মানুষের বাংলাদেশ চিৎকারটা অনেক বেশি অসম্পূর্ণ শোনাচ্ছে। আমি যদি জানি যে অস্ট্রেলিয়া এবং আমাদের বন্ধুরা যারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে আছে তারাই ফেসবুক আপডেট দিচ্ছে, এই আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি, এই সিডনি থেকে ক্যানবেরা যাচ্ছি, এই সেই বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, কিন্তু একটা মানুষ কেন জানি নাই, কেন জানি না, যে মানুষটি প্রথম নিজের শরীরে বা আগেকে বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করার পথ দেখিয়েছিল। কেমন তোর অনুভূতি, ব্যক্তিগত অনুভূতিটা এখন কেমন, কি মনে হচ্ছে ভেতরে কি এটা নিয়ে অসম্পূর্ণতা আছে কিনা, একটু জানতে চাই বিষয়টা।
আসলে খেলা বলেন আর দেশের কথা বলেন দুটোই, যে অনেকে বলে যে এত পাগল কিভাবে হয়, যে মানে খেলার শুরু হওয়ার তিন ঘন্টা আগে, অনেকবার বলছি অনেক জায়গায় কথাগুলো, বারবার বলতেও খারাপ লাগে, যে ওদিন পাকিস্তান বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছিল, সেখানে আমি ছোটবেলা বড় হয়েছি নানাবাড়িতে, সেখানে খালু বাড়ি নানাবাড়ি এক জায়গাতেই, সেখানে তিনটা ঘন্টা আগে আসলে আমি যখন বের হই শুনি যে আসলে মানে আমার খানু মারা যায়, খালু মারা যায়, সেটা আসলে যখন মনে হয়েছিল যে আসলে আমার তো দেশ আগে, আজকে যদি বাংলাদেশ জিতে এই যে একজন হয়তো মারা গেছে আমার অনেক কষ্ট লাগতেছে, ফ্যামিলি ঠিক হয়তো অনেক কথা শুনতে
হবে,
কিন্তু মানে 16 কোটি মানুষ যে আনন্দ করবো মজা করবো সেটা অনেক বেশি। আসলে তখন আমি ওখান থেকে চলে যাই, আমার ফোনটা বন্ধ করে দিই, ফোনটা বন্ধ করে দিই, আমার মাথা আর চুল আমি টানতেছিলাম ছিটতেছিলাম, আসলে আমি কি করবো। তখন আসলে মাঠে মাঠে যাই, মাঠে যাই আমি, তারপর খেলা দেখি, টিমকে সাপোর্ট দিই। তা এইভাবে আসলে মানে এই যে টিম আজকে অস্ট্রেলিয়াতে আর আমি এখানে আজকে বাংলাদেশে, এটা আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমি আসলে বাংলাদেশে থাকবো, টিমের সাথে থাকবো না, এটা আমি ভাবি নেই। আমাকে সময় হলে খেলা দেখতে গেলে আমি মনে হয় টিভির পিজটা ঢুকে যাই, ওই মাঠের ভিতরে ঢুকে যাই, আমি পিজির পিজটা অথবা স্বামী দাবনায় ভাঙিয়ে ঢুকে যাই, এরকম মনে হয়। আমার মনে হয় যে আমি আসলে মানে এই খেলা শুরু হওয়ার আগে যখন উনি চেষ্টা করতেছিলাম যাওয়ার জন্য, যে যদি নাও পারি আমি এখান থেকে চিরাং যাবো, চিরাং যাইয়া আমি জাহাজ উঠবো, জাহাজ উঠবা অস্ট্রেলিয়া যাবো, জাহাজ উঠবা পলায় ভাতের ভিতরে। আমার মনে হয় না, এখান থেকে আমি নেগেটিভিতে সবকিছু খুঁজে বের করি।
প্রস্তুত কি অলরেডি, প্রস্তুতি কি চলছে বা কোনো প্রস্তুতি কি নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া এম্বাসি সবকিছু প্রসিডিউরের ভিতর দিয়ে কি যাওয়া হয়েছিল, চেষ্টা কি হয়েছিল, কি উদ্যোগ নিয়েছিল?
হ্যাঁ, উদ্যোগ নিয়েছে, আমার স্পন্সর থেকে শুরু করে সবকিছুই রেডি, সবকিছুই আমি সব ডকুমেন্ট সহকারে আমি এম্বাসিতে আমার সবকিছু দিছি।
ভিসা জটিলতার জন্য এখনো জিনিসটা সামনের দিকে এগোয়নি, ব্যাপারটা কিরকম?
হ্যাঁ, ভিসা জটিলতার কারণে এখনো সামনের দিকে এগোয়নি।
ফাইনালি যদি বিশ্বকাপ শেষ হয়ে যায়, বাংলাদেশ যদি আরো বড় বড় দারুণ কিছু উপাখ্যান সামনের দিকে নিয়ে আসে, একটার পর একটা ড্রিম তো আমরা অলরেডি দেখা শুরু করেছি, নিউজিল্যান্ডও ধরাশয়ে ধরাশয়ে অত অভ্যাস হয়ে গেছে, নিউজিল্যান্ডে যত ভালোই খেলুক না কেন, দেন কোয়ার্টার ফাইনালে বিট, দেন ওকরান আল্লাহ আমাদেরকে দিয়ে দিল সেমিফাইনালে বিট, এতগুলো উপাখ্যান তৈরি হলো শোয়েব সামনাসামনি নাই তখন।
আসলে টিমের সাথে খারাপ সময় যা যেরকম ভালো সময় যেরকম থাকছি, খারাপ সময়টাও টিমের সাথে ছিলাম, যে আমরা যখন খারাপ খেলি তখন অনেকে আমাকে বকে, আমাকে বোতল ছিঁড়া মারে, যে তুই তোর প্লেয়ার খারাপ খেলছে, তুই যা প্লেয়ারে বলবে যে তোর মারছি, তোর বকা দিচ্ছি, তোর বোতল বিকে মারছি। এই যে ভালো সময় খারাপ সময় অনেক সময় ম্যাচ হারছি, আমি যখন বাংলাদেশ প্র্যাকটিস করে তখন আমি প্রতিদিন আমি যতক্ষণ প্র্যাকটিস করে 4 ঘন্টা 5 ঘন্টা আমি দুই হাতে 1 সেকেন্ড বন্ধ যাই না, আমি ফ্লা করে দিয়ে থাকি, যে এই যে ফ্লা করে দিয়েছি, ফ্লা করলে প্লেয়ারদের ভিতরে কাজ করে
উঠে কাজ করে,
আমার এই মাসালে মাংস যে আমি ব্যায়াম করি না, এইরকম ফুলে জায়গা যে কদিন আসলে খেলা চলে, খেলা চলাকালে ওই ক্যারি করতে থাকি আমি সারাক্ষণ 3-4 ঘন্টা। অনেক
লাস্ট কোয়েশ্চেন, যদি সত্যি আমরা জানি যে আমাদের এই ইথারের মাধ্যমে এই কণ্ঠস্বর পৌঁছে যায় প্রায় 40-45 লক্ষ মানুষের কাছে দেশ এবং দেশের বাইরে, আমি জানি না, আমি অনেক বেশি দুর্বল, অনেক বেশি সাধারণ, কিন্তু আমি জানি অনেক অনন্য সাধারণ মানুষজন যাদের প্রচুর শক্তি আছে তারা ওই অনুষ্ঠানটি শুনছেন। হয়তো একটা পলিটিক্যাল ইনসিডেন্ট ঘটলেও ঘটে যেতে পারে, হয়তো একটা মিরাকল ঘটলেও ঘটে যেতে পারে, স্রষ্টার কাছে চাইলে নাকি স্রষ্টা সবকিছু মিলিয়ে দেন, কি চাওয়ার আছে এই? এখন তো আমি যতদূর মনে হচ্ছে যে সবকিছুর মাথার মধ্যে শুধু অস্ট্রেলিয়া ট্যুর, রাইট? এগুলো নিয়ে যদি সত্যি সবাইকে উদ্দেশ্য করে কিছু বলার থাকে,
উদ্দেশ্যটাই বলা,
ভেতরের এই অতৃপ্তি বা ভেতরের এই কষ্টটাকে নিয়ে,
এটাই যে যখন আমি খারাপ সময় থাকি ভালো সময় থাকি, এই যে ভালো সময়টা আমার ভিতরে এরকম ভাবে কাজ করে যে আসলে আমি যদি আমার বুকটা ফাইরে দেখাতে পারতাম, যে আমার মনে হয় যে এই যে আমি সবকিছু জমা দিছি আমার বিচারা কেন হইতেছে না, কি জন্য হইতেছে না, এরকম যদি যেরকম আসলে ইন্ডিয়াতে টেন্ডুলকার ফোন করে দেওয়াতে সুশীল টেন্ডুলকার সুধীর কুমার গৌতম বিচার হয়ে গেছে ইন্ডিয়ান সেরা সাপোর্টার, আমার কেন বিচার হবে না? 100 কোটি মানুষের দেশের বাংলাদেশ আছে, শ্রীলঙ্কান 2 কোটি মানুষের দেশ, ধায়ান ওর বিচার হয়ে গেছে, পাকিস্তানের চাচা বিচার হয়ে গেছে, সবাই গেছে ওয়ার্ল্ড কাপে, আমি কেন যাবো না? আমি কেন পুরো বাঘ সাজে বাংলাদেশের সবুজ লাল সবুজের পতাকাটা পুরো রং দিয়ে আমি আর্টিস্ট করে কেন আমি বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবো না, দেখাতে পারবো না যে আমার দেশকে আমরা 16 কোটি মানুষ কত ভালোবাসি, কত পছন্দ করি, দেখ আমরা কত ভালোবাসি, আমি কেন যেতে পারবো না? হয়তো বা এরকম অনেক বড় লোক আছে যাদের একটা ফোনে টেন্ডুলকারের মতো হয়তো বা একটু যোগাযোগে একটু হয়তো বা কথা বলাতে হয়তো আমার বিচার হয়ে যেতে পারে, হয়তো এম্বাসি আমি একজন মোটর মেকানিক সেক্ষেত্রে হয়তো তারা গ্যারান্টি পাইতেছে না আসলে আমি কি অস্ট্রেলিয়া গেলে কি রিটার্ন আসবো কি আসবো না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার টাকা পয়সা নাই, আমি কি ব্যাক করবো কি করবো না। আজকে আমি বাংলাদেশের সিরাজ সাপোর্ট আইসিসি ডিগ্রি, সিরাজ সাপোর্টার আইসিসি আমাকে বাংলাদেশের একটা ডিগ্রি দিচ্ছে, আইসিসি আমাকে নিয়ে আইসিসি 360 প্রোগ্রাম করছে, সেখানে দেওয়া হয়েছে যে শোয়েব আলী বুখারী বাংলাদেশের বেস্ট সাপোর্টার। এই যে আমি আমার যত ইন্টারন্যাশনাল পত্রিকা ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস আমার
শোয়েবের কাছে আবার ফিরে আসব। এই ওভারঅল আমরা এতক্ষণ পর্যন্ত শোয়েবের বিভিন্ন রকমের বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আউট অ্যান্ড আউট যে জিনিসটা সবসময় বারবার উঠে এসেছে সেটি হচ্ছে তার দেশপ্রেম, যে জিনিসটা আমার কাছে একদম র মনে হয়েছে আনপলিশড সেই ডায়মন্ডের মতো। যদি এই ব্যাপারে আমার জ্ঞান খুবই কম বাট আমার কাছে মনে হয়েছে সবকিছু যদি আনপলিশড থাকে তাহলে সেটি সত্যিকার অর্থে মহামূল্যবান হয়ে ওঠে।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
আরফিন শুভর সাথে একটু কথা বলবো। আরফিনের সম্বন্ধে আমরা আসলে একটু ডিটেলসে জানতে চাই। আমি যদি জানি যে আরফিনের ছোটবেলা শুরু হয়েছে বা তার পথ চলা শুরু হয়েছে ময়মনসিং থেকে, আরিফিনের ছোটবেলা থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, একটু 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 আরিফিনের ভেতরের আরিফিন, যেখানে আরিফিন অ্যাকচুয়াল আরিফিন, যেটা আরিফিন নিজেও পছন্দ করে বলছিল যে মিস্টার ড্যান কোনোভাবে আমি নিতে পারি না। তো এই সিনেমা
নিতে পারি না লাইনটা বললে ভুল হবে, ভুলে যায়,
ভুলে যায়। তো ভুলে যাক আরিফিন এবং আরিফিন চলে যাক তার নিজের একেবারে ব্যক্তি জীবনে, একটু শুনে।
ব্যক্তি জীবন খুবই সিম্পল, আমি খুবই রসকসিন একটা মানুষ প্রথমে বলতে হবে। আমি অ্যাবসলিউটলি আর 8-10টা আমার বয়সের যে ছেলে বা মানুষ তাদের মতোই আমি, আমার বন্ধুদের সাথে গল্প করতে ভালো লাগে, আমার গান শুনতে ভালো লাগে, আমার সিনেমা দেখতে ভালো লাগে বাড়িতে বসে। একটা পার্থক্য আছে গতানুগতিকভাবে দেখলে যে একটা ট্রেন্ড আছে বাইরে আড্ডাবাজি করার, সেটা আমার হয়ে ওঠে না। মানে এর মানে এই না যে আমি চাই না, আমি এনজয় করি না বাইরে আড্ডা মারা বা আমার হয় না, পোষায় না আমার। তো আমার আড্ডাবাজিটা বাড়িতে হয়, আমার সব বন্ধুরা বাড়িতে আছে, আমি তাদের সাথে গল্প করি, সিনেমা নিয়ে কথা হয়, গান নিয়ে কথা হয়। তো এটা হচ্ছে আমার নর্মাল লাইফ, কাজ থাকলে কাজে যাই, বাড়ি ফিরি। আর স্টার্টিং আমার একটা গিফটেড বিষয় আছে, সেটা হচ্ছে আমার হাইট,
1.5 ইঞ্চ নাকি আরো বেশি,
এরকম
প্রেডিকশন
নাকি এরকমই হবে।
আচ্ছা, প্রেডিকশন ঠিক না, তার বায়োগ্রাফি দেখছিলাম।
তো এক আমার এক ফ্রেন্ডের বড় ভাই, তিনি অ্যাডকমে কাজ করতেন, রাজীব আহসান, ইফ আই এম নট রং, অনেকদিন আগের কথা। তো রাজীব ভাই আমাকে একদিন বললেন যে তোর তো হাইট ভালো, তুই র্যাম্পে কেন কাজ করিস না? তো তখনকার সময়ে আমি, এটা খুব ছোট্ট একটা ইন্টারেস্টিং বিষয়, আই ডোন্ট নো ইফ ইউ নো আর হোয়াট, ওই কার ওয়াশে গেছেন না কখনো? তো একটা যে জিনিস
জায়গাটা থাকে প্ল্যাটফর্মটা,
প্ল্যাটফর্ম এরকম উঁচু, তারপর ওখানে গাড়ি, তারপর নিস্তার হয়। এবার আমি ভাই মফস্বলে
ছিলাম,
বলতে তো আমি ওইটাকে বলছি, মানে সারা জীবন দেখেছি বাড়ির পাশে একটা গ্যারেজ ছিল, এই গাড়ি র্যাম্পে ওঠা। হ্যাঁ, তো তাও র্যাম্প ছিল না, র্যাম্প আমি অনেকদিন পর্যন্ত ভাবলাম রাজীব ভাই আমাকে র্যাম্পে কাজ করতে কেন বললো, আমি গ্যারেজে কাজ করবো করতেই পারি, কিন্তু হাইটের সাথে গ্যারেজের সম্পর্ক। আমি আবার গ্যারেজে যাই, কাউকে বলিও না, গ্যারেজে যাই যে হাইটের সাথে কি কোনো বিষয় আছে, মানে নিচে দিয়ে ওঠা যায় বা উপর থেকে হাইট থাকলে হয় না যে গাছের বোর্ড করা যায় বা এটা সেটা। সো আমি অনেকদিন গবেষণা করে দেখলাম যে দ্যার ইজ নাথিং উইথ দ্য হাইট র্যাম্পের সাথে। তো তারপরে একদিন রাজীব ভাইকে জিজ্ঞেস করলাম যে আমি, আচ্ছা র্যাম্প কি আরো অন্য কোনো বিষয় আছে র্যাম্প, মানে আমি গ্যারেজে কেন চাকরি করবো? র্যাম্পে কাজ করতে বলেছে। বললাম যে তুমি বললা যে র্যাম্পে কাজ কর, র্যাম্প তো আমাদের পাশের বাড়ির গ্যারেজে। তো তখন উনি এক্সপ্লেন করলেন যে হোয়াট ইজ র্যাম্প। আমি সেটা এই কারণে বললাম যে আমার কোনো আইডিয়া ছিল না হোয়াট ইজ র্যাম্প অ্যাকচুয়ালি, র্যাম্প মডেলিং কি, র্যাম্প কাকে বলে। এরপর তো শুরু হলো বোকা, দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং, দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। এরপর শুরু হলো আমার জার্নি, এরপর শুরু হলো দাঁড়ে দাঁড়ে যাওয়া, দুই বন্ধুর কাছ থেকে খুব
অল্প পয়সা লোন করলাম, করে ঢাকা এলাম, 257 টাকা লোন করেছিলাম। ইমতিয়াজ, অন্তু আর আশিষ বন্ধু ছিল, ওদের বললাম দে না। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই দুই বন্ধু আমাকে ফার্স্ট টাইম বললো, আরেকটা বন্ধু ছিল রানা, রানাও আমাকে যথেষ্ট হেল্প করেছে লাইফে পরে, কারণ ওরা ঢাকায় থাকতো তখন। বাট অন্তু আর আশিষের কাছ থেকে পয়সাটা না পেলে হয়তো বা আসা হতো না 257 টাকা। তো বাস স্ট্যান্ডে এলাম, এসে সিট নেই, তো বললাম আমাকে যেতেই হবে ঢাকায় এখন। তো বললো বনেটে জায়গা আছে, বলবেন? বনেট মানে ওই ইঞ্জিনিয়ার উপরে। তো ওখানে বসে এলাম ঢাকায়। অ্যান্ড পর্দার পর আমার ঢাকা শহরে মোটামুটি গ্রামের একটা ছেলে বলা যায়, হাব ভাব কিছুই বুঝি না, ফটোশুট করা হলো। ওই যে ভাইয়াটা রাজীব, উনি করে দিলেন। ম্যাটার অফ ফ্যাক্ট ওই ফটোশুটে কিছু হয়নি আজ পর্যন্ত, বাট আমি আমাকে অ্যাড্রেস দিলেন এজেন্সির, অ্যাড এজেন্সির এবং কিছু কোরিওগ্রাফারের। তো আমি সেগুলো নিয়ে হেঁটে হেঁটে মানে এশিয়ার দিক থেকে শুরু করে মার্কা, তারপর যত এজেন্সি ছিল তখন সবগুলোতে হেঁটে হেঁটে, বিজয় সরণী, বনানী, সিদ্ধেশ্বরী, হেঁটে হেঁটে সবগুলোতে ছবি দিলাম। অ্যান্ড কিছুই হয়নি টিল 2015, সেই ছবি দিয়ে কিছুই হয়নি। তো এরকম করে আস্তে 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 র্যাম্পে ফার্স্ট আমাকে একটা সুযোগ করে দেয় হচ্ছে মির্জা ওয়াহিদ বলে একজন আছেন, অনেক আগে কাজ করতেন, উনি আমাকে একটা সুযোগ করে দিলেন। প্রথম আমি র্যাম্পে হাঁটলাম এবং তারপর যেটা হলো পোকা ধরে গেল র্যাম্পের, ভালো লাগলো, নেশা ধরে গেল। তো এরপর বিভিন্ন অডিশনে যাই এবং কাজে রিজেক্ট হই, বিকজ তখন ঢাকা শহরে সব হ্যাং প্যাং ছেলেরা আর কোথাকার কোন এসেছে। তো আমাকে একটা পর্যায়ে এত রিজেক্ট হলাম, আমাকে নাম দিয়ে দিল রিজেক্টেড মডেল।
বলেন কি
র্যাম্পে ওই তৎকালীন আমাকে নাম দেওয়া হলো রিজেক্টেড মডেল। মিন ওয়াইল একটা শো, যে শোতে কি হতো, বড় কোনো যে কোনো শো হলে আমি কি করতাম, গিয়ে না ছ্যাবলার মতো গিয়ে বসে থাকতাম, যদি নেয় তো ফিরেও তাকাতো না ন্যাচারালি। তো একদিন এরকম একটা শোয়ে আমি গিয়ে বসে রইলাম, এই সেম ভাবে মানে চুপ করে একটা কথা, যদি চোখ পড়ে, যদি ডাক দেয়। হোয়াট হ্যাপেন্ড, সেদিন একজন বড় মডেল আসেনি, তার আসার কথা ছিল, সে এখন দেশের বাইরে চলে গেছে, সেই মডেলটা আসেনি, আমি নাম বলবো না, বাট মানে অল দ্য ক্রেডিট গোস টু হিম, সেদিন সে ভাগ্যিস আসেনি, ভাগ্যিস। তো হঠাৎ করে একজন কোরিওগ্রাফার আছেন আমাদের এখন অনেক জনপ্রিয়, লুনা, লুনা আপু, তাই ওইখানে লাগতো লুনা এবার কথা, আই ওকে না, হ্যাঁ জি, আমি তো মানে পারি না, মানে কি করবো, হ্যাঁ জি, হাঁটো, হাঁটলাম, মানে তখন হাঁটো বলার মনে হলো যে আমি মানে বলে পড়ে গেলাম, মানে আউট অফ নো ওয়্যার। সি কি হয়, ইটস সামথিং লাইক আমি ধরেই নিয়েছিলাম যে আমি রিজেক্ট হবো, বিকজ এবং আমি প্রত্যেকবার রিজেক্ট হয়ে আবারও যেতাম, এন্ড আই সামহাউ আই নিউ ইট যে আমি রিজেক্ট হবো, আই নিউ ইট। সেদিন যখন হঠাৎ করে বলে এদিকে আসো না, এদিকে আয় না, ও আরেকজনকে বলো, আয় ওকে দেখো, ডাক, এলাম, হাঁটো। তো দিস টু লাইন, এদিকে আসো আরেকজনকে দিয়ে এন্ড হাঁটো, চেঞ্জ মাই লাইফ এন্ড হয়ে গেলাম আরিফিন শুভ, কাইন্ড অফ। ওখান থেকে শুরু, লুনা যদি আমাকে হেল্প না করতো, সাপোর্ট না করতো, আমি বোধহয় র্যাম্পে কাজ করতে পারতাম না। আজকের ডেটে আমি আপনাদের এখানে এসে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমার জীবনে যারা যারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, আমি যাদের কথা ভুলে যাব তাদের কাছে আমি ক্ষমা চাইছি, আর যাদের কথা মনে আছে আমি বলছি, লুনা তাদের একজন, জানি না সে শো শুনছে কিনা, বা লুনা আপু যদি আমাকে সাপোর্ট না করতো আমি আরিফিন শুভ হতে পারতাম না। বীজটা উনি রোপণ করেছিলেন এবং সেই থেকে আস্তে আস্তে শো করা এবং অনেক শো করা, রিজেক্টেড মডেল, তারপরে হয়ে গেল টপ মডেলদের একজন, তারপর ঢুকলো পোকা, রেডিওতে কাজ করবো আমি। তো দিলাম অডিশন, ওই সময়ের আগ পর্যন্ত আই হ্যাড নো আইডিয়া রেডিও কি জিনিস, আমি কোনোদিন রেডিও শুনিনি, এই এই যে যেটার সঙ্গে কথা বলছি এটাকে আমি চিনতাম না। তো আমি গেলাম, তারা নিল আমাকে একটা আমাদের লোকাল স্টেশন, জনপ্রিয় স্টেশন, তখন তারা সবে এসছে, তখন এর আগে একটা স্টেশন ছিল, ওরা সেকেন্ড একটা স্টেশন এসছে রেডিও ফুর্তি। সেখানে রাতে একটা শো আমাকে দেয়া হলো এবং সেই শোর শেষ পর্যন্ত কোনো নাম ছিল না, কোনো ফরমেট ছিল না। আমি শিওর আপনারা জানেন যে শোর একটা ফরমেট থাকে, একটা প্রডিউসার থাকে, আমার সেরকম প্রডিউসার ছিল না। ইট ওয়াজ দ্য ওয়ে আই ওয়ান্টেড, যেভাবে চাইতাম সেভাবেই শো করতাম এবং আমার স্ত্রী আমার উপরে অনেক রাগ করত, বাট শো অনেক পপুলার ছিল, প্রচন্ড ইরেগুলার ছিলাম আমি, বাট খুব ভালোবেসে করতাম। এন্ড রেডিও থেকে আবার পোকা ঢুকলো, আপনি একটু পরে জানেন একটা কথা বলবে যে আমার অনেক পোকা ঢুকেছে লাইফে। আমি অভিনয় করব, আচ্ছা করলাম অভিনয়, ছেড়ে দিলাম রেডিও টেলিভিশনে। অভিনয় করতে করতে কয়েকটা মডেলিংও করে ফেললাম অ্যাডে, এবং করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে টেলিভিশন ইজ ভেরি গুড, আমি যেটা করতে চাইছি সেটা টেলিভিশনে হবে না। ওই যে আপনি একটু আগে বলছেন না, কেন আমাদের ওই ডায়লগ গুলো নেই, কেন আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমরা কপি করতে পারি বাট আমরা করতে পারি, কেন আমাদের অমিতাভ বচ্চন অথবা শাহরুখ খানের কাজটা করতে হবে, সেই জায়গাটা থেকে, সেরকম একটা জায়গা থেকে ফিল্মের জন্য ট্রাই করা। এবার এটা তো জানতাম না যে টেলিভিশন আর ফিল্মের পার্থক্যটা কতটা, মানে বৃহৎ ফিল্ম এবং কতটা জটিল। আমাকে প্রথমে বলা হলো তোমাকে তো টেলিভিশন দেখা যায়, তোমার সিনেমা কেউ নিবে না, টেলিভিশন দেখা যায় তোমাকে। এখন এইটা কি করে আমি বুঝবো, বিকজ এখন আপনি ধরুন আপনার মাকে তো অস্বীকার করতে পারবেন না, আমি আজ পর্যন্ত অস্বীকার করি না, আমি কোনোদিন অস্বীকার করব না যে টেলিভিশন আমার জন্ম দিয়েছে, আমাকে অভিনয় অভিনেতা আরিফিন শুভর জন্ম দিয়েছে টেলিভিশন। এবার ভাই কিছু হোক আর না হোক, দিস ইজ দ্য ট্রুথ, বাট ওইখানে বোধ হয় আপনার ওই কথাটা কিছুটা জাস্টিফাই যে প্রিপারেশন,
লম্বা সময় গ্যাপটা দিয়ে,
লম্বা সময়ের গ্যাপ দেওয়া, তখন আমাকে নাম দেওয়া হলো পাগল, আমি শুভ আমাদের ফিল্মে আজ পর্যন্ত স্টার্টিং ফ্রম বলেছ সেখান থেকে টিল মি, টেলিভিশনে এমন কোন হিরো নেই, অলমোস্ট তকির ভাই বোধ হয় কমার্শিয়ালি ট্রাই করেনি, ইফ আই এম নট রং, কমার্শিয়ালি ট্রাই করেনি, বাট সেমি ক্লাসিক্যাল যে ফিল্মটা, মানে মেইনস্ট্রিমের কথা বলছি, একদম মেইনস্ট্রিম ট্রাই করেনি বা অভিনয় করেনি এমন একজন নাম বলুন তকির ভাই ছাড়া।
সেও তো ওই যে সেমি ক্লাসিক্যাল ছিল ওই মুভিটা, মেইনস্ট্রিম না,
মেইনস্ট্রিম
না, ঠিক ঠিক ঠিক,
মানে আমি টাক টাক করে সব নাম যে সবাই বাট আমরা যেটা জানি যে সামহাও সো সেখান থেকে সবাই ভয় দেখালো বা বললো যে ডুড বস আজ পর্যন্ত টেলিভিশন থেকে কারো ফিল্ম হয়নি বস,
নিজের পায়ে কুড়াল কেন মারতে যাচ্ছে।
আর আমার কথা হচ্ছে কেন হবে না, আমার একটা ঝামেলা আছে, আপনি বলেন যে শুভ এটা এভাবে রাখা যাবে না, আমি এটাই ভাবি রাখবো তাহলে, আপনি যেটা না করবেন আমি ওটা করে দেখাবো,
নিজেকে চ্যালেঞ্জ করবে,
আমি জানি না, মানে সবাই যদি বলে যে ওকে দিয়ে হবে না আমি বলবো ওকে দিয়েই হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভাইয়া সৃষ্টিকর্তা কিছু না কিছু দিয়েছে, দুটো জিনিস হয়, একটা হচ্ছে সে নিজে সেটাকে বের করে, অন্য কেউ সেটা দেখে। আমাকে সবাই বলেছে আমাকে দিয়ে ফিল্ম হবে না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন এখনো অনেকে বলে আমাকে দিয়ে ফিল্ম হবে না,
কিস্তি কিন্তু না,
কি আসে যায়
কিস্তি কিন্তু না
যায়। আজকের ডেটে আমি একটা কথা বলি মাঝে মধ্যে, জানি না কতটা মিন করে বলি, আমাদের
সেটা কিন্তু বিগ, মানে রেভিনিউ এর ইন টার্মস অফ রেভিনিউ প্রচুর কালেকশন ছিল, আমি যদি ঠিক বলে থাকি আরিফিন
গেছে, ভালো গেছে, আমি আহামরি বলবো না, ভালো গেছে। আমাদের গড়ায় 57 বছর, আমি কথাটা প্রচন্ড বিশ্বাস করি এবং মানি এবং বলি, ভাই আমরা সারা জীবন থাকবো না পৃথিবীতে, টেকনিক্যালি বলেন সোজা সাপটা মোটা দাগে বলছি, এবার ইটস ওয়ান লাইফ টু ট্রাই, বস চেষ্টা না করে তো ছাড়ব না,
ট্রাই করব, হবে না তারপরে আবার ট্রাই করব, হবে না তারপরে আবার ট্রাই করব, তারপরে মরে যাবে, ম্যাক্সিমাম কি হবে বস? তো আমার হিসাবটা এরকম, আমার উসুলটা এরকম যে ইউ ডোন্ট নো সামনে কি আছে। তুমি যদি এখনই বলে ফেলো না আসলে মালটাকে দিয়ে হবে না, আই মিন তুমি জানলে না সামনে কি আছে, তুমি কিন্তু জানলে না। সো ওয়েল আই ট্রাইড, আমার কাছে আমি মনে হয়েছে ফিল্মে স্পেসিফিক কিছু কোয়ালিফিকেশন লাগে যেটা টেলিভিশনে লাগে না, নৃত্য দক্ষতা। নৃত্য দক্ষতা আমার নেই, বাট ছোটবেলা থেকে খুব লাফালাফি করি আমি, আর ওই শারীরিক কিসের কারণে বা ওয়ার্কআউট করার কারণে ফ্লেক্সিবিলিটি ছিল বডিতে, জড়তাটা খুব কম ছিল। ফিল্মে আমাকে এরকমও অনেক মজার মজার ক্রিটিসাইজ এসছে, তোমার তো নায়িকা বানাবে না, তারপরে তোমার হয় কি আমাদের সিনেমাতে মানে ভোকাল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমার গলাটা না ভিলেন মিলেন, এই আসলে এই হিরো টাইপের গলা না তোমার, এবং দেখুন একটা জিনিস আমি এটা
মজার
একটা বিষয় যে এটা আমি বিশ্বাস করি যে তারা যদি না থাকতেন যারা আমাকে নিয়ে নিন্দা করেছেন করছেন, আমি তাদেরকে স্যালুট দেই, বিকজ বস
মায়ের সাথে তো চমৎকার হতো না, নাহলে
আমি আজকে আমি হয়েছি, কারণ তোমরা যদি আমাকে ওই জায়গাটাতে আগুনটা না ধরাতে, ওকে দিয়ে হবে না, ফিল্মই না, ওর মধ্যে রোমান্টিসিজম নেই, ওর মধ্যে নেই বিষয়টা নেই, তাহলে বোধহয় হতো না। ওই ক্রিটিসিজম গুলো বোধহয় আমাকে এই পর্যন্ত নিয়ে এসছে, এবং আমি চাই আপনারা প্লিজ আরো বেশি করে আমার ক্রিটিসিজম করুন, আমাকে নিয়ে অনেক ক্রিটিক্যাল কথাবার্তা বলুন, কারণ হচ্ছে আপনারা যতদিন বলে যাবেন ততদিন পর্যন্ত আরিফিন শুভ ফিল্ম ছাড়বে না।
আসলে আমি আরো অনেক বেশি ধরনের সমালোচিত কথাবার্তা আপনাকে নিয়ে বলতে চাই, বলতে চাই, এবং প্রথম যে সমালোচনা সেটা হচ্ছে যে অনেকে যারা মানে আমাদের মতো যারা ফেলুদা টাইপের, যারা ফেল করতে গিয়েই ভাবে যে আর মনে হয় জীবনে সবকিছুই মুখ থুবড়ে পড়লো, তার অনেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়তো পেয়েছে। আর এখানে শুভ একটি কথা বারবার বলছিল যে এমন কোন জায়গা নাই যেখানে রিজেক্ট করেনি আমাকে, এবং যেসব পোর্টফোলিও নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি তারা কিন্তু আজ অবধি কোনো ফোন কল ওই পোর্টফোলিওর জোরে আমাকে করেনি। বাট দ্যাট ওয়াজ এ রিয়েলি টার্ন ইন মাই লাইফ, বিকজ স্রষ্টা হয়তো প্রত্যেকে দেখে বসেছিলেন যে যারা আসলে সরল মনে কাজ করে যায় তারা ঠেকে অবশ্যই বাট ঠকে না,
যে কারণে কথাটার সাথে যে অবশ্যই স্রষ্টার কৃপা ছাড়া তো হয় না, বাট আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা আমার সিক্রেট, যে যে কারণে আমি জানি যে ওই ক্রিটিকরা আমাকে কিচ্ছু করতে পারবে না, সেই সিক্রেটটা হচ্ছে আমি ভিড়ে ছিলাম, ভিড় থেকে উঠে এসেছি, এবার ভিড় থেকে আমাকে এখানে একলা দেখা যাচ্ছে, একদিন আসবে আমাকে আবার সেই ভিড়ে চলে যেতে হবে, অন্য কেউ উঠে এখানে আমার জায়গাটাতে আসবে। সো আমি এখন যেখানটাতে আসি আছি সেই জায়গাটাই আমি বিশ্বাস করি না, বিকজ এটা আলটিমেট না, ভিড়টা আলটিমেট, আমাকে আবার ভিড়ে চলে
যেতে হবে।
এটা খুব সিম্পল একটা ফ্যাক্ট আমার লাইফের, যে যে কারণে বোধ হয় আমি এরকম, যে কারণে অনেকে বলে যে তুমি এরকম কেন,
মানে হারানোর কোনো ভয় নাই,
আর হারানোর কোনো, বিকজ কি হারাবো বস, ভিড়ে ছিলাম, কিছুই ছিল না একদিন, আপনারা কেউ চিনতেন না, আজকে আপনারা এত মানুষ আমাকে এত ভালোবাসেন, পয়সা দিইনি তো ভালোবাসার জন্য, এমনিতেই ভালোবাসে সবাই, এনাফ তো, এবার আরে একদিন আসবে আবার চলে যাব ভিড়ে, এই জায়গাটাতে অন্য কেউ আসবে, এই এই সত্যটা যদি আমি না মেনে নিতে পারি আমার মনে হয় না আমি এখানে বেশি দিন থাকতে পারবো।
এক্স্যাক্টলি, আপনাকে আসলে আমরা ভালোবাসি, যার পেছনে কোনো প্রফেশনাল কোনো কারণ নেই, প্রেজওয়ার্দি কোনো কথা বলতে হবে সেরকম কোনো ইন্টেন্স নেই, একদম নরমালি আপনাকে সত্যি ভালোবাসি।
তার একটা বললে ভালো লাগে,
তার একটা প্রমাণও আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে যখন আপনি জীবনের ফিউচার পার্কে জিমে যাচ্ছিলেন, আমি এত শ্যাম, যদি আমাকে ক্যারেক্টারের প্রয়োজনে সবাই গুরু এত শ্যাম সম্বোধন করে, আমি আপনার ভাই আর কি, যখন লিফটে নামছিলাম তখন আমি আমার কলিগদেরকে বলবার চেষ্টা করছিলাম যে একটা নতুন ছেলে যাকে দেখলে আশাবাদী হই যে না বাংলাদেশে ওই দিন হয়তো খুব বেশি দূরে নাই, এ ধরনের ছেলেরা যখন বেশি বেশি করে আসবে, তখন হয়তো সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমাদেরকে কপি করবার জন্য যে কথাগুলো বলছিলাম আর কি, যে বর্ডার পার হয়ে অন্য কোন দেশের দ্বারস্থ হতে হবে। এবং আবেগ সামলাতে না পেরে একটি কথা বলেও ফেলেছিলাম যে গুড ভাইজান, আপনি কন্টিনিউ করেন। আপনি প্রত্যুত্তরে বলেছিলেন, যেহেতু অনেকে এরকম ইরিটেট করে আপনাদেরকে, যে কারণে হয়তো বলে উঠেছিলেন যে আই এম নট দ্যাট মাচ হিউজ, আমার কাছে দেখে মনে হচ্ছে তাই। এটা ছিল একদম ভেতর থেকে, অন্তরের একদম অনেক গভীর থেকে আপনাকে বলা। প্রমাণ আছে কথাগুলো বললাম লিফটে, আমি মানে থামতে পারলাম না, বলেই বসেছিলাম আর কি। তো এই আর কি, যে কারণে আপনাকে বললাম যে কোনো কারণ ছাড়া আপনাকে ভালোবাসি, আমি তো ভালোবাসি এবং কোনো কারণ ছাড়া ভালোবাসি, কারণ আপনি আপনার হয়ে আমার হয়ে অনেক বড় একটা উপকারের জায়গা খুলে দিচ্ছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট যারা করে বিভিন্ন সেক্টরে, যেমন আইটিতে যারা রিপ্রেজেন্ট করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদেরকে যতটুকু শ্রদ্ধা করি। ক্রিকেটের গ্যালারিতে বসে এই ছেলেটা যার হয়তো সেই অর্থে চালচলার কোনো খবর নাই, পারি না যে তার পাশে আমি সালাম করি, কারণ সেই যে কাজটা করতেছে আমাদের এই দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে ওই জায়গাতে, পেরেও করি না। আপনি ওরকম একটা জায়গাতে এক্সপার্টিস নিয়ে আর চেষ্টা করছেন আপনার জায়গাতে, কিন্তু চেষ্টার তো কমতি নাই, ভালো মন্দের হিসেবটা পরে, সেই কারণে ওইখানে আপনার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতার কোনো কমতি নাই, কারণ আখেরে তো আপনি আমার দেশটাকে রিপ্রেজেন্ট করছেন, আমার দেশটাকে তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তো কিছুই করতেছি না সেই অর্থে, বাট আমি তো বেনিফিশিয়ারি হচ্ছি বিকজ বাংলাদেশ বেনিফিশিয়ারি হচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কানেকশন ইন বিটুইন ইউ অ্যান্ড মি। এই কারণেই আপনার প্রতি কৃতজ্ঞতা বা ভালোবাসা। বরাবর আমরা আরেকটি জায়গাতে যাবো শুভ, আপনাকে সাথে নিয়ে, অবশ্যই সোয়েব আরেকজনকে সাথে নিয়ে, যারা আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলছি সব জায়গাতেই কিন্তু ভালোবাসার ছোঁয়া খুব স্পষ্ট। গত অনুষ্ঠানে আরিফিন আমাদের এই স্টুডিওতে এসেছিলেন। জেরিন, জেরিন হচ্ছে খুব অল্প বয়সে তার বাবাকে মানে একরকম হারিয়ে ফেলা, এবং সেই জেরিন খুব কষ্ট করে বড় হয়েছে, খুবই কষ্ট করে। সর্বশেষ দেখেছিল ওর বাবাকে 10-11 বছর বয়সে, তারপরে হঠাৎ করে হারিয়ে ফেলা, এবং এই জীবনটাকে যে কত কষ্টে টেনে নিয়ে এসেছে তার কল্পনা, মানে অতীত কষ্টের অতীত। এই জেরিন টেলিভিশন এখন রেগুলার স্ক্রল যাচ্ছে, আমাদের অনুষ্ঠানের পরপরই প্রথম আলো এটিকে কভার করেছে। সে জেরিন সবে জীবনটাকে বড় করে বাঁচবার স্বপ্ন দেখছে, একটা ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু সেই ছেলেকে ভালোবেসে কোনোভাবেই তাকে টিপিক্যাল প্রেমিকেরা যেভাবে বাইরে যায় ঘুরে ফিরে, সেরকম কোনো ঘোরাফেরার মধ্যেও যায়নি। শুধু তার ভালোবাসার মানুষটিকে বলেছিল একদিন বাঁধবো আমাদের মনের মতো করে, অনেক বড় করে বাঁধে, কিন্তু আবার আমার পুরো অনেক রকমের দায়িত্ব, অনেক কর্তব্য এই জিনিসগুলোকে পালন করে নিতে দাও। অনার্স আইটি থেকে 3.91 out of 4 স্কোর করে, এবং সি ওয়াজ ফার্স্ট ক্লাস ফার্স্ট। দেন মাস্টার্সে সে পায় 4 out of 4। এরকম একটি মেয়ে সব দিক থেকে কেবল সব দিক সাজিয়ে উঠেছে, কেবল জীবন স্বপ্ন বাস্তবায়নের পক্ষে, কেবল সে তার স্বপ্নের সমান করে বাঁধবার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ তার শরীরে একটা কালশিতার মতো দাগ দেখা যায়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে যে এইটা তো পরিচিত ডাক্তার, তার টোটাল প্লেটলেট সমস্ত কিছু কাউন্ট একদম ডিক্রিজ, সমস্ত ব্লাডের উপাদানগুলো একদম অ্যালার্মিংলি ডিক্রিজ। সবকিছু যখন এরকম অবস্থায় তখন একটি মেডিকেল টার্মোলজি ব্যবহার করে, তার কাছে একটি জার্গন ব্যবহার করে যে এই টাইপের একটা প্রবলেম হয়েছে। সে আর সহ্য করতে না পারে সেটি সার্চ দেয়, নেটি সার্চ দেওয়ার পরে যে নামটি ভেসে ওঠে স্ক্রিনে সেটির নাম হচ্ছে ব্লাড ক্যান্সার, যার জন্য তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মতো এরকম একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় 75 lakh টাকা। আরিফিন, আল্লাহর অশেষ রহমতে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও অনেক বড় বড় ঘটনার সাক্ষী হয়ে আছে। সাভারে নানা প্লাজা ধ্বংস নামার পরে যখন এখান থেকে ঘোষণা দিই বন্ধুরা তোমরা চলে আসো ব্লাড দেওয়ার জন্য, 600 bag রক্ত একটা সিঙ্গেল কয়েকটা ঘন্টার মধ্যে কালেকশন হয়, আমরা গিয়ে পৌঁছে দিই। এখান থেকে ঘোষণা দিই গত ঈদের সময় যে এবার কোনো পথশিশুকে, একটা পথশিশুকে নতুন কাপড় ছাড়া ঈদ করতে যেন না হয় ঢাকা শহরে, 12,500 পিস নতুন কাপড় মানুষ পৌঁছে দেয়, আমরা সেই কাপড় পৌঁছে দিই মানুষের কাছে। গত শীতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট টিমের 7 জন প্লেয়ারকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে সেটি উদ্বোধন করেছিলাম, বলেছিলাম যে তোমরা গরম কাপড় দাও, কম্বল 6.5 HP গরম কাপড় মানুষ একটা একটা করে একদম জাস্ট ভিক্ষার মতো চেয়েছে, ওটা দিয়ে গেছে, সেটি আমরা ডিস্ট্রিবিউট করি। এখান থেকে আহান আপনাদের একটা ছেলে, মানে ক্ষুদ্র বিজ্ঞানী, সে রেজিডেন্সিয়ালের ছাত্র, ইজ এ প্রমিজিং স্টুডেন্ট, সেই ছেলের জন্য আমরা আবদার করি 1 কোটি টাকা কালেকশন হয় ক্যাম্পেইন কিক অফ করার পর। এখান থেকে 1 কোটি টাকা কালেকশন হয়, যেটা বন্যার ট্রান্সপ্লান্টেশনের জটিল প্রক্রিয়া সমাধা হতে যাচ্ছে, ছেলেটি আস্তে আস্তে বেঁচে উঠছে, অনেক বড় করে বাঁচবার স্বপ্ন আবার বাস্তবায়নের পথে। এই জেরিনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। এই প্রোগ্রাম কিক অফ করার পর আল্লাহর অশেষ রহমত 30 লাখটা কল রেডি কালেকশন হয়েছে সমস্ত এন থেকে, সমস্ত সেক্টর থেকে। চারিদিকে ক্যাম্পেইনটা ছড়িয়ে গেছে। আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলাম যে সেভ জেরিন, এই ক্যাম্পেইনটা এখন একদম একটা একটা ব্লাস্ট রূপ নিয়েছে, একটা বাজ ক্রিয়েট করেছে সব জায়গাতে, যেখানে মানুষ যাচ্ছে সেখানে রেসপন্স করতেছে। এবং ফাইনালি এই ক্যাম্পেইনটার মাধ্যমে আপাতত প্রায় 30 লক্ষ টাকা আমাদের কালেকশন হয়েছে। অলরেডি জেরিন সি জাস্ট অন দ্য ওয়ে টু মুম্বাই, অলরেডি পৌঁছে গেছে সে। সব মিলিয়ে 30 লাখ টাকা আমাদের কালেকশন এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে। এখন এই জেরিনের জন্য, এখন সে অলরেডি মুম্বাইয়ে পৌঁছে গেছে। এখন এই জেরিনের জন্য আমরা আরো ফার্দার, আমরা বলেছি 75 লাখস হচ্ছে আমাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট, 75 লাখস আমাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট। তার অ্যাকাউন্ট ডিটেলসটি, তার রিলেটিভের যে অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা আগেও শেয়ার করেছিলাম, সেটা আরেক দফা শেয়ার করছি। মোহাম্মদ জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার 1821 01008 1213, শফিপুর ব্রাঞ্চ। অ্যান্ড বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল 0171436178 9, অ্যান্ড পার্সোনাল আরেকটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 0197466119, এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার 0184190498। এই হচ্ছে ওভারঅল ডিটেলস, যে ইনফরমেশনগুলো আমরা গত অনুষ্ঠানে জেরিনের পক্ষ থেকে দিয়েছিলাম, আজকে আরেক দফায় কভার করলাম। সব মিলিয়ে আপনার পক্ষ থেকে এই মানুষটির সপক্ষে নীতিগতভাবে সমর্থন পোষণ করবেন বলে আমি হয়তো এক্সপেক্ট করছি সব মিলিয়ে।
হ্যাঁ অবশ্যই, আমি খুবই টাচড, আমি অনেক টাচড যে আপনারা এতটা করছেন। আমি অনেক টাচড যে আপনারা এটা করছেন।
একটা একটা ছোট্ট ইনফরমেশন, মাঝে মাঝে আসলে নিজেকে ইনভলভ করতে গিয়ে অনেক ভেতরে চলে যায়। যেদিন আরেকজন, আপনার মনে আছে কিনা জানি না, একজন ডক্টর, আসলে আমি জেনিয়া বলতে গিয়ে আমি জেরিন বলেছি, জেরিনেরও আমরা প্রোগ্রাম এখান থেকে নিয়েছিলাম, সেটির একদিনের কালেকশন ছিল জেরিন হচ্ছে যার কথা বলছিলাম, সেটা একটু শেয়ার করিনি যে প্রসঙ্গক্রমে চলে এসেছে। একজন মেয়ে ডক্টর এবং ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কেবল ডক্টরি পাস করলো, তারপর ওরা যাচ্ছিল কর্মস্থলে স্বামী তার স্ত্রীকে পৌঁছে দিতে গিয়ে, তখন এক ছিনতাইকারী টান দিয়েছিল রিক্সাতে অবস্থায় কমলাপুর স্টেশনের কাছে, তখন একটা মেয়ে পড়ে যায়, তারপরে সে বহুদিন কমাতে। এটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনটা আসছিল, আমরা তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম। তখন আমরা প্রায় সর্বসাকুল্যে প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা এখান থেকে তুলে একদিনের নোটিশ আমরা তুলে দিয়ে দিতে সক্ষম হয়েছিলাম। ইনফ্যাক্ট ওই জিনিয়ার কথা বলতে গিয়ে আবার মিক্স করে আমি জেরিনে চলে গেছিলাম। বরাবর গত অনুষ্ঠানে যিনি এসেছিলেন তার নাম জিনিয়া, আমি একটু নিজেকে একটু কারেক্ট করে
আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি বিফোর আই সে এনিথিং অ্যাবাউট জিনিয়া, আমি যারা যারা এখন শুনছো রেডিও তাদেরকে আরেকটা বার আমি যেটা কাজে দেবে, হয়তো অনেকেই এই মুহূর্তে, কারণ তাদের লিসেনারদের আওয়াজ তো আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে না, আমি আরেকটা বার জিনিয়ার যেই ব্যাংক অ্যাকাউন্টস এবং ফোন নাম্বারস গুলো আমি নিজে আরেকবার রিপিট করছি। অ্যাকাউন্টস ডিটেলস হচ্ছে মিস্টার জসিমউদ্দিন, ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1821 01008 1213, আমি অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বলছি 1821 01008 1213, শফিপুর ব্রাঞ্চ। বিকাশ নাম্বার পার্সোনাল একটা আছে, সেটা হচ্ছে 0171 43 61 789, পার্সোনাল নাম্বার আরেকটা আছে 0197 466 1199, বিকাশ নাম্বার মার্চেন্ট যেটা আছে সেটা হচ্ছে 0184190494982, 4982, আমি মার্চেন্ট নাম্বার লাস্ট যে নাম্বারটা বললাম সেটা আরেকবার বলছি 0184190498। সো আই হোপ তোমরা যারা পেন পেজ নিয়ে ছিলে তারা নাম্বারটা টুকে নিয়েছো, বাকি থাকলো ভাইয়া আমি আপনার কথাটাকে টানে টেনে একটা কথাই বলবো যে সহমর্মিতা চাই না, তোমাদের সহমর্মিতাটা না দিলেও চলবে, বাট আমি ধরে নিচ্ছি যে জিনিয়া বা জিনিয়া যিনি আছেন উনি একজন স্টুডেন্ট, উনি সদ্য আমরা অনেক স্টুডেন্ট আছি বাংলাদেশে, এবার যদি একটা স্টুডেন্ট এক টাকা করে দেয় আর এক কোটি স্টুডেন্ট যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু এক কোটি টাকা ভাইয়া,
খুব সহজে
খুব সিম্পল একটা হিসেব। তো তোমাদের সবার প্রতি আমি একটা কথাই বলতে চাই যে মনে রেখো আজকে জিনিয়া যেই জায়গাটায় আছে, বাঁচবে না বাঁচবে না, স্বপ্নগুলো কি পূরণ হবে হবে না, হয়তো সে ভাবে যে আমার সাথেই কেন, ওয়াই মি, আমি কেন, আরে ভাই অনেক আছে তো, আমি তো কিছুই করতে পারিনি লাইফে। সো মনে রেখো বন্ধুরা, তুমিও কিন্তু সেই জায়গাটাই চলে আসতে পারো কোনো একদিন, হয়তো আমি সেটা চাইছি না, তারপর আমি চাইবো না সেটা, বাট সেদিন কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না। আজকে তুমি যদি তোমার দশটা ফ্রেন্ডকে এই কথাটা বলতে পারো যে ভাই এক টাকা করে দে, এক কোটি লোক দিচ্ছে, তুই এক টাকা দে, জিনিয়ার জীবনটা বেঁচে যাবে, আপনার বন্ধুর, তোমার বন্ধুর, তোমার কিচ্ছু যাবে আসবে না, জিনিয়া বেঁচে যাবে, ওর জীবনের স্বপ্নগুলো হয়তো সত্যি হয়ে যাবে। সো প্লিজ হেল্প, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ আরিফিন, আসলে আমাদের কাজটা অনেক বেশি সহজ করে দিয়েছে। আরিফিন যেভাবে কথা বলছিল, আরিফিন আরিফিনের কথাগুলো যেভাবে মানে উপস্থাপিত হচ্ছিল তার মুখ দিয়ে, তার অ্যাটিটিউড আমি দেখছিলাম, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবার চেষ্টা করছিলাম। আসলে অনেকেই বলে যে ভালো একজন শিল্পী হওয়ার জন্য, ভালো কিছু ক্রিয়েটিভ কাজ করার জন্য ভালো মানুষ নাকি আখেরি হওয়া খুব বেশি মাত্রায় জরুরি। মাঝে মাঝে কিছু মানুষের নমুনা দেখে আবার এটা বিশ্বাস করতে কষ্ট হয়। ভাগ্যিস আরিফিন সামনাসামনি অনেকক্ষণ সময় পার করলাম, এগুলো আসলে প্রেজওয়ার্দি কথা না আরিফিন, যা ভেতরে কাজ করছি তাই আমি বলতে পছন্দ করছি, আসলে মানে ইট সাউন্ডস গুড, এবং আমার কাছে কেন যেন বিশ্বাস করতে মন চাচ্ছে আরিফিন যে আসলে ভেতরটা মনে হয় আপনার এইরকমই, কারণ আমার চোখ বয়স তো কম হল না, প্রায় 42টা বসন্ত পার করেছি এর মধ্যে।
আপনি এত বড় নেই দেখতে অনেক ইয়াং লাগে,
আপনি যেটা বলছিলেন সেটাকে ফিটরেট বলে হয়তো, যে আমি এখনই রেডিওতে, এখনই র্যাম্পে, দেন আবার টেলিভিশন, দেন আবার সুইচ করলাম সিনেমাতে, উদ্দেশ্য হয়তো একটাই থাকে, সেটা হচ্ছে যে কত বড় পরিসরে এই মানুষের মধ্যে অনেক বড় কিছুর ছাপ রেখে যাওয়া যায়, যখন দেশে থাকবো না, পৃথিবীতে থাকবো না, যখন পরপারে চলে যাবো সেই না ফেরার দেশে, সেখান থেকে যেন দেখতে পাই বা বুঝতে পারি যে আমাকে কেউ ভালোবাসছে, আমাকে এখনো কেউ মনের মধ্যে রেখেছে এবং আমাকে সেই ভালোবাসার জায়গা থেকে স্মরণ করছে। যেন একটা ছেলে ছিল, ভালো কিছু কাজ করে গেছে, ভালো কিছু কোয়ালিটি অ্যাড করে গেছে দেশের জন্য। এটার জন্যই হয়তো আপনার মতো মানুষরা কখনো শান্তি পায় না, কেমন যেন অস্থিরতার মধ্যে থাকে, মন যেন কোনোভাবেই ভরে না, আরো কি যেন করার ছিল সব যেন বাকি হয়ে গেল, যারা তৃপ্ত হতে পারে না, এটা হচ্ছে ক্রিয়েটিভিটির নেশা। ক্রিয়েটিভ কোনো মানুষ কখনোই তৃপ্ত হতে পারে না, তাহলে তার তো আর মোটিভেটেড হওয়ার, প্রণোদিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না, সে মৃত প্রায়। আপনি এভাবেই তৃষ্ণার্ত থাকেন, পাগলের মতো ক্ষুধার্ত হয়ে থাকেন, তবেই আপনার হাত ধরে এক্সট্রাঅর্ডিনারি কিছু বের হয়ে আসবে। তো এইভাবে চলতে থাকবে আমাদের কথোপকথন, বাট শুভ দূর কথা এবং সেই সাথে আরিফিন শুভর কথা অনেকেই জানতে চাচ্ছে, অনেকেই কথা বলতে চাচ্ছে থ্রু আউট ওদের আওয়ার ফেসবুক আইডি www.facebook.com/thakafm90.4 অথবা আমাদের port 1626 এই নম্বরে। সো এখন আমি একটু সময় এবং সুযোগ করে দিচ্ছি, তুই যে বোমানা সেটাও ইফাকে প্রমাণ করে মা, এবং সুযোগ করে দিচ্ছি আমাদের বন্ধুদের কথোপকথনের, যারা শোয়েবের সাথে এবং অবশ্যই আরিফিন শুভর সাথে কথা বলতে চায়, অনেক কিছু জানতে চায়, অনেক কিছু জানাতে চায়, সেই টেক্সট গুলো একটু এন্টারটেইন করা।
অবশ্যই, আসলে আমি এক সপ্তাহ ধরে শুভকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আম্মুর প্রতি বৃহস্পতিবার আমার খাওয়া দাওয়া করা হয় না, আম্মু আজকে বলছে হ্যাঁ আজকে তো নায়ক আসবে, আজকে আর ইমা ভাত খাবে না। হাসছিলাম,
অনেকক্ষণ হাসলাম। রাইট, আগে সে একটা সেলফি তাও তোকে দিয়ে শুরু আমি বলছিলাম যে বন্ধুরাও অনেক এরকম কিছু হয়তো বলতে চায়, বাট সেন্সর্ড কথাগুলো শেয়ার।
অবশ্যই, আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই কিন্তু এসএমএস করবেন 16260 তে, এবং ফেসবুক তো আছে www.facebook.com/tracfm90.4 এ। এমডি নিলয় হাবিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন খুব ভালো লাগছে। মিনহাজুল মনোয়ার, তিনি লিখেছেন হোয়াট আ স্টাইল আরিফিন ভাই, আসলে আমার পাশে এখন বসে আছে, আসলে স্টাইল দেখে আমি আচ্ছা থাক বাকিটা নাই বলি। মাইশা মৌ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন শুভ ভাইয়ার কথা বলার ধরনটা অসাধারণ। আমাদের সঙ্গে আরো আছেন মশিউর রহমান আছেন আমাদের সঙ্গে, ব্যাস মানিক আছেন আমাদের সঙ্গে, আর আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ কামরুল জামান, মোস্তফা পাভেল আছেন, সাইফ হোসেন আছেন আমাদের সঙ্গে। অনেকেই জানতে চাচ্ছিলেন জিনিয়ার কি অবস্থা এবং এই মুহূর্তে তিনি কি অবস্থায় আছেন, কোথায় আছেন। অজিতি কিন্তু আপনি আপডেট পেয়ে গিয়েছেন, এবং শুভ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবং আমাদের সবার পছন্দের এফএম গুরু কিন্তু জানিয়ে দিয়েছে। তো বন্ধু একদমই দেরি করবেন না, অবশ্যই কিন্তু যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি বিকাশ করে পাঠিয়ে দেবেন। কথা বন্ধু সাবির আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শামিম আছেন, মশিউর রহমান রুমান আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন মানুষ কেন আপনার মতো করে চিন্তা করে না কেন, কার মতো করে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। সাইফ হোসেন আছেন আমাদের সঙ্গে, আর আছেন শাহজাদ সরকার বাবু আছেন, তিনি লিখেছেন আরিফিন ভাই আপনিও সাহায্য করুন জেনে আপুর জন্য। অবশ্যই আরিফিন সহ সাহায্য করবে,
খুঁজে খুঁজে এটাই পেয়েছিস। অফিয়ারে অলরেডি আরিফিন এটা জানিয়েছে যে সে পছন্দ করে না, এটি উত্তরটা দিয়েনি, যেহেতু আরিফিন বলবেন আমি জানি, হিজ এ ডাউন টু আর্থ গাই, সে অলরেডি বলেছে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, বাট আমি এক্সপোজ করতে চাই না, এটা আমার কল, আমি আমার মতো করে ম্যানেজ করে নিব, সবার অবগতির জন্য জানিয়ে রাখলাম আর কি। আরো টেক্সটে এভাবে এন্টারটেইন করবো, বাট আমি লোভ সামলাতে পারছি না এই দুই জনের সাথে কথা বলবার, একজন স্বপ্ন দেখাতে পারে আর একজন স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদেরকে দিয়ে যাচ্ছে। হোয়াট এ রেয়ার কম্বিনেশন ইন বিটুইন আরিফিন শুভ অ্যান্ড শোয়েব। শোয়েব তোর তো স্বপ্ন মুখ থুবড়ে পড়লো রে ভাই, আর তো কোনো কিছুরই সম্ভাবনা নাই, তাই বলে কি বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে আর থাকা হবে না? আচ্ছা দুনিয়ার এত কাজ থাকতে, মানে আমি না বলে আর পারলাম না, বহুক্ষণ ধরে সামলায় রেখেছি, আগলায় রেখেছি, আজ না বলেই পারলাম না। ও ভালো কথা, ওর সাথে তুই দুকারী যে সম্পর্ক, যেহেতু ওর সাথে অনেক আগে থেকেই চিনি জানি আমি, আমার সাথে ওর একটা কমিউনিকেশন আছে, সেই কারণে হয়তো সম্বোধনটা আমাদের পার্সোনাল লাইফ এরকম, যে কারণে হয়তো মাঝে মাঝে চলে আসছে ভালোবাসার টানে। আমি বলছিলাম যে এত কিছু হওয়ার ছিল, ভালো একজন ডাক্তার অথবা মেকানিকের কথা বলছিলি, সেখানে আবার এমন একজন দিগ্বিজয় মেকানিক যে রোলস রয়্যাল থেকে পড়ছে সবগুলো যেন তোর কাছে আসে, সেটা হতে পারতি, আরেকজন শুভ হতে পারতি, অথবা অন্য কিছু হতি, সব বাদ দিয়ে এটা চিন্তা করলে গেলে আমার মনে হয় যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। পরে আরেকজনকে আমি দেখেছি, তার নাম ফাহিম, ওর কি যেন নাম তার আরেকজন, যে মিলন, এখানে পরে দেখেছি, বাট শুরুটা তো তোকে দিয়ে, তাই না? তো সব বাদ দিয়ে এইটাতে কেন, এখানে কেন? আর আরেকটি ব্যাপার, জিম্বাবুয়েতে একটা ঘটনা ঘটেছিল, আমি যদি জানি জিম্বাবুয়ে এয়ারপোর্টে, সেটা আমি একটু তোর কাছ থেকে একটু শুনতে চাইব।
আসলে এই শ্রীলঙ্কা থেকে যখন আমি শেষ করে আসি, তখন আমি স্পন্সর নিয়ে জিম্বাবুয়েতে যাই। তা জিম্বাবুয়েতে যাওয়ার সময় ওদিন আসলে হরতাল থাকে বাংলাদেশে, হরতাল থাকে, এই হরতালের ভিতরে আমি বিসিবিকে বলেছে স্যার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব, আমার টিম খুব খারাপ খেলছে স্যার, শ্রীলঙ্কাতে এত ভালো ফলাফল করার পরে আমরা আজকে জিম্বাবুয়েতে ওরা এক ইনিংসে যে রান করছে আমরা দুই ইনিংসে করতে পারতেছি না, ইনিংস পরে দেখতেছি, তা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পাঠান। আমাকে আসলে ওই দিন হরতাল ছয়টার দিকে, আমি যেহেতু বাংলাদেশ এম্বাসি নাই ওখানে, কাগজ দুর্গলা অ্যাপ্লাই করে বিকালের দিকে, আমার ছয়টার দিকে ইমেল আসে যে বিচার বিচার কাগজ দুর্গলা, ওই হরতালের ভিতরে বাসায় আসতে আসতে আমার সাড়ে সাতটা আটটা বেজে যায়, আমার সাড়ে নটার সময় ফ্লাইট, আমি বলি আমাকে আজকেই ফ্লাইট করে দেন, বলতেছে তুমি যদি এখন এয়ারপোর্ট যাও, এয়ারপোর্টে আসলে তুমি ই পাবা না, রাত্রে যে তোমার হোটেল পাবা না তুমি দুবাইতে, তোমার রাত্রে এয়ারপোর্ট থাকতে হবে। আমি বলছি আমি রাত্রে সারাদিন এয়ারপোর্টে থাকবো, বলো ওই ঠান্ডা ওই সমস্যা নেই, বলছে তুমি সমস্যা হবে, আমি বলছি না করে দেন, আমাকে সাড়ে নটার বিমান করে দিল। আমি এয়ারপোর্টে গেছি নয়টা পনেরোতে, বাংলাদেশ দুই ঘন্টা আগে এয়ারপোর্টে যায়, সেখানে আমাকে এয়ারলাইন্স এর ওরা আমাকে খুঁজতে আসে শহীদ আলী, শহীদ আলী, আমি শহীদ আলী, আমার কাগজ সূত্র গোলা সব যখন আমি আপনার দেখাইতেছিলাম ইমিগ্রেশনে, যেহেতু আমার পাসপোর্টে ভিসা নাই, ওখানে নামার পরে আমাকে ভিসা দিবে ওরা, তা নামার পরে ভিসা দিবে ওটা ওই ইমিগ্রেশন, আমি আমার কাগজগুলো রাইখে চলে যাই, তারা যদি আমাকে বিমান থেকে হাত দুটায় নিয়ে যায় বিমান লেট তাদের আসেন, ইমিগ্রেশনের কাগজ সব রেখে যায় শুধু পাসপোর্ট নিয়ে বিমান উঠে দিকে আমার কাগজ আমার সাথে নেই, তখন আমার মাথায় হাত, আমি তো এখন যেতে পারবো না। আর এখন যদি আমি না যেতে পারি আমাকে যে ঢাকা ব্যাংক বিমান টিকিটটা দিল এটা তো লস, আমাকে আর টিকিট দেবে না, কেউ স্পন্সর করবে না, ওই শুধু পাসপোর্ট নিয়ে আমি চলে যাই,
কিছু নাই সাথে,
কিছুই নাই আমার সাথে, আমি শুধু আল্লাহর নাম নিয়ে চলে যাই, যাওয়ার হবে দুবাইতে, আমি দুবাইতে ঠান্ডার ভিতরে আমি সারা রাত ওখানে থাকি নামার পরে, পরে শুধু টিকিটটা দেখি, আমি টিকিটটা দেখি গেট নাম্বার এত, ওই গেট নাম্বার এই 10:30 সময় বিমান, তো ওই গেটে চলে যাই আমি, আমি যেহেতু ভিসা নাই, যেহেতু আমি আসলে বাঙালি, তো ফ্রনিয়া যারা সাদা গোলা কালো গোলা ওদের ভিতরে ভিতরে থাকে, যে ওদের ভিতরে থাকলে হয়তো অতটা চেক করবে না, টিকিটটা দেখবে, এই বুদ্ধির আসে তখন আমি ওদের ভিতরে ভিতরে থাকি, বিমান উঠে যাই, উঠে যাওয়ার পর আসলে দেখি যে আমার কিছু চাইলো না, আর শুধু টিকিটটা দেখি
সাদা অথবা খুব কালো,
আমার ভিতরে মানে আমি যখন আগে ঈদে পাসপোর্টটা দিই আমাকে ভিসা লাগাই দেয়, তখন ও দেখলাম যে ঘুরে আসলো, ঘুরে আসলো আসার পরে আমাকে বলতেছে যে তুই যেই বিমান আসছো তুই মানে গো, তা আমি তো মানে মনে হয় যে আমার আসলে কেউ মারা গেল, এত কষ্ট লাগতো আমার কুল যেটা ফেটে যেত, তা আমি চলে যাবো, আমি এই যেই বিমানে সিবি মানে আমাকে হাত ধরে টানতেছে টানতেছে, তখন হাত ধরে নিয়ে যেতেছে আমাকে
ফেরত,
হ্যাঁ ফেরত নিয়ে যেতে বিমান উঠেছে, তখন আসলে আমি ভাবতেছি যে কোনো বিনিময় হোক আমাকে এখানে থাকতে হবে, টিম খারাপ খেলতেছে সাপোর্ট দিতে হবে, তখন আসলে আমি ওখানে আপনার মানে নাটকই বলা যায়, আমি ওখানে আসলে একমাত্র দেশের টানে বলেন ভালোবাসা বলেন, সেই জন্যই আমি ওখানে একটা মোটা পাইপ থাকে, পাইপের সাথে আমি ব্যালেন্স শরীরে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি জোরে এমন জোরে বাড়ি দিই ও সামনে থাকে,
কিসের সাথে
একটা আপনার বিমানে উঠার ভিতরে একটা পাইপ থাকে আপনার,
তোকে তখন নিয়ে যাচ্ছে রাইট,
বিমান উঠে যাচ্ছে
ওই এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন পাঠানোর জন্য,
হ্যাঁ হ্যাঁ,
তখন তুই পাইপ
এটা মানে মোটা একটা দেওয়ালের মতো,
হ্যাঁ
ব্যালেন্স ছেড়ে দিয়ে আমি ইচ্ছা করে এরকম জোরে মাথায় হিট করে যেন আমি যেন অজ্ঞান হয়ে যাই, আমি মাথা যেন ফাইটে যায়, যদি মাথা ফাইটে যায় অজ্ঞান হয়ে যায় তাহলে আমাকে হয়তো পাঠাবে না, আমি তখন ওই জোরে বাড়ি দিয়ে প্রথম যখন বাড়িটা দিয়ে হিট করি তখন আমাকে দেখে না, ওটা সাউন্ড পায়, কিছু দিক তাকায় ওরা, আমার সামনে দুজন পিছনে কেউ নাই, হাত ধরে টানতেছে, পরে যখন আমি মানে জোরে আরো জোরে দিয়ে বাড়িটা যখন দিলাম মনে হয় যে আমার মাথা আসলে দুবাই হয়ে গিয়েছে নাল্লাই জানে, দিয়া আমি নিচে মানে মানুষ যেমন ওই সিনেমা দেখি যে যখন মারে তখন মানে কেউ পড়ে যায় স্টেট, ওইভাবে আমি শরীরে ব্যালেন্স সাইডে একবার ফলনে পড়ে যাই, ফলনে যখন পড়ে যাই তখন
জ্ঞান ছিল না তো,
জ্ঞান আমি সবই শুনতেছি,
ও জ্ঞান ছিল
শুনতেছি, কিন্তু মাথাটা আপনার দিন ধরে গেছে যে মনে হয় যে মাথাটা কি ফাইটে গেল, হাত দিতেছি না, ব্লাড বেরোলো কি না সেটাও দেখতেছি না, যখন আমি ওখানে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আপনার ওরা আমাকে আপনার ডাক্তার আনে, তারপরে অনেক লোক আনে, আনার পরে আমাকে কেউ বললো যে তো ভালো ছিল দেখলাম সুস্থ, এরকম হলো কিভাবে, তারপর আমাকে কেউ শুশুরি দিতেছে, কেউ মানে পা নিচে চিমটে দিতেছে, কেউ প্যাডের ভিতরে জাতা মারে, আপনি জোরে জাতা মারে, অক্সিজেন আমি নিতে পারতেছি কিনা, ও বলতেছে ও তো অক্সিজেন ঠিকই নিতেছে সবই ঠিক আছে, ও সমস্যা কি, এক ইন্ডিয়ান ছিল বলতেছে তোমার নাম কি, তোমার নাম কি, পরে বলতেছে তোমার নাম কি নাম কি, ও বলছে তো বাংলা কথা বললে হিন্দিতে বললো হয়তো লাভ দিতে পারি, সেটা হলো না, লাস্টে যেটা করলো দেখলো যে আমার শরীর আসলে দুর্বল, শরীর দুর্বল, ওরা আপনার এই সাইজের দুইটা সিরিজ আছে, দুইটার ভিতরে হবে আপনার হাফ লিটার হবে, হাফ লিটার হবে স্যালাইন, তা যখন পাঁচটা প্রথম যখন ঢুকাইতে ছিল কারণ আমার এই মাথায় একটা আছে যেটা আমি ধরা খাই হয় যে আসলে নাটক করছি তাহলে আমার দেশের মান সম্মান দেবে, তখন যখন
দেশের মান সম্মান দেবে না ওটা খেয়াল
তখন মুখ এই হাতের ভিতরে সিরিজটা যখন ঢুকে আমাকে যখন পুশ করে তখন সুইটা ভাঙ্গা বের হয়ে যাবার ভাঙ্গা বের হয়ে আমরা ব্লাড বের শুরু হয়ে যায়, তারপর আমি কোনো সাউন্ড করতেছি না মানে ভিতরে আমার মানে ফাইটে যেতেছে মানে যে ফাইটে গেছে যে আপনার সুইটা যখন ঢুকেছে তখন কোনো বিন্দু পর্যন্ত কোনো সাউন্ড নাই যে আমার এটার ভিতরে কি ঢুকাইছে, যখন আসলে একটা ঢুকেলো তখন ওটা হইলো না, পরে আরো আরো দুইটা আনলো, দুইটা আইন না আমার ভিতরে ওটা সবগুলো সালাইন দেখলাম যে যখন ঢুকাইতেছে মানে আমার শরীরের ভিতরে মনে হয় কি যেন একটা জোরে অনেক স্পিডে ঢুকতেছে যেন পুরো শরীরের পুরো অঙ্গ অঙ্গে কি ঢুকতেছে, তারপর ওখান থেকে আপনার আমাকে সেলাইন দিল, সেলাইন দেওয়ার পরে তারপর দেখে যে আমি সুস্থ হইতেছি না, আমি কোনো রেসপন্স নাই আমার। আর ওদিক দিয়া যখন আমি বিমান থেকে নামি তখন আমার একটা প্ল্যান ছিল যে যদি মানে আমি ফোন দিছি টিম ম্যানেজারকে, তাদেরকে ফোন দিছি, তখন নাম্বার বাংলাদেশ থেকে বিসিবি থেকে দিয়ে দিছে, যখন ফোন দিছি ফোন দেওয়ার সাথে সাথে জানি যে তাদের আসতে সময় লাগবে দুই ঘন্টা, বলতেছে দুই ঘন্টা সময় লাগবে, তোমার কি চাই বলি স্যার, কাগজে হারিয়ে ফেলেছি আমার এসে নিয়ে যান আমার পাঠিয়ে দিতে স্যার বলতেছে, আর বিমানওয়ালা বলতেছে যে আধা ঘন্টার ভিতরে আমি ব্যাক করবো, তা এই দুই ঘন্টা যদি বসে থাকি ও তো বিমানে উঠিয়ে দিব। যখন ওগুলো শুনতেছি আমি
এখানে যেকোনো ভাবে সময়টাকে
টাইমটা পাস করার চেষ্টা করতেছি, হয়তো তারা আসলে আমাকে সব যাদের তাদের কাছে কাগজপত্র সংক্ষিপ্ত আছে খুব করে আমাকে তখন এরা নিয়ে যাবে। তখন আমাকে ওরা আপনার ওখানে রাখলো, রাখার পর দেখে যে মানে পাতলাটা গেঞ্জি পরেছিলাম, প্রচুর ঠান্ডা ওখানে, যখন ওই বিমান থেকে নামাইছে তখন যখন বাইরে আনছে আমাকে দেখি যে মানে যখন বাতাসটা লাগে শরীরের ভিতরে মনে হয় শরীরটা সিদ্ধ হয়ে যেতেছে আপনার, একবারও বড় মতো ঠান্ডা শরীর সিদ্ধ হয়ে যেতেছে, তারপরও আমি কোনো সাউন্ড নাই ঘাটটা এইভাবে রাখছি, এইভাবে ঘাটটা রাখছি মানে তলি থাকে না ওই যে আপনার ইসের ভিতরে যেটা ওই মেডিকেলে ওরকম ঘাটটা মনে হয় যে আমি অজ্ঞান, যদি সোজা রাখি তাহলে বুঝতে পারবো যে আসলে শক্তি আছে ই আছে, ওইভাবে রাখি মানে ঘাটটা মনে ভেঙে পড়ে যেতেছে। তা যখন এরকম ওরা অনেক চেষ্টা করছে আমাকে আসলে সুস্থ করার জন্য ই করার জন্য, আমি জানি আমি সুস্থ হইলে আমাকে বিমানে উঠে দেবো আমাকে, আর যদি আরো বেশি করি হয়তো বা আরো সমস্যা হইতে পারে। যখন শুনলাম যে বিমানের সাউন্ডটা পাইছি যে বিমানটা মানে আকাশে উঠতেছে, তখন আমার মানে ভিতর থেকে মনে হলো যে আমি আসলে মনে হয় হয়তো পাঁচ বছর দশ বছর আমাকে মনে হয় জেলখানায় বন্দি করছে, আমার মনে হয় ওরকম মনে হয় যে একটা শান্তি একটা তৃপ্তি যে ভিতর থেকে যে গেছে ভালো হয়েছে। তখন আপনার সারা আসলো, পরে আসার পরে আপনার পরে আমাকে আপনার ওখান থেকে সব কাগজপত্র দেখাইলো, সব কিছু দেখাইয়া আমাকে এক রাত ওখানে থাকতে হয়, এক রাত থাকতে হয় এরকম ভাবে যে আমাকে আপনার ওরা এক কাপড়ে একটা প্যান্ট পরাছিলাম আর একটা গেঞ্জি পরাছিলাম, যেহেতু বিকাল হয়ে গেছে ওদের দেশে নিয়ম কারণ আইন খুব অনেক কঠিন, আমাকে বলছে আজকে ওকে দেওয়া যাবে না পরের দিন। তখন ববি স্যার ছিল, সাব স্যার ছিল, টিম ম্যানেজার, তারা আসলেই মানে আমার এই সমস্যার কথা শুনে না, তখন আসলেই মানে টিমের প্র্যাকটিস চলতেছিল, তখন প্র্যাকটিস চলতেছিল তো বুঝতে পারতেছে যে প্র্যাকটিস চলাকালে একজন মানে টিম ম্যানেজার তারপরে কোচ যারা থাকে মানে চলে আসে আমার কাছে, আমার প্রতি তাদের হয়তো ওরকম ভালোবাসা, যার কারণে আসলে মানে তারা চলে আসে। পরে সারা রাত আসলে ওখানে আমি থাকি, থাকার পরে ওরা আমাকে আসলে কোনো ওই কাপড় দেন, এই কারণে যদি আমি কোনো উল্টাপাল্টা কিছু করি হয়তো বা কোনো সুইসাইড কোনো কিছু করি,
কাপড়ও দেয়নি সেই জন্য,
না না কোনো কিছুই দেয় নাই, একটা রুমে রাখছে যদি কিছু করে বসি
সারাদিন, কি ওই রুমে
ওই সারাদিনে শুধু রাতটা,
সেই রাতটা
রাতটা ছিলাম, রাতটা থাকার পরে আপনার পরবর্তী সময় আমাকে পরের দিন সকালে সারা আসে। তারপরে আমি মাঠে গেলাম, আমাকে ওখান থেকে যখন বের করলো, বের করার পর আমি ওই যাদের সান্ডুপ ছিল উপরে তা আমাকে যাই নিয়ে নিয়ে গেছে জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার, পরের দিন আমি সান্ডুপটা খুলে দিয়ে মানে চিল্লাইতেছি চিল্লাইতেছি আর ইরা ফ্ল্যাগটা বাইর করে দিয়া আমার ব্যাগ থেকে ইচ্ছা করে চিল্লাছি বাংলাদেশ বাংলাদেশ, আরো তো অবাক হয়ে যায় খুব পাগল, আমি পারলে ছাদরে বসে যাই, ছাদরে বসে চিল্লে দিয়েছি মনে হয় একটা পাখি একদম মুক্ত পাখি এরকম। তারপরে মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে যখন আমাকে প্লেয়াররা দেখলো, দেখার পরে মানে তাদের ভিতরে একটা অন্য করে উত্তেজিত টাইগার আইছে সরে পাইছে সরে পাইছে, তখন আমি জোরে জোরে চিল্লে দিয়েছি জোরে চিল্লে দিয়েছি করতেছি, তা আমরা পরে ভালো খেলি। পরের দিন দেখি যে জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার থেকে মিডিয়ার লোকজন সব চলে এসে আমার কাছে যে এরকম শৈব আলী ইয়ারপোর্টে কি ছিল, অনেক বাঙালি ছিল তখন বুঝলো, আমি বললাম যে ভাই এমনি অসুস্থ হয়েছিলাম, ওগুলো কিছু বললেন না অসুস্থ হয়েছিলাম, বলবেন যে অসুস্থ হয়েছিলাম এইগুলো বুঝে দিয়েছে। পরের দিন সকালে দেখি যে জিম্বাবুয়ের ইয়া পেপার গুলাতে আপনার সাউথ আফ্রিকার সানডে টাইমস পত্রিকা তারপর জিম্বাবুয়ের পত্রিকা অনেক পত্রিকা দেখিয়ে বড় করে ছবি পুরো পেপারে আমার ছবি, আমি কিভাবে আসলে টিমকে চিলাইতেছি সাপোর্ট দিতেছি, এত ভালো খেলতেছে টিম খারাপ খেলছে এই জিনিসগুলো দেখি। পরদিন সকালে যখন আমি হাঁটতেছি জিন্দাবু আফ্রিকার রোড দিয়ে এই দিয়া মিস্টার শোয়েব আলী, মিস্টার শোয়েব আলী ইউ মোটর মেকানিক, ইউ ঢাকা ব্যাংক স্পন্সর, ইউ গুড ম্যান, ইউ গুড বিগ সাউথ এরকম বলে বলতেছে, আমি বলতেছি আমারে চিনে কেমন এরা। তখন ওরা এক বাঙালি ভাই বলতেছে শোয়েব ওরা সবাই পত্রিকা দেখে, ওরা সবাই পত্রিকা দেখে নিউজ দেখে সবকিছু দেখে যার কারণে তোমাকে ওরা চিনে। তখন আমি যখন গেলাম তখন ওদের শত্রু হয়ে গেলাম, কারণ ম্যাচ জিতেছি আমরা,
ম্যাচ জিততেছি, তখন দেখি যে মানে আমাকে আইসে মানে সহ্য করতে পারতেছে না। একটা ম্যাচ জিতার সময় দেখি যে আমাকে মানে আনন্দের ভিতরে মজা করতে করতে পাথর দিয়ে আমার মাথার ভিতরে মারে কালোরা, ওর বিলাকরা বিলাকরা ভালো আছে খারাপ আছে
ওইখানে।
হ্যাঁ হ্যাঁ ওখানে মানে ক্যামেরার ভিতরে আসে নাই, দেখি যে কোলাগুলি করতে করতে চার পাঁচজন একসাথে ঘিরে হয়েছে, সেখানে আমাকে জোর একটা ঘাই মারছে মাথার ভিতরে। সেখানে পরে যখন হোটেলে যাই তখন দেখি যে মানে ওই আপনার খুলে গেছে, তখন তামিম ভাই বলতেছে সাকিব ভাই বলতেছে কিরে তুই কখনো কি করিস না, অবশেষে বেশি করিস না, ওরা কিন্তু কালো গোলা অন্যরকম। এই যে মানে প্লেয়ারদের সাথে তখন আসলে থাকতে পারে থাকার সুযোগ হয়েছে, প্লেয়ার আসলে মানে কিরকম কোন টাইপের মানে সবকিছু আসলে তারা যে এত ভালো এত ভালো মন মানসিকতা। তখন প্রচুর ঠান্ডার ভিতরে আমি ছিঁড়ে জামা কাপড় নিয়ে নিই, তার ভিতরে যখন দেখি যে সাকিব ভাই তার নিজের শরীরের জ্যাকেটটা আমাকে খুলে দিল, তখন আসলে আমার মানে মনটা বুকটা ভরে গেল যে মানে এই সাকিব ভাই যিনি একজন মানে নাম্বার ওয়ান অলরাউন্ডার, সাকিব ভাই আমাকে জ্যাকেটটা দিল। তারপর দেখি মুশিক ভাই আমার আরেকটা জ্যাকেট দিল, পরে আমি হোটেলে গেলাম, হোটেলে যাওয়ার পরে দেখি যে মুশিক ভাই আমি নামাজ পড়ি দেখি যে মুশিক ভাই আমার জন্য পানি পাঠিয়ে দিছে। এই যে মানে প্লেয়ারদের ভালোবাসা, প্লেয়ারদেরই মানে এই খারাপ সময় ভালো সময় প্রতীক করার সময়, তা এইভাবে আসলেই মানে জিন্দাবুর এইটা
নতুন নতুন দোয়ার উন্মোচন হচ্ছে। তোর যে পাগলামি তোর যে চিন্তা ভাবনা কোথেকে পাহাশ এত সাহস, কোথেকে আসে তোদের মধ্যে তোর মধ্যে এই রকমের পাগল প্রায় এরকম একটা কি বলবো এটাকে, এটাকে আসলে সংজ্ঞায়িত করার বিশেষায়িত করার মতো শব্দ আমার জ্ঞানে নাই। আর ফেন হয়তো এই জিনিসটা আর একটু ভালো করে বলতে পারবে।
আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা ওর কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে,
আমি তো নাম্বার ওয়ান দুধ দিয়ে রেখেছি, কি কোনো
অ্যাসিস্ট্যান্ট লাগে তাহলে আই গেস
বাংলাদেশের সবচেয়ে প্রমিজিং অ্যাক্টর বলতে চাই কথা।
আমি চিৎকার করলাম ওর সাথে আই গেস আই ডোন্ট নো এতে করে যদি ওটাই আমি তখন ও যখন বলছিল আমি ওই জিনিসটাই অ্যাড করতে চাইছিলাম যে ও যে দেখেন ও বলল যে ও ও ও পৃথিবীর অ্যাকচুয়ালি কি বা দেখেছে সত্যিকার অর্থে, বা ওই ওই যে ট্রাভেল করা বা প্রচুর লোক চেনা বা ওই সোসাইটি গুলো দেখা, বাট দেখেন কিছুই করেনি, শুধু মনোবলটা ছিল, শুধু মনোবলের জোরে ও কিন্তু ওর মতো একটা মানুষ যে এত কিছু না দেখেও পৃথিবীর ওই মুহূর্তে তার মাথায় এটা এসছে যে কোনোভাবে জাস্ট টাইমটা থেকে যায় আমি, কারণ ও জানে যে ওরা নিয়ে যাবে বিকজ আমরা এয়ারপোর্ট গুলোতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা ভ্যাবাচাকে খেয়ে যাই না, আমরা আমরা নার্ভাস থাকি যে কি হবে না হবে। আমি আমেরিকার এমবেসিতে আমি এয়ারপোর্টে আমি অনেক ভয় পেয়েছিলাম যে আমার সামনে থেকে দুজনকে সাথে সাথে টাপটাপ করে রিপোর্ট করে দিল, এন্ড আই এম লাইক আমি তো কোনো ইলিগাল কিছু করিনি, বাট একটা নার্ভাসনেস থাকে কিন্তু এয়ারপোর্টে। ওর মতো একটা ছেলে
ও না কথা বলতে পারে না, পকেটে পয়সা আছে না, কাগজ আছে না, কমিউনিকেট করতে পারে, আমার এই সমস্যা আর কিছু
এবং ও উল্টো কাজটা করলো, তো সেলুট সেলুট বস।
কোন পৃথিবী থেকে এসেছিস, কোন গ্রহে তোর বাস, যে তোর এত সাহস বেটা, কিসের জোরে তোর এত আত্মবিশ্বাস, শিখাইয়া দেয় আমরা ওরকম আত্মবিশ্বাসিত হতে চাই। মানুষ যখন অনন্য সাধারণ হওয়ার জন্য পাগল হয়ে উঠেছে, এত বেশি অনন্য সাধারণ মানুষ চারিপাশে, আর সাধারণটাই অনেক বেশি অনন্য সাধারণ মনে হয়, এজন্য আমার এখন কেন কেন মনে হতে আমি যদি শুয়ে হতে পারতাম একদম র চাষা ভাষা টাইপের ডিরেক্ট।
আমি কিন্তু বুঝতে পেরেছি যে ওটা পসিবল না,
সেটাই বলছি যেটাই সম্ভব যে কর্পোরেট কর্পোরেট যে ফ্লেভার আমাদের চোখে মুখে লাগানো, নিজেকে বিভিন্ন রঙে ঢঙে সাজানোর যে ইন্টেনশন আমাদের মধ্যে এত বেশি দূরে সরিয়ে দিয়েছে বেসিক জিনিস থেকে, মানুষের যে বেসিক কিছু কোয়ালিটি থাকে সেখান থেকে এত দূরে সরিয়ে দিয়েছে, আর সেই জায়গাটা তুই এত বেশি আনপলিশড এখনো, মানে তোকে রেখে ওই জায়গাতে আমার হিংসে হচ্ছে শোয়েব, এই নিঃশ্বাসে তো কোনো ভরসা নাই যে কোনো সময় আমার সাথে এটা বিচ্ছয় করতে পারে, এই যাওয়াটা কখনোই সেরকম মানে জ্ঞান এবং কর্মের মহিমায় যে মহিমান্বিত হওয়া যা যাওয়া সে যাওয়া নয়, তোর যাওয়াটা সেরকম যাওয়া যেখানে যা আছে সোলানা সত্য সঠিক একদম 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 কি বলবো একদম র হাজার বছরের পুরাতন সেই স্কচ যেটা একদম র, যেখানে কোনো কিছু সোডা ওয়াটার বা অন্য কোনো কিছু মিক্সিংয়েরই প্রয়োজন পড়ে না। আমি অবাক হয়েছি তোর মনের জোর দেখে, পাগল হয়ে গেছি তোর এই ধরনের ডেডিকেশন দেখে, যে আমাকে যে কোনো মূল্যে যে কোনো ফরম্যাটে দেশের পাশে থাকতে হবে, দেশকে ভালোবাসি আমি, যে কোনো কিছুর বিনিময়ে দেশের পাশে থাকতে হবে, এই ইচ্ছায় স্রষ্টার হাতে তখন সহজ করে দেয় তোর এই কাজগুলো।
আসলে এই জিনিসগুলোর জন্য অনেক সময় মানে আমি যেটা করি যে রাস্তাটা
আমাকে নামাজও পড়িস আমি যদি জানি,
না নামাজও পড়ি, মিসও হয়, সবকিছু হয়, মাঝে মাঝে আসলে মানে এরকম কিছুই করি টিম কিছু জানার জন্য, জানলাম আমি এবার মানে একবারে 40 দিনে 42 দিনে চিল্লা দিয়ে তুমি আমি এটা করবো, মানে এরকম যখন টিমে যখন খারাপ অবস্থা থাকে, যখন আসলে আর ভালো হয়ে যায়, ভালো জিতে গেছি খেলে গেছি, তখন আসলে অনুরোধ করা হয় না হয়তো বা রাত্রে
শেষের দিকে যাচ্ছি। যাবো পরে একজনের হাইটটাও শুনি, 5 ফিট কি উপরে না নিচে? কত? 5? আর যে কোনো কাউকে দেখে আমার মতো একটু কিছুটা মোটাসোটা মানুষ যদি দুর্ভিক্ষের কারণ মনে হয় তাহলে অনায়াসে তোকে বলা যেতে পারে তুই দুর্ভিক্ষের ফলাফল শুরু হওয়ার আগে খতম হয়ে গেছে, শরীরের দিকে একটু খেয়াল টেয়াল নিয়ে বাঘ কখন এরকম দুর্বল বাঘ হয়ে যাবে এটা
আমি যদি
রয়্যাল বেঙ্গল বলে কথা
আমি যদি মানে আত্মীয় শরীরে মাংস হয় এই কারণে যে আমি হইতে চাই না, মানে স্বাস্থ্য ভালো শরীর ভালো, কারণ আমি মাঠের ভিতরে যে আপনার এত চিল্লাচিল্লি করি আপনার 4 ঘন্টা 5 ঘন্টা, আজকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে সকালবেলা আমাকে সারাদিন চিলে দেব।
যাই হোক শোন, তোর এই যে 5 ফিট 5 ইঞ্চি হাইট আর এই যে হালকা পাতলা গরম, এর মধ্যে তুই হচ্ছিস শোয়েব নামের যে একটা প্যাকেজ, আরেকজন হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি হাইট, তার যে বেশি বহুল শরীর, দুজনের মধ্যে একটা জিনিস খুব বেশি মাত্রায় কমন, যে কারণে কিন্তু আজকের এই এই সিচুয়েশনটা আমাদের তৈরি করা, সেটি হচ্ছে যে চমৎকার রকমের ক্ষমতা নিজেকে চ্যালেঞ্জ করার প্রতি মুহূর্তে এবং দারুণ সক্ষমতা। আমি প্যাশন নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছি, যে কোনো ফেলিওর হোক না কেন তারপর আবার ঘুরে দাঁড়ানো, আবার স্বপ্নকে তাড়া করা, এই জায়গাতে দুইজনে আসলে অনেক বেশি মেল রেখে চলেছিস এবং দুইজন দুইজনের জায়গায় এই কারণেই হয়তো সফল কাম হয়েছি যে মেসেজটা আলটিমেটলি আমাদের লিসেনারকে দিতে চেষ্টা করেছি। শুভ, একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, শেষ মুহূর্তে আমি স্পেশালি কিছু কথা জানতে চাইবো ব্যক্তিগত পর্যায়ে, একদম কাট অ্যান্ড কাট, ইট কুড বি র‍্যাপিড ফায়ার রাউন্ড, এরকম হতে পারে। সবচেয়ে ভালোবাসার সম্পর্ক মা,
মা
কিছু বলা হোক মাকে উদ্দেশ্য করে।
মা, মাটা মারা কেন এরকম হয়, মা সবকিছু, মা ভালো, মা খারাপ, মা বিরক্তিকর, মা রাগে, মা বকে, মা আদর করে, মা ভালো রান্না করে, মাটা বোকা, মাকে সারা জীবন ভুল বুঝিয়েছি, ভুলিয়ে ভালিয়ে সবকিছু করেছি।
বাইরের খাবার, বাইরের খাবার তো পছন্দ করেন না, তো আপনার কি হবে?
দিনের শেষে তারপরেও মা খুব একটা দেখতে পাই না নিজের অস্তিত্ব মাকে ছাড়া, আমি খুব একটা চোখে ভাসে না যে the day she is not, no she won't be here আমাদের এই পৃথিবীতে, ওই ওরকম কোনো দিনের কথা somehow বোধ হয় কোনো সন্তানই পারে না, আমি বোধ হয় একটু বেশি, আমি বোধ হয় একটু বেশি, তো ভালোবাসি মাকে খুব, ঝামেলাটা হচ্ছে বেশিরভাগ টাইমই খুব একটা ভালো ব্যবহার করি না, আমি ভালোবাসাটা দেখাতে পারি না, আমি যে খুব বেশি ভালোবাসি তার জন্য ঠিক
হচ্ছে মা শুনতেছেন অথবা পৌঁছে যাবে আপনার কণ্ঠস্বর গুলো, কিছু একটা বলে ফেলেন
ব্যক্ত করতে পারি না, আমি অভিব্যক্তিটা থাকে না কোনো, বাট তারা বুঝে নেয় যে তার মানে হচ্ছে তাকে বা তাদের খুব বেশি ভালোবাসি, আমার বন্ধুদেরকে আমি খুব ভালোবাসি, আমার আশেপাশে যারা আছে আমি বন্ধুদের মাঝখানে থাকতে ভালোবাসি।
ভালোবাসার মানুষগুলোর কথা হচ্ছে,
হ্যাঁ মোটামুটি বন্ধু সবাই, আমার
বন্ধু মা সবকিছু কভার হলো কিনা,
বন্ধু মা আমার সদ্য পুরুষ মানুষ নাকি দুই প্রকারে জীবিত এবং বিবাহিত, আমি জানি না আমি কোন প্রকারের মধ্যে এই মুহূর্তে পড়ছি, মনে হয় আমি তো চাই জীবিত থাকতে, হ্যাঁ আমার স্ত্রী,
স্পেশালিটি কি, কোন জিনিসটা তাকে একদম আর কেন শুভকে দারুণ এক ভালো লাগায় নিয়ে গেছে?
আমার খুব ভালো বন্ধু, আমরা বন্ধু
বন্ধুত্ব দিয়ে শুরু, তাও জানি আমরা
ইন্টারেস্টিংলি এখনো বন্ধুই আছে আমাদের দুই
ফ্যামিলি, একটু ডিটেইলিং
আমাদের দুই ফ্যামিলি থেকে খুব বড় কমপ্লেইন এই মুহূর্তে, গাইজ প্লিজ স্টপ বিহেভিং লাইক ইউ গাইজ আর স্টিল ফ্রেন্ডস, ইউ আর নট ফ্রেন্ডস এনিমোর, ইউ আর হাজবেন্ড ওয়াইফ, এন্ড আমরা হচ্ছে যে এখন এটা কি করে প্রিটেন্ড করবো, মানে ঠিক আছে বাট উই আর স্টিল ফ্রেন্ডস, উই আর, এটাই চাই আমরা, আমরা দুজনেই চাই সম্পর্কটা এরকমই থাকুক, সম্পর্কটা এর বেশিও না যাক এর কমও না।
আপনি তা শুনছেন হয়তো কিছু বলেন,
আই ডোন্ট নো, আই থিঙ্ক মনে হয় না, শি ইজ ভেরি টায়ার্ড, কাল চলে যাবে বোধহয় দেশের বাইরে অফিসের কাজে, সো আই এম নট শিওর, আমাদের এরকম হয় যে ইনফ্যাক্ট এর মাঝখানে হয়েছে যে সেদিন SMS করছিল যে 48 hours and we didn't meet, 48 ঘন্টা হয়ে গেছে, বিকজ ও আমাকে হয়তো ঘুমাতে দেখেছে, আমি ওকে দেখেছি হয়তো নেই বেরিয়ে গেছে, সো সামথিং, মানে ও এত ব্যস্ত থাকে আর আমি, ইউনো আমি আই এম আ ফ্রিল্যান্সার, তো আমার তো কোনো টাইম টেবিল নেই, এবার ওর টাইম টেবিল যেটা আছে সেটার মাঝখানে আমারটা মিলছে না সামহাও, ও এতটা ব্যস্ত, এইটা অনেকে জানে না যে ব্যক্তি জীবনে বা কর্মজীবনে আমি যতটা ব্যস্ত আমার যে স্ত্রী তিনিও অতটাই ব্যস্ত বা বলা যায় তার থেকে বেশি ব্যস্ত,
ফ্যাশন ডিজাইনিং নিয়ে সাথে যুক্ত,
অ্যাবসলিউটলি, উনি অনেক বড় একটা হাউজের অনেক বড় বড় কিছু জিনিসপত্র ইনচার্জে আছেন যেটা উনি অনেক এনজয় করেন, এবার হোপফুলি আমরা আরো বেটার কিছু সামনে প্ল্যান করছি, উই আর প্ল্যানিং সাম ফাউন্ডেশন, যেটা আমি ছোট্ট করে এখন বলছি যে একটা বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, প্ল্যান করছি এখন পর্যন্ত, একটা কি বলবো, আই ফাউন্ডেশন কাইন্ড অফ আ থিং একটা, আর আমি আপনার শোর থ্রু দিয়ে একটা জিনিস বোধ হয় একটা বলতে পারেন স্পেশালিটি হবে, এটা এখন অবধি কোনো প্রেস বা কেউ জানে না, এটা ডিসিশন হ্যাজ বিন টেকেন আমাদের ব্যক্তিগতভাবে, আমি আমার চোখ ডোনেট করছি ভেরি সুন, I'll donate my eyes, and যেটা শুনে আমার মার প্রথম কথা ছিল আয় হায় তুই চোখে কিভাবে দেখবি তাহলে, বাট বিষয়টা একদমই এরকম না, চোখ আই ডোনেট করছি অ্যাজ এন লাইক আফটার মাই
ডেথ, ইউ ডিসাইডেড অফিশিয়ালি, মানে আজকে আপনি অন এয়ারে বললেন,
আই হ্যাভ স্পোকেন উইথ ফিউ অফ, আমাদের এখানে আপনারা জানেন যে একটা বা দুটো প্রতিষ্ঠানই আছে যাদেরকে যাদের সাথে ওই
বিষয়ে
ডিলিংসটাতে হতে পারে, সো আই এম শিওর ভেরি সুন সবাই বাংলাদেশের সবাই জানতে পারবে যে আমি তাদের কাছে আমার চোখ ডোনেট করছি, সো ওয়েল আই এম স্টার্টিং উইথ মাই আইস, ইউ নেভার নো যে আরো কি কি সামনে,
অফিশিয়াল ডিক্লারেশন তো আজকেই হলো,
অফিশিয়াল
রিয়েলি অনার্ড, রিয়েলি অনার্ড,
সো আই ডোন্ট নো, আমার কাছে সামহাও ছোটবেলা থেকে এই ব্যাপারটা নাড়া দেয়, এটা সবচাইতে বেশি আমার মা জানেন, ছোটবেলা থেকে দেখে এসেছে যে যে মানুষটা দেখতে পায় না তার প্রতি আমার একটা কি যেন একটা হয়, আমার আমাকে খুব ভাবায় বিষয়টা যে পৃথিবীর সব ঠিক আছে বাট যে মানুষটা এই এত সুন্দর রং, এই রংধনুর রং, মেঘ, পাহাড়, গাছ, সবুজ, ধান ক্ষেত, এই জিনিসগুলো যারা দেখতে পায় না তারা বোধ হয় বেশি বঞ্চিত, তো তাদের জন্য এতটুকুই করার আছে, হয়তো বা কোনো একদিন কোনো একজন অন্ধের চোখে যদি আমার চোখ দিয়ে দেখতে পায় পৃথিবীটা, এর থেকে বড় তার কিছু হবে না, সো আল ডু দ্যাট ভেরি সুন, সবাই জানতে পারবে, আর বাকি হচ্ছে ওই একটা কথা যে বললাম ভাইয়া, যে একটা কথা এরকম বলে যে আমরা এমন ভাবে বাঁচি যেন আমরা কোনোদিন মরবো না, আর আমরা যখন মরি তখন এমন ভাবে মরি যে কোনোদিন ছিলাম না, সো আমরা থাকবো না এই পৃথিবীতে, বাট আমরা ভুলে যাই যে আমরা থাকবো না, সো যতদিন বেঁচে আছি চলো ভালোবাসি সবাই সবাইকে, কি লাভ একে অপরের পেছনে লেগে, কি লাভ চালিয়ে পুড়িয়ে, ধ্বংসেই কিছু মেলে না পৃথিবীতে, তো তুমি তো বেশি দিন থাকবে না, কয়েকদিনের জন্য এসছো পৃথিবীতে, কি দরকার কোন দলে যাওয়ার, যুদ্ধে যাওয়ার, ভালোবাসো না সবাইকে, তুমি ভালোবাসো রিটার্নে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, ভালোবাসা ঠিকই ফেরত পাবে। সো আমি সেটা বিশ্বাস করি এবং সেভাবেই চলি। অ্যাটলিস্ট আমার আশেপাশে যারা আছেন তারা এটার প্রমাণ দিতে পারবে যে আমি এভাবেই চলি। আমি আজকের দিনটাকে দেখি, কালকে থাকবো কি থাকবো না উই ডোন্ট নো দ্যাট, আপনি জানেন না আমি কাল থাকবো কি এই পৃথিবীতে, বাট আজকে এসেছিলাম আমি শোতে, এটা সবার মনে থাকবে। হয়তো আমাকে দেখে হয়তো অনেকেই তাদের আই ডোনেশনের কথা ভাববেন, আমাদের বাংলাদেশে খুব একটা প্রচলিত বিষয় না এটা, যে কারণে আমার মা জিজ্ঞেস করেছিল যে তুই চোখে কি করে দেখবি, বাট ওয়াই নট, ওয়াই নট, কেন না। সো আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহ বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ, উই শ্যাল ওভারকাম একদিন হবে, একদিন হবে,
আর কথা হয় না আসলে, আর কথা হয় না। এবং শেষ কথাটা আসলে ফিলোসফিক্যাল কিছু কথা আরফিনের ভেতর থেকে উঠে আসছে, যেগুলো আসলে মানে শ্রদ্ধায় আসলে খুবই খুবই ভালো লাগে কাজ করতে। প্রথম কথা এই আরেকটি কথা সর্বশেষ যেটা শুনলাম, যে এমন ভাবে বাঁচি জানে মরবো সেটা মাথায় থাকে, আবার মরার সময় এমন ভাবে মরি
সবাই
তা জানা না হয় বরং আমরা যে আমি এখনো বেঁচে আছি সেটাই জানা হয়। এবং সর্বশেষ যে আকাঙ্ক্ষা, আঁকা বাঁকা মেঠো পথ, শান্ত নদী, উন্মুক্ত আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, আমি না দেখি আমার হয়ে কেউ দেখতে থাকুন। আপনার আই ফাউন্ডেশনের যে স্বপ্ন এবং আপনি এই যে নিজের চক্ষু দান যে উৎসর্গ করলেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে এই আপনি আরিফিনকে আজকে চমৎকার ভাবে আবার নতুন করে আমরা আবিষ্কার করার সুযোগ পেলাম। আরিফিন সবকিছুর জন্য অনেক ধন্যবাদ,
আমাকে ডাকার জন্য ধন্যবাদ, এখানে যারা আপনি আছেন, এই বোবা আছে না ও কথা বলতে পারে, সবাই সোয়েব, সোয়েবকে আমার অনেক অনেক সালাম, প্রডিউসার যিনি আছেন পয়সাটা একটু বাড়াই দিন, আর হচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকেছেন। অ্যাজ ইউ নো আমি বললাম যে রেডিওর সাথে আমার একটা অন্য সম্পর্ক, বিকজ রেডিও অনেক আমার কাছে। আবারও ডাকবেন, আপনারা যখন ডাকবেন তখন আসবো, আর লিসনারদের প্রতি ওই একটা কথাই থাকবে, যদি আমার কথাটা একটুখানি তোমরা ভেবে দেখো তাহলে বোধহয় কালকের থেকে জীবনটা পরিবর্তন হতে পারে। মন খারাপ, রাগারাগি, ঝগড়া, বিবাদ, ঝামেলা, ফ্যাসাদ করে কোনো কিছুই হয় না লাইফে। আমরা অল্প দিনের জন্য এসেছি পৃথিবীতে, যতদিন বাঁচি সময়টা নষ্ট করো না, একে অপরকে ভালোবাসো, ভালো থাকো, ভালো রাখো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিথিং আরিফিন। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এবার বিদায় নেওয়ার সময় এসেছে, সোয়েবের কাছে তার আগে কিছু টেক্সট নিয়ে নিই।
অবশ্যই, আর অনেক 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 টেক্সট এবং কমেন্ট এবং ব্যাকগ্রাউন্ডে যে গানটি বাজছে আমার খুবই পছন্দের একটি গান, আমি নিঃস্ব হয়ে যাব, আসলে নিঃস্ব হয়ে যাব, অনেক বেশি ভালো লাগলো শুভ এতক্ষণ আমাদের সঙ্গে ছিল। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভালোবাসার অনেক কথা এবং অনেক বেশি টেক্সট এসে পড়েছে। মেঘলামন থ্যাংক থাকা এফ এম কে, শুভকে এবং সোয়েবকে একসঙ্গে নিয়ে আসার জন্য। মোহাম্মদ সুমন খান, সোয়েব ভাই আপনাকে হাজারো সালাম, আশা করছি আপনাকে প্রতিটি খেলায় দেখবো আমরা। মুশফিকুর রহমান আছেন আমাদের সঙ্গে, শুভ ভাই আমার বস, বাট আজ তার কথা শুনে আমার প্রাউড যে আমি ওনার বস, উনি আমার বস এবং রাবির বস।
ওকে, শেষ মুহূর্তে সোয়েবের কাছ থেকে বিদায়। সোয়েব শেষ মুহূর্তে একদম একদম শেষে লিসনারদের উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
হ্যাঁ, উদ্দেশ্য করে এটাই বলবো যে আসলে আমার হয়তো আজকে অস্ট্রেলিয়া থাকার কথা ছিল, হয়তো বা জানি না শেষ পর্যন্ত হয়তো ওরকম কোনো লোক আছেন কিনা যে আসলেই ওই যে বললাম একটা ফোনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ব্যক্তিগতের মাধ্যমে হোক, আমার বিচারা যেন হয়, আমি যেন প্লেয়াররা যেভাবে চাইছে যে আমি অস্ট্রেলিয়াতে থাকি সেভাবে যেন, মানে আপনারা এরকম কেউ হয়তো আছেন, হয়তো এরকম কেউ আছেন ওরকম লেভেলের যাদের একটা ফোনে হয়তো বা কথাতে হয়তো বা আমার অস্ট্রেলিয়ার ভিসাটা হয়ে যাবে। তাই সবাইকে আমি বলবো আসলে আমি যেতে পারি না পারি সেটা আসলে জানি না, আল্লাহ জানে, যদি নসিবে থাকে তাহলে যাওয়া, না থাকে তো নাই। তার জন্য আসলে বাংলাদেশের সাপোর্ট কি আসলে ছেড়ে দেবো না, আসলে আমি সেতু বিরাজ যাওয়ার জন্য আসলে টিমের সাপোর্ট করি না, আমি আসলে ভালো থাকার জন্য টিমের সাপোর্ট করি না, আমি টিমের সাপোর্ট করি কারণ আমার মানে ভিতরে যে শান্তি, যেটা শান্তি পাওয়া যেটা আমাকে করলে সেটা আসলে হচ্ছে যে আমার ভিতরে যেটা কাজ করে যে টিম কিভাবে সাপোর্ট দেওয়া, বাংলাদেশ কিভাবে ভালোবাসা, মানে আমার ভিতরে যে অনুভূতি আসলে এই জন্যই আসলে আমি দেশকে ভালোবাসি, বাংলাদেশ টিমকে বলবো যেন এই যে আমরা আপদে বিপদে এখন যে বাংলাদেশ টিম জিততেছে এত বেশি আনন্দ করতেছি, এত বেশি মজা করতেছি, সেটা বলবো যেন খারাপ সময়ে যেন আপনারা আরো বেশি বেশি করে যেন এই টিমের সাথে থাকেন, ভালো সময়ে বেশি থাকা দরকার না, খারাপ সময় বেশি বেশি থাকা দরকার, সবাইকে অনুরোধ করবো যে বাংলাদেশ টিমকে আপনারা কালকে আমাদের খেলা আছে, কালকে বাংলাদেশের খেলা আছে, কালকে হয়তো বা বাংলাদেশ খেলবে, হয়তো ভালো কিছু খেলবে, আমাদের কাছে যা দিচ্ছে আমি মনে করি এটাই আসলে ওয়ার্ল্ড কাপের মতো পাওয়া, আমি আসলে সবাইকে মানে অনুরোধ করবো টিমকে ভালোবেসে যান আর এভাবেই আসলে যান, আর ঢাকা ভবনকে ধন্যবাদ, গুরুকে ধন্যবাদ আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য, সবাই ভালো থাকেন,
থ্যাংক ইউ, একদম শেষ মুহূর্তে গুড লাক বাংলাদেশ, গুড লাক ফর টুডে অ্যাকচুয়ালি, যেহেতু দিন পড়ে গেছে, গুড লাক গুড লাক গুড লাক, একদম শেষ মুহূর্তে সবাই অনেক ভালো থাকুন, ভালো করে স্বপ্নের চাইতে অনেক বেশি করে, আর আমার চিরচেনা সেই কথাগুলো, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আজকের বিদায় ঘন্টা তো পড়ে গেছে, কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করছে না, আর এতক্ষণ আরেকজন শুভ ছিল আমাদের সঙ্গে, সৈয়দ ছিল আমাদের সঙ্গে, সবকিছু মিলে চমৎকার চমৎকার একটি ভালোবাসার বাংলাদেশ আজকে উপহার দিতে পেরেছে আপনাদের, এবং আশা করছি সবাই অনেক বেশি এনজয় করেছেন। তো বন্ধু আজকের মতো বিদায় নিতে হচ্ছে, যেতে ইচ্ছা করছে না তারপরও যেতে হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা ফ্যামের সঙ্গে থাকবেন এবং ভালোবাসার মানুষটিকে বেশি করে ভালোবাসবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.